This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আবার রবিবার প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব সময় শুরু হয়ে গেছে। এবং বরাবরের মতোই আজকে একজন বন্ধু যাহা বলিব সত্য বলিবর মঞ্চে বসেছেন, জেবিএসবির মঞ্চে। কে তিনি, অনুষ্ঞানের শুরুতেই আমরা জেনে নেব আরজি রাজুর কাছে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি মাসুদ রানা। মাসুদ রানা ছোটবেলায় লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন, বন্ধুদের সাথে মিশতেন, খেলাধুলা করতে ভালোবাসতেন, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। সমাজে বেশ সুনাম ছিল তার, সবাই খুব ভালো ছেলে হিসেবে তাকে দেখত। পরের উপকারে তিনি কখনো পিছু পাননি। এই অল্প বয়সেই তিনি অন্যদের অনেক সাহায্য করেছেন, সমাজের উপকারে আসে এমন অনেক কাজ তিনি করেছেন। কিন্তু তারপরেও মাসুদ রানা আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কেন মাসুদ রানা আজ এই মঞ্চে? চলুন তা শুনতে আমরা চলে যাই আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা দেখলাম যে মাসুদ রানা আজকে বসেছে জেবিএসবি মঞ্চে এবং সে স্বীকার করতে যাচ্ছে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো। আমি মাসুদ রানাকে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, যে আপনার বিবেককে জাগানোর কাজ আসলে কে করেছে বা কিসের দ্বারা আপনার বিবেক জাগলো যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমার বিবেক দাঁড়িয়েছে বর্তমানে ফ্যামিলির যে সিচুয়েশন, আমার বর্তমান ফ্যামিলিটা যেই পর্যায় থেকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমার বাবা অসুস্থ, তার অসুস্থতা সবকিছু মিলিয়ে এখন আমি,
এবং এগুলোর জন্য আপনি মূলত দায়ী?
হ্যাঁ, মূলত আমি দায়ী, আমি অনেকটা বেশি দায়ী।
এবং এই ব্যাপারটাই আপনার মধ্যে মোটামুটি স্ট্রাইক করেছে যে আপনার ফ্যামিলির দুরবস্থার কারণ আপনি, সে কারণেই আপনার বিবেক জেগেছে বলে আপনি মনে করেন? ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আমাদের অতিথি যিনি মাসুদ রানা, তার বিবেক জাগানোর কাজটি আসলে করেছে তার প্রায়শ্চিত্য, কিন্তু সেই বিষয়ে আমরা অনেক পরে আসতে চাই। আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। মূল পর্বে যাবার আগে আপনাদের সবাইকে বলছি, বরাবরের মতোই জেবিএসবির এক্সপার্ট প্যানেলে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে তিনি এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি। আজকের এই অপ্রিয় সত্য প্রকাশ এবং মাসুদ রানার জীবনের যে অপ্রিয় সত্য, সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমার মনে হয় যে আপনার জন্য সাবজেক্টটা একটু নতুন হবে, তো সেই জায়গাটা থেকে আপনার সাজেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি পুরো অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে আছেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে আমাদের জিন এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মন্তব্য আমরা শুনবো। তবে তার আগে আপনাকে বলছি, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনার মতামত জানানোর সুযোগ থাকে এবং আপনি চাইলে থেকে ভোটাভুটির মাধ্যমে আপনার মত প্রকাশ করতে পারেন যে অনুষ্ঠানটিকে, এই অনুষ্ঠানের যিনি সত্য প্রকাশ করতে এসেছেন তার বিষয়টি আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, সেই জায়গাটিতে আপনি ভোটাভুটি করতে পারেন। এস এম এস পোল যে কোনো মুহূর্তে দিয়ে দেওয়া হবে। আর এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে এস এম এস করবেন কিংবা আপনি আমাদেরকে ফোন করবেন। এস এম এস করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, আবারও বলছি 2221 এই নম্বরে, অথবা আমাদেরকে ফোনও করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চাপবেন এবং তারপর ফোন থেকে যে নির্দেশনাগুলো, যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। মাসুদ্রানা, আমাদের অনুষ্ঠানটা তিনটা ভাগে বিভক্ত, যেহেতু আপনি শোনেন। ইনফ্যাক্ট আপনি, আমি যতদূর জানি আপনি বহুবার চেষ্টা করে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছেন এবং আমরা আপনার প্রায় শখানেক কল পেয়েছি প্রায় লম্বা সময় ধরে। সো ইউ আর রিয়েলি লাকি ইন দ্যাট সেন্স, বহুবার আপনি আমাদের অফিসে এসেছেন, আমরা শেষ পর্যন্ত আপনাকে নির্বাচিত করেছি। আর সেই জায়গাটি থেকে আপনাকে যেটা বলতে চাই, আপনি নিশ্চয়ই জানেন নিয়ম যে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকি, তারপর আপনার ভুলের জায়গাটিতে যাই এবং তারপর প্র্যাকটিসে যাই। তো সেই অর্থে আমরা আপনার ছোটবেলা থেকে বলার সুযোগ দিচ্ছি, শুরু করুন আপনি।
প্রথমে আমি আমার বাবার কথা থেকেই আসি। আমার বাবা ছিলেন রাঙামাটি মাইনি বাজার নামে এক জায়গা, মাইনি মুখ, সেখানে ভালো একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার বাবার অনেক সম্পত্তি ছিল, এলাকার মধ্যে খুবই প্রভাবশালী ছিল আমার দাদা। তো আমার আম্মুকে, সে হচ্ছে আমার আম্মু ঢাকায় থাকতো, যখন ফার্স্ট দেখে মাইনি মুখ, ওইখানে আপনার নানারাও থাকতো, এখানে তো দেখার পরে আব্বু তার জন্য পুরো পাগল হয়ে যায়। তাকে বিয়ে করার জন্য আমার নানাকে অনেক ভাবে লোভ প্লাস অনেক টাকা পয়সা তাবিজ করা, এই সেই করা, নানান ভাবে আম্মুকে বা নানাকে সে রাজি করায়। এক পর্যায়ে আমার আম্মু খুব ছোটবেলায় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে দেন যখন দাদুর বাড়িতে নিয়ে যায় আমার আম্মুকে, আমার দাদুর বাড়ি থেকে আমার আম্মুকে একসেপ্ট করে না, যেহেতু তাদের পারমিশন ছাড়া। আর গ্রামগঞ্জে তাদের সিস্টেমটা ছিল অনেক অন্যরকম, তাদের কালচারটা, তারা আমার আম্মুকে নিবে না মেনে। তো সে কারণে আমার বাবা দাদার সাথে রাগারাগি করে আমাদের চট্টগ্রামেই, গ্রামেই আমাদের নিজস্ব একটা বাড়ি ছিল, সেখানে রেখে সে ঢাকা শহরে চলে আসে।
আচ্ছা,
তখনকার সময় আমার আব্বু অনেক কষ্ট করে। তো গ্রামে কিছু আমাদের জমি ছিল, সেই জমিগুলো বিক্রি করে বাবা একটা বড় একটা দোকান দেয়, মুদি দোকান, তখন হচ্ছে সাভারে। তখন আমি ক্লাস ফোরে পড়ি, এমন সময় আমাদের সবাইকে নিয়ে ঢাকায় চলে আসবে আমার বাবা। অনেক স্ট্রাগল করার পরে আমি হলাম, আমার দুটা বোন হলো, তারপর আমাদেরকে নিয়ে আসলো ঢাকায়। যখন আমি পা দিই তখন হচ্ছে আমি ক্লাস ফোরে পড়ি। ঢাকায় আসার পরে ঢাকার পরিবেশটা আমি খাপ খাইয়ে নিতে পারলাম না, একদম গ্রামের গ্রাম্য খ্যাত যাকে বলে। ক্লাসে আমরা স্যান্ডেল পরে বা লুঙ্গি পরেও ক্লাস করছি ছোটবেলায়। তো ঢাকা শহরে এসে ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারি নাই, কারোর সাথে আমি মিশতাম না বা কেউ আমার সাথে মিশতো না। খুব নোংরা শার্ট পরতাম, কথাবার্তার স্টাইল ভালো ছিল না, কেউ আমার সাথে মিশতো না, আমি আমার মতো। আর ছোটবেলা থেকে একরোখা ছিলাম, মানে অনেক রাগ ছিল নিজের মধ্যে। কেউ একটা কথা বললে সেটাকে আমি পজিটিভলি নিতাম না বা নেগেটিভ নিতাম। তো স্কুলে দেখা যাচ্ছে কেউ একজন আমাকে টুকিটাকি বিষয় নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও তার সাথে পুরোপুরি ভাবে লেগে গেছি, মারামারি ঝগড়াঝাটি এগুলো থাকতোই। তো ক্লাস এভাবে দুই এক বছর, দুই তিন বছর যাওয়ার পরে ঢাকায় অতিবাহিত করলাম। ক্লাস ফাইভ সিক্স এ পড়ি, তখন সিক্স এ পড়া অবস্থায় আমি শবে বরাতের রাত, আমি আবার নামাজ পড়তাম খুব
শবে বরাতের
রাতে, হ্যাঁ সারা রাত নামাজ পড়তেছি, ঠিক মাঝটাতে আমাকে একটা ছেলে ডাক দিল যে ভাই আপনাকে কিছু ছেলে ডাকতেছে নিচে। তো এর মধ্যে আমার কিছু শত্রু হয়ে গেছিল ক্লাসে, যে ঝগড়াঝাটি করতাম, টিচারদের সামনে কিছু বলতে পারতাম, আমার উপর একটা ক্ষোভ ছিল সবারই। তো আমাকে ডাকলো নিচে, গেলাম নিচে, যাওয়ার পরে আমাকে চার পাঁচজন মিলে মারা শুরু করলো, কেউ হাত দিয়ে কেউ স্যান্ডেল দিয়ে, মানে বিভিন্ন ভাবে সে আমাকে মারতেছে, যে সেই প্রতিশোধটা সে আমার সাথে নিচ্ছে। তা আমি জাস্ট চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে মসজিদ থেকে অনেকগুলো মানুষ বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে ওরা সব দৌড়ে পালালো, আমি আবার একজনকে ধরছিলাম, একজনকে ধরে আমি অনেক মারলাম, মানে আমার সেই রাগটা ওই একজনের উপরেই খাটালাম। কোন ক্লাসে থাকে এটা? এটা ক্লাস সিক্স সেভেনে পড়ি, ছোট
সিক্স সেভেনে
দিনে করি। আমি ও দুষ্টামি ফাজলাম অনেক বেশি করতাম, এত বেশি বিচার আসতো আমার বাসায়, যেটা আসলে একসেপ্টেবল না আমার বাবার কাছে। আমার বাবা খুব সেন্সিটিভ।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা হচ্ছে এক ভাই দুই বোন।
আপনি একাই ছিলেন?
হ্যাঁ ভাই একা।
ওকে, আপনি সবার বড় ছিলেন?
হ্যাঁ, ইভেন আমি আম্মুর কাছ থেকে শুনতাম ছোটবেলায় নাকি আমার বাবা আমাকে অনেক মারতো, মানে যখন একদম বাচ্চা, বুঝের বাচ্চা, তখনই নাকি আমি কান্না করলে আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরতো
বাবা।
হ্যাঁ আমার বাবা।
আপনি প্রথম সন্তান, তারপরে অবস্থা?
হ্যাঁ, আমার বাবা খুব টর্চার করতো। তার কথা হচ্ছে এটা যে আমি আমার বাবার কাছ থেকে অনেক টর্চার পাইছি, আমার বাবা খুব,
মানে আপনার মা এটা আপনাকে বলতো?
হ্যাঁ, অনেক দুষ্ট ছিল আমার বাবা।
জ্ঞান হওয়ার পর আপনি কি দেখেছেন?
জ্ঞান হওয়ার পরে তো আমাকে প্রচুর মারা, হাত পা বেঁধে মারতো, বেঁধে নিয়ে তারপরে ঝাড়ু বা যেটা পেতো সেটা দিয়ে ধরে মারতো। এমন মারা মারতো যে উনি মারতে মারতো যদি লুঙ্গিও খুলে যায়, নিজের পরনের লুঙ্গিটা খুলে গেছে, সেটা আরেকজনের ধরতো, তার ওই দিকেও তাল নেই।
ওহো, দিস ইজ ভেরি ব্যাড।
সেন্সলেস হয়ে মারতো।
দিস ইজ ভেরি ব্যাড। নো,
তো সেখান থেকে আমি আস্তে আস্তে শরীরটা হয়ে গেল শক্ত, মানে মার দিলে মার লাগতো না, স্কুলেও মার খেতাম প্রচুর, অনেক দুষ্টামি করতাম। যখন ক্লাস সেভেনে পড়ি ঠিক তখন আমার বাবা আমাকে আস্তে আস্তে মাদ্রাসায় দিয়ে দিল, বললো যে তোরে বাসায় রাখবো না, অতিরিক্ত টর্চার করতেছিস, অনেক বিচার আসতেছে, তো তখন আমাকে মাদ্রাসায় দিয়ে দিল। মাদ্রাসা বলতে আমাদের আশুলিয়াতে চারাবাগ দুদুবিয়া মাদ্রাসা আছে, এখানে হচ্ছে এতিমখানা বলা হয় এটাকে, যারা যাদের বাবা মা নেই এরকম ম্যাক্সিমাম মানুষ এখানে পড়তো।
ওকে,
তো আমাকে সেখানে দিয়ে আসলো রাগ করে।
আচ্ছা,
তো সেখানে আমি মক্তবে ভর্তি হলাম। মক্তবে হচ্ছে আপনার একদম আমপাড়া, যেটা আমপাড়া থেকে শুরু হয়, কোরআন শরীফ তখন ধরা হয় নাই। তো সেখানে প্রথম দিনে গিয়ে বা সেকেন্ড দিনে তাদের সাথে ঝগড়া, দুই একজনের সাথে ঝগড়া, প্রচুর আমাকে তাদের একটা রুম আছে অফিস রুম সেখানে ডেকে আমাকে দ্বিতীয় দিন মারলো, হাতের মধ্যে অনেকগুলো বাড়ি মারলো, যে তোরা দেখতে তাদের তুই শয়তান, তোরা ভাবছিলাম এরকম, প্রচুর আমাকে সেকেন্ড দিনই মারলো। তো সেখান থেকে আমার তো মানে মার খেয়ে থেকে তাদের একটা অভিজ্ঞতা ছিল যে লাগে না, বেরোইতে বেরোয়ার পর সবাইকে বলতেছি কি সিরা নেই, আমার আমার সাথে যে ফেজলাম করবে সে মারি খাবি। তো মাদ্রাসার যে খাবারটা ছিল, খাবারটা ছিল এতটাই মানে ইয়ে, যেটা খেতে পারতাম না, ভাতটা দিত ভাতের সাথে দিত ডালের পানি, শুধু পানি, এটা খেতেই হবে, এটা না খেলে আপনার
বাধ্যতামূলক
আসবে, হ্যাঁ বাধ্যতামূলক পানি খেতে হবে। আর মাছ বলতে ছোট্ট একটা মাছের টুকরা দিয়ে ওই ডালের পানি দিয়ে খেতে হয়। তো আমি আবার ছোটবেলা থেকেই টিভির প্রতি খুব আসক্ত, আমি বাইরে গেলেই টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতাম, কিন্তু সেটা দূর থেকে দেখে কিছু বলতো না। বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের একটা ইয়ে বসে, মিলাদ মাহফিল বসে, সেখানে অনেক বিচার, কে কি করলো না করলো সব ওই দিনে হচ্ছে আপনার এখানে প্রকাশ হয়। তো বৃহস্পতিবার বসলে হুজুর আমাকে প্রচুর মারতো, মানে সবার চেয়ে বেশি আমার উপরে চর্চা করতো, কেন মারতো, ছবি দেখতাম টিভি দেখতাম, এইটা তো মাদ্রাসায় পছন্দই না। তারপর মার্বেল খেলতাম, মার্বেল খেলার প্রতি প্রচুর ইয়ে ছিল, মার্বেল গুলো তারা দেখতো, দেখলে এগুলো নিয়ে মারতো। তো সেখান থেকে আপনার মাদ্রাসার টর্চার গুলো সহ্য করতে না পেরে আমার মাকে বললাম যে আম্মু আমাকে এই মাদ্রাসায় আমি থাকবো না, এখানে সব এতিম, আমি তো এতিম না, আমার তো বাবা মা আছে, আমাকে ভালো একটা মাদ্রাসায় দেন যেখানে আমি সুখে থাকতে পারবো। একসময় বাবাকে আমি বলতাম যে আমাকে মাদ্রাসায় দিয়ে দেন, আমি আপনাদের এখানে থাকবো না, কারণ আমি আসলে বুঝতে পারিনি মাদ্রাসার লাইফটা এর চেয়ে বেশি কষ্টের।
আচ্ছা আচ্ছা,
বাসার মায়ের মধ্যে একটা ভালোবাসা ছিল, হুজুরদের মায়ের মধ্যে আমি কোনো ভালোবাসা পেতাম না, তারা শুধু টর্চারই করতো। তো সেখান থেকে অনেক বলার পরে আমার মা ঠিক 7-8 মাসের মাথায় আমাকে ওই মাদ্রাসা থেকে ব্যাংক কলোনি নামে, আমাদের সাভার ব্যাংক কলোনিতে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা আমাকে দিল। সেকেন্ড মাদ্রাসায় আসলাম, সেখানে বাংলাটাও ছিল, বাংলা প্লাস আরবি দুইটাই এক। তো সেখানে খাবারের অবস্থাটা খুবই ভালো ছিল, সেখানে খাবারের মান ভালো ছিল, কিন্তু মায়ের মান আরো বেশি ছিল। আমি কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে আমার আম্মু আমাকে অনেক টাকা দিত, আসলেই 500-600 টাকা 1000 টাকা আমি আম্মুকে পেয়ে রেখে দিতাম। তো ভিডিও গেমস মোস্তফা
97
এই গেমস গুলোর সাথে আমার কিছু বন্ধু আমাকে পরিচয় করাই দিল যে এই গেমস গুলো খুব ভালো, তাদের সাথে গিয়ে এই গেমস এর ইয়েতে পড়ে গেলাম, নেশায় পড়ে গেলাম। গেমস খেলা শুরু করলে আসলে আসতে ইচ্ছে করতো না, আস্তে আস্তে দেখা যাচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে ঢুকেই মাইর খেতাম। আর প্রতি বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার সিস্টেম ছিল যে শুক্রবার ছুটি থাকে, যার কারণে বৃহস্পতিবার বিকেলে বাবা মা এসে তাদের সন্তানকে নিয়ে যায় বাসায়, একদিন বেরিয়ে তারপর হচ্ছে শুক্রবার বিকেলে বা শনিবারে সকালে চলে আসে। বাট আমার মা আমাকে কখনো নিতে আসতো না আমার বাবার জন্য, যে তোরা বাসায় নিলে সমস্যা আছে, বাবা রাগ করবে। বাবা আমাকে তখন থেকেই সহ্য করতে পারে না, একদম বাবার কাছে বিষাক্ত একটা মানুষ আমি, একটা ছেলে হওয়ার পরও সে আমাকে সহ্য করতে পারতো না। তো সেখান থেকে আমি কি করতাম, বৃহস্পতিবার পালাই যেতাম মাদ্রাসা থেকে। আমার নানুর বাসা ছিল কাছে, আমার নানুর বাসা সাভার আর আব্বুর বাসা হচ্ছে নবীনগর তখন আমাদের। তো সেই হিসেবে আমি নানুর বাসায় চলে যাওয়ার পরে বৃহস্পতিবার পালাতাম, শুক্রবার হচ্ছে সকালবেলা বের হতাম 300-400 টাকা নিয়ে, সকালে 9টা থেকে 12টা পর্যন্ত একটা হলে ছবি দেখতাম।
আচ্ছা,
আবার 12:30 থেকে 3টা পর্যন্ত আরেক হলে ছবি দেখতাম, এরকম একদিনে 2টা 3টা করে ছবি দেখতাম হলে। মানে এই যে পুরো সপ্তাহ ছবিগুলো আমার জমে আছে, এই ছবিগুলো একদিনে আমি 2টা 3টা ছবিও না খেয়ে দেখতাম, এত ছবির প্রতি নেশা ছিল আমার। এবং সেই ছবিটা দেখার পরে দেখা যাচ্ছে নিজেকে ওই রকম ফিলিংস একটা ছিল যে আমি এই ছবির হিরো, সবসময় অভিনয় করতাম এই জিনিসগুলোকে নিজের মধ্যে আয়ত্তে নিতাম। তো দেখা যাচ্ছে ছবিতে দেখতাম যে বাসের ছাদ থেকে একজন হিরো লাভ দিছে, আমি আবার রিয়েলি সেটা করতাম, বাসের ছাদ থেকে লাভ দিকে পায়ে অনেক ব্যথা ব্যথা পাইছি, অনেক জায়গা থেকে চলন্ত বাসে দৌড়ে ওঠা, তারপরে ডিগবাজি দেওয়া, উল্টা ডিগবাজি দেওয়া, শোয়া থেকে লাভ দিয়ে ওঠা, যেই সিস্টেম গুলো তাদের দেখতাম
যা দেখতেন তাই করতেন,
তাই করার চেষ্টা করতাম আমার মধ্যে যে আমি হিরো হবই, তখন থেকে নেশা। তো শনিবার দিন ভোরবেলা 3টার দিকে আমি ঘুম থেকে উঠে 4টার দিকে এসে মাদ্রাসা বসে থাকতাম, ভাবতাম যে হুজুর মনে হয় ধরতে পারবে না, কারণ এত স্টুডেন্টের মধ্যে ধরা সম্ভব না। বাট ঠিকই দেখা যাচ্ছে 6টার দিকে যখন আমাদের ক্লাস শুরু হয়, আমি ঘুমাচ্ছি তখন ঝিমাচ্ছি, এমন সময় আমার পিছে বাড়ি ঠিকই পড়ে যে পালাইছি, সেটার জন্য প্রচুর পরিমাণে মারত, সেই মার সহ্য করার মতো না, এত যে টর্চার তারা করতো। তা একটা সময় আসলে ডিসিশন নিলাম আমি মাদ্রাসায় পড়বো না, আমি বাসার থেকে বাসাতেও যাবো না, মাদ্রাসা থাকবো, আমি পালিয়ে যাবো, যেখানে চোখ যায় সেখানে গিয়ে কিছু একটা করে খাবো
মার থেকে বাঁচার জন্য।
হ্যাঁ,
বাসায় গেলে মারছে হুজুর,
সব দিক থেকে একটা প্রেশারে পড়ে গেছে। তো সেই দিন কাপড় চোপড় গুছিয়ে রাখছি, সেই দিনও গেমস খেলতে দেরি হয়ে গেছে, এসে হুজুরের কাছে প্রচুর মার খেলাম। এখন আমার ডিসিশনটা আরো স্ট্রং হলো যে আমি আজকে যাবোই। সবাই খেলতে বেরিয়েছে, এমন সময় হুজুর আমার গায়ে যখন মারছে, মারের সাথে সাথে হুজুরকে ধাক্কা দিয়ে আমি কিন্তু এখান থেকে দৌড়ে পালাইছি, মানে সহ্য করতে পারছি না, মানে আমি ঝিমাচ্ছি, হঠাৎ করে পেছনে বাড়ি পড়ছে, পেছন দিকে একজন মারছে মনে করছে, আমি যে আমার পেছনে স্টুডেন্ট আমাকে থাপ্পড় দিয়েছে বা কিছু করছে, আমি ঘুরে আবার পেছনে একটা ঘুষি মারছি, মারলি কেন, পরে আমি বাড়ি নেই সামনে দেখ ও হুজুর আমাকে বলতেছে মাস্তানি কর তোর পিছনের জন্য মারলি এটা ভেবে সে আমাকে অনেক টর্চার করতো তখন সহ্য করতে না পারে ধাক্কা দিয়ে আমি দৌড় দিছি দৌড় দিছি আমার পেছনে দু তিনজন আমাকে ধরার জন্য ট্রাই করছে পারে নাই আমি দৌড়ে খুঁজিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট আমি বাসে উঠে চলে গেলাম আগের মাদ্রাসায় আগে যে মাদ্রাসায় আমি পড়তাম আমার বন্ধু বান্ধব ছিল তো আমার এক বন্ধুর বাবাকে ওইখানে মাদ্রাসা হুজুরদের সাথে সালাম টালাম করে সবার সাথে দেখা টেখা করে বিদায় নিয়ে আমি চলে গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাবাকে বললাম আঙ্কেল আমাকে যে কোনো একটা জব দেন আমি জব করবো আমি বাসায়ও যাবো না মাদ্রাসায় যাবো না সবকিছু খুলে বলার পরে সে আমাকে একটা দোকানে কনফার্ম করলো চেহারাটা তখন খুব কিউট ছিল দেখতে ভালো ছিলাম আমাকে সবাই মায়া করতে দেখলে তো আঙ্কেল বললো ঠিক আছে আমি তোমার একটা দোকানে ব্যবস্থা করে দিচ্ছি তো আমার আম্মুকে আবার ওদিক থেকে মাদ্রাসা থেকে ফোন দিয়ে জানাই দিচ্ছে যে আপনার ছেলে এই করে চলে গেছে আমার আম্মু অনেক লাভ করে আমাকে অনেক ভালোবাসে তো সে আমাকে পাগলের মতো খোঁজাখুঁজি করতে করতে আগের মাদ্রাসায় চলে গেছে যে ছোট ছেলে ও তো এই ছাড়া কোথাও যাবে না পরিচিত জায়গা ছাড়া
জি
তখন ওই মাদ্রাসায় গেল মাদ্রাসায় হুজুরদের সাথে দেখা করলো যে এখানে কি আসছিল মাত্র তুজরা বলতে ও আসছিল আইসা সুলতানের বাসায় গেছে আমার ফ্রেন্ডের নাম সুলতান তো পরের দিন সকালবেলা আর কি এটা পরের দিনের ঘটনা আমি সকালবেলা রেডিমেডি হয়েছি যে দোকানে নিয়ে যাবে আমাকে আমি জাস্ট পাটা বের করতে না করতে ঘর থেকে দেখি আম্মু সামনে আম্মুকে দেখে আমি সাথে সাথে ভেতরে চলে গেলাম পরে আম্মু আমাকে অনেক কিছু স্কুলে বাসায় চলো আমি বললাম যে না বাসায় যাবো না মাদ্রাসাও যাবো না বাসায় গেলে আব্বু মায়ের মাদ্রাসায় গেলে হুজুর হবে না আমার পক্ষে এটা সম্ভব না আমি চাকরি ম্যানেজ করছি আমি জব করবো তোমার যদি টাকা লাগে মাঝে মধ্যে টাকা পাঠাবো
কোন ক্লাসে পরে
তখন আমি ক্লাস 7 পাশ করে তো 8 এর দিকে তখন
মানে আপনার খুব বয়স হলো তখন 13-14
এরকম 14-15 বছর তো সেখান থেকে আম্মুকে বললাম যে আমি যাবো না কারণ আমার এগুলো আসলে টর্চার সহ্য করতে না পেরি এক কথায় এগুলো বলা তো আম্মু অনেক রিকোয়েস্ট করলো যে সমস্যা নেই তোকে বাসায় মারবে না তো আব্বু তোরে রাখ বাসায় যাওয়ার পরে আব্বু খুব বকাবকি মাদ্রাসার হুজুরে ধাক্কা মেরে পালাইছি সাহস বেশি হয়ে গেছে এই সেই তো পরে মাথা নিচু করে আছে কথা বলি না আম্মু বলে দিয়েছিল যে কথা বলবি না পরে লাস্ট আম্মুকে রিকোয়েস্ট করলো আবার স্কুলে দেন আর একটা সুযোগ দেন দেখেন ভালো হইতে পারে তখন আবার স্কুলে ভর্তি হলাম স্কুলে ভর্তি হওয়ার পরে
আগের স্কুলে নাকি অন্য স্কুলে
আমার স্কুল এক বছর পরপরই চেঞ্জ হতো ঢোকার পরে তখন কিন্তু আমি আস্তে আস্তে মানে ঢাকা শহরের যে চাল চলন সেটার সাথে কিন্তু নিজেকে আস্তে আস্তে খাপ খাওয়ানোর চেষ্টা করছি আগে যে গ্রামের যে খ্যাত ছিলাম ওই জিনিসটা নিজের মধ্যে একটু কমে গেছে তো মানুষের সাথে মিশতে পারতাম এর মধ্যে মিডিয়ার প্রতি এতটাই নেশা জাগলো আমি আমার বাবার যে দোকান ছিল সেই দোকানে আমি বসতাম দোকানে বসে এটা হচ্ছে মুদির দোকান পাইকারি মুদির দোকান অনেক বড় দোকান ছিল এবং আমাদের এলাকার মধ্যে অনেক বড় দোকান ছিল আব্বুকে সবাই এক নামে চিনত সাভারের মধ্যে আর উনি যেটা করতো উনি একটা খারাপ কাজ করতো সেটা হচ্ছে সুদের ব্যবসা করতো ব্যাংক থেকে যারা সুদ না পেত তারা করতো কি জাস্ট ওনার কাছে গেলে উনি করা সুদে টাকা দিত তো উনি অনেক বেশি করতো আব্বুকে সবাই না করতো যে সুদের ব্যবসা করেন আব্বু প্রচুর সুদের ব্যবসা করতো তার অনেক ক্যাশ টাকা ছিল জায়গা জমি কিনবে না সে তার কথা হচ্ছে আমি এগুলো সুদে খাটাবো এই সুদে খাটাতে খাটাতে অনেক টাকা তার ক্যাশ হয়ে গেছে প্রভাবশালী হয়ে গেছে এলাকার মধ্যে মহাজনরা সুদ দেয় এরকম একটা ভাব তার মধ্যেও ছিল অনেক এলাকার প্রভাবশালীরা তার কাছ থেকে বিপদে বলে টাকা নিতে আসতো উনার কখনো টাকার সমস্যা হয় নাই ক্যাশ টাকা থাকতো সবসময় তো সেখান থেকে এমন কোনো দিন নেই 1,000-2,000 টাকা চুরি করতাম না আমার দোকান থেকে
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেল এই মুহূর্তে একটা আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা দেখছিলাম যে মাসুদ রানার শৈশব বা মাসুদ রানার যে অপরাধের দিকে যাওয়া বা খারাপের দিকে যাওয়া সেটার পেছনের ব্যাকগ্রাউন্ড বা শৈশবটা অনেক গুরুত্বপূর্ণ সেটাই আমরা ইনোভেট করার চেষ্টা করছিলাম এখানে আমরা ফিরে আসবো মাত্র 3 মিনিট পরে আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ ওকে যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2 ফিরে আসছে ঠিক 3 মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
Charge yourself. কাছি জীবনের কাছে কাছি সুন্দর রাগামী টাটা গড়বে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ
তিন মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এখানে এসে যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনারা লাখো মানুষের কাছে বলতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধের সাথে আর কেউ কখনো জড়িত না হোক কারণ অপরাধ এবং ভুলের শাস্তি শেষ পর্যন্ত ভালো কিছু হয় না আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন এছাড়া আপনারা আমাদেরকে ফোন করে বলতে পারেন চাইলে নামে কিংবা বেনামে কিংবা ছদ্মনামে আপনারা প্রকাশ করতে পারেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনারা ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং দুই চাপার পরে আপনি ফোন থেকে যে কথাগুলো শুনতে পাবেন একটা রেকর্ড ভয়েস সেই কথাগুলো অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন ওকে ফিরছি আবারও মাসুদ রানার কাছে আপনি বলছিলেন যে প্রতিদিন আপনি আপনার বাবার দোকান থেকে হাজারখানিক টাকা করে চুরি করতেন ওকে তারপর
টাকাগুলো চুরি করে বিভিন্ন যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে খরচ করতাম বিভিন্ন ছবি দেখতাম এই সেই করতাম তো হঠাৎ আমাকে একজন এলাকা ভিত্তিক একজন জানে যে আমি মিডিয়ার প্রতি খুব পাগল আমাকে যদি কেউ মিডিয়ার কথা বলে যে শুটিং হচ্ছে সেখানে আর কেউ থাকুক না থাকুক আমি থাকবো এবং বন্ধু বান্ধব নিয়ে এখানেই মজা করতাম খুব হঠাৎ আমাকে একজন একটা নাম্বার দিল যে এই নাম্বারটা হচ্ছে সাকিব খানের নাম্বার এবং রিয়েল নট ফেক আমাকে সেটা সে আশ্বস্ত করলো যে এটা আসলেই তার নাম্বার তুমি কথা বলে দেখতে পারো সে ভালো মানুষ
আচ্ছা
তার সাথে তুমি কন্ট্যাক্ট করলে তুমি মিডিয়াতে কাজ করতে পারবা আমি ঠিক তাই করলাম পরের দিন ফোন দিলাম ফোন দেওয়ার পরে সেম আমি তো সাকিবের যে ছবিতে যে কণ্ঠটা শুনি সেম ভয়েস কথাবার্তার স্টাইলও সেম খুব স্টাইল করে কথা বলতো তো আমি বলতাম আমি তখন আঙ্কেল বলতাম ছোট ছিলাম ক্লাস এইটে পড়ি আঙ্কেল আমি মাসুদ রানা আমি আপনার খুব একজন ভালো একজন ফ্যান আমি আপনার সব ছবি দেখি এবং কয়েকটা ছবির নামও ফটাফট বলে দিলাম
ওকে
বলার পরে সে বললো ঠিক আছে সমস্যা নেই আমি একটু শুটিং এ আছি তুমি আমাকে পরে ফোন দিও তার অ্যাটিটিউড এমন ছিল সে শুটিং এ আছে এরকম একটা ব্যাপার তো আমি বললাম যে ঠিক আছে আপনাকে আমি পরে ফোন দিব বলে আবার রাতে ফোন দিলাম বলার পরে হ্যাঁ বলো নাম বলার সাথে সাথে চিনি বললাম যে আমি আপনার সাথে মাঝে মধ্যে কথা বলতে চাই সেটা আমার একটা ইয়ে ছিল যে আমি ভাবতাম যে আমার আম্মুকে দিয়ে কথা বলে হয়তো বা কনভিন্স আর একটু বেশি হবে
অ্যাটেনশনটা আর একটু বেশি
হ্যাঁ আমি বললাম যে আমার আম্মু আপনার সাথে কথা বলতেছে আম্মু আপনার খুব ছবি দেখাইছি বলো যে ঠিক আছে দাও তখন আম্মুর সাথে কথা বললে আম্মু আস্তে আস্তে কথা বলে খুব ফ্রি হয়ে গেল তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক এক কথায় আম্মুকে ভাবি বলে রাখতো আমাকে ভাতিজা বলতো অনেক ভালো একটা সম্পর্ক তার সাথে এভাবে কথা বলতে বলতে একসময় আম্মু বললো যে ও তো ছবির জন্য পাগল মিডিয়াতে কাজ করতে চায় অনেক ইন্টারেস্টেড আপনি যদি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারেন পরে বলে যে কাজ করতে চায় এটা কোনো ব্যাপার না এর আগে কিন্তু সে সবসময় শুটিং মেকআপ ম্যান গাড়ি বের করো ড্রাইভার এইসব কথাগুলো
করতো
বেশি মানে হয়তো সে মিডিয়ারই লোক
এরকম আপনি তখন পর্যন্ত
আমি জানি সাকিব খান সেখান থেকে আম্মু জানাইলো জানানোর পরে ঠিক আছে ওকে নিয়ে আপনি মৌচাকে কর্ণফুলী গার্ডেন নামে একটি শপিং মহল আছে সেখানে চলে আসেন অ্যাড্রেস দিলাম আমরা সেখানে গেলাম যাওয়ার পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছিল যে আমি আপনাদেরকে দেখছি আপনারা চলে যান তা আম্মু বললো যে কেন আপনি সামনে আসবেন না আমরা আসছি এতদূর বলে যে না আমি সামনে আসতে পারবো না কারণ মিডিয়ার একটা ব্যাপার আছে আমি আপনাদের সামনে এখন সরাসরি খোলামেলা ভাবে মিট করতে গেলে মিডিয়া অনেক প্রবলেম করতে পারে
ওকে নোট অন দ্য পয়েন্ট আজকে সবাইকে একটু অ্যাডমিশন করছে এই কারণে বিশেষ করে বাংলাদেশে এরকম অসংখ্য অসংখ্য মাসুদ রানা আছেন যারা কোনো না কোনো ভাবে এই যে মিডিয়া বা শোবিজ ওয়ার্ল্ডকে অনেক বেশি স্বপ্নের জগৎ মনে করেন এবং স্বপ্নের জগৎ মনে করে কখনো কখনো সাকিব খান হওয়ার চেষ্টা করেন কিংবা কখনো কখনো বিভিন্ন নায়ক কিংবা নায়িকার ভূমিকায় নিজেকে দেখার জন্য অনেক বেশি পরিমাণে ইমোশনাল থাকেন তাদের জন্য আজকের এই এপিসোডটি আমি মনে করি গলার তাবিজ হওয়া উচিত কারণ আপনারা কিভাবে মানে একটা বড় রকম ভুল এবং অপরাধের দিকে যেতে পারেন সেটার একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আজকের এপিসোড বলুন তারপর
তো সেখান থেকে যখন মিট করলো আমরা ওইখানে উনি দেখা করলো না বললো যে আপনারা চলে যান আমি দেখছি ছেলেকে আমার ছেলেকে দেখে নিছে আমি সবকিছু কনফার্ম করে আপনাকে জানাবো সেখান থেকে কথাবার্তা চলছে আমি চলে আসলাম চলে আসার পরে দেন আমাকে আবারও ফোন দেওয়া হয়েছে ওখান থেকে ফোন দিয়ে বললো যে মাসুদ রানা তোমার জন্য আমি ছবি কনফার্ম করছি তো ছোটবেলা থেকে আমি আমার একটা নাম আমি ফেসবুকে ইউজ করি সব জায়গায় আগুন নামটা, এটা হচ্ছে আমি
এর আগে আপনাকে না দেখে ছবি কনফার্ম করে ফেলেছে
না দেখে
কিভাবে দেখলো
যখন আমি কর্ণফুলী মার্কেটে গেলাম
আপনারা জানেন আপনাদেরকে আমি দেখে ফেলেছি
হ্যাঁ
এইটুকুই
এখানে আমাকে বিদায় করে দিল
আচ্ছা
আমরা বিশ্বাসের সাথে চলে আসলাম হ্যাঁ সে একজন হিরো মানুষ সে মিডিয়ার সামনে আসলে হয়তো বা অনেক প্রবলেম হতে পারে হ্যাঁ আমি আর মা আসছিলাম আমার আম্মা আমার সাথে সব জায়গায় সাপোর্ট দিতে ছোট ছিলাম তো ঠিক সপ্তাহখানিক পর আমাকে জানাইলো যে তোমার নামে ছবি কনফার্ম হয়েছে ছবির নাম আই লাভ ইউ তো আমাকে বললো যে তুমি ডাক্তারের ছেলের ক্যারেক্টার করবা এখন তোমার যেটা করতে হবে এফডিসির কার্ড বানাইতে হবে নাচ শিখতে হবে ফাইট শিখতে হবে আর হচ্ছে ড্রেস বানাইতে হবে কিছু প্রায় 50,000 টাকার মতো খরচ হবে তো টাকাটা আমি দিয়ে দিব তখন আমার আম্মু বলে যে না আপনি আমার জন্য তো অনেক করতেছেন আমার ছেলের জন্য কাজ দিচ্ছেন এটি তো বড় টাকা কেন আপনি দিবেন টাকা আমরাই দিব টাকা আপনার দিতে হবে না উনি অনেক না করলো আমার আম্মু খুব জোর করলো যে ফোর্স যে দিবই তখন সে বললো ঠিক আছে আমি আমার একটা বন্ধুকে পাঠাবো সামনের সপ্তাহে কর্ণফুলী মার্কেটের সামনে আসবেন সে আপনাদের কাছ থেকে সবকিছু করে দিবে সে টাকা নিতে চাইবে না তাকে জোর করে দিয়ে দিন আচ্ছা আমরা গেলাম দুইজন আমি আর মা আবার পরবর্তীতে কিন্তু রওনা দিলাম 50,000 টাকা আমার মা নিয়ে গেছে সেখান থেকে মার্কেটের সামনে আসলো ওই লোকটা একজন তার নাকি বন্ধু খুব দেখতে স্মার্ট তো নামটা আমার খেয়াল নেই অনেক আগের ঘটনা তো উনি আমাদের কাছে বললো যে ঠিক আছে আসেন নিয়ে আমাদের পাশেই একটা ফটোকপির দোকান ছিল যেখানে টাইপিং হতো সেখানে আমার নাম ফর্ম ফর্ম মানে আমার নাম ঠিকানা সবকিছু লিখে একটা ফর্ম করলো কাগজ বের করলো তো করার পরে আম্মু বলতেছে যে টাকা নিয়ে আসছেন পরে বলতেছে রাখেন আপনার কাছে তা আম্মু বলছে না আপনি কাছে রেখে দেন আমরা নিয়ে আসছি পরে আম্মু এক কথায় ফোর্স করি তার পকেটে দিয়ে দিয়েছে টাকাটা দেওয়ার পরে বলতেছে আপনারা মার্কেটে একটু বসেন আমি এখান থেকে এফডিসিতে যাবো এফডিসিতে আপনাদেরকে ঢোকানোর পারমিশন নাই ঢোকাইতে পারবো না আমি কাগজটা করে এখানে ফিরে আসছি এই বলে সে আমাদেরকে এখানে বসে রেখে চলে গেল প্রায় 4-5 ঘন্টা ধরে বসে আছে কোনো খবর নেই ফোনে ফোন দিচ্ছি সাকিব খান নামক যে উনাকে উনি হচ্ছে আপনার ফোনটা বন্ধ করে রাখে তো সেখান থেকে হঠাৎ করে একটা ফোন আসলো 4 ঘন্টা পরে ফোন আসলো উনার নাম্বার থেকে সাকিব খানের নাম্বার থেকে ফোন দেওয়ার পরে বললো যে ভাবি আপনাদের কাজটা আমি করে ফেলছি আপনারা এক কাজ করেন বাসায় চলে যান এখানে আর বসে থাকতে হবে না আরো সময় লাগবে কাজটা করতে আমি আবার ফোন দিলে আসবেন এই বলে সেদিন আসলে আমরা হয়তো বসেছিলাম তার মায়া লাগছে বা তার কাছে সহানুভূতি দেখাইছে যে এতক্ষণ ধরে বসে আছে এবং আমার কথা হচ্ছে আমার মা জোর করলে আমি উঠতাম না তখন যতক্ষণ আমার কাজ না হয় আমি তখন মিডিয়ার প্রতি এতটাই
ডেভোটেড
হ্যাঁ আসক্ত তো পরে মা কি করলো আমাকে নিয়ে চলে গেল এই যে বাসায় গিয়ে ঢুকলাম এরপরে যে ফোন নাম্বার বন্ধ করছে আমি প্রায় মনে হয় 4-5 বছর পর্যন্ত এই নাম্বারে ট্রাই করছি 4-5 বছর পর্যন্ত সেই নাম্বার আর কোনো খোলার কোনো প্রশ্নই আসে তো বাসায় আসার পরে বিষয়টা আমার বাবা জানতে পারে নাম্বার বন্ধ এক মাস পর্যন্ত আমাকে এরকম প্রেশার দিতে থাকলো যে ফাইজলামি করে টাকাগুলো নষ্ট করলি কিসের সাকিব খান আর আমি আবার করেছিলাম এলাকার মধ্যে প্রচার করে ফেলছি যে সাকিব খানের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে সবাই জানে যে সাকিব খান আমার পরিচিত পুরো এলাকা নবীনগর কুরগাঁও তখন পুরোটাই জানে যে আমি মিডিয়ার সাথে এতটাই রিলেটেড বা সাকিব খান আমার সাথে কথা বলে ফোন দিয়ে সেও ফোন দিত ম্যাক্সিমাম টাইম সে ফোন দিত তা আমার বোনরাও কথা বলছে সবাই
দিস নেভার হ্যাপেন এখানে একটু সংবিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদের জন্য বলতে চাই কোন সেলিব্রিটি দিস কাইন্ড অফ সেলিব্রিটি বিশেষ করে সাকিব খান তো অনেক টপ লেভেল সেলিব্রিটি এছাড়াও যে কোনো ধরনের সেলিব্রিটি যদি এই ধরনের আপনাকে ফোন দিয়ে আপনার সঙ্গে একটা খাতির করতে চায় যাকে আপনি সচক্ষে দেখেননি যার সামনে আপনি সামনাসামনি কথা বলেননি আপনাকে ধরে নিতে হবে দিস ইজ অ্যাবসলিউটলি ফলস ভুয়া যেটাকে বলে হ্যাঁ এবং অনেকেই থাকেন এরকম যে অনেক বেশি পরিমাণে বিশ্বাস করে ফেলেন তাদের জন্য বলছি দিস ইজ অ্যাবসলিউটলি ফলস ওকে বলুন তারপর
তো সেখান থেকে পরবর্তীতে আমি যেটা করি অনেক খোঁজ খবর নিয়ে কারো মাধ্যমে আমি সাকিব খানের সাথে মিট করি অরিজিনাল সাকিব খানের সাথেই তাকে মিট করে সবকিছু খুলে বলি যে এরকম ঘটনা আমার সাথে করা হয়েছে এবং
আপনি কবে নাগাদ মিট করেন কিভাবে
করেন এটা হচ্ছে তার থেকে 6 মাস পরের ঘটনা আমি আমাদের এলাকায় একজন এফডিসি তে সে তিনি ছিলেন প্রোডাকশন ম্যানেজার ওই প্রোডাকশন ম্যানেজার আমাকে তার সাথে মিট করায় দেয় অনেক বলার পরে এবং তাকে ঘটনাটা খুলে বলি সে আমাকে স্ট্রেট বলে যে যদি তোমার মনে হয় যে আমি করেছি তাহলে বলতে পারো তোমার কি এখনো কি মনে হয় যে আমি কাজটা করেছি
ওখানে
বললাম যে না এখন স্বপ্ন সেটা ভাবি না একসময় ভাবতাম
সাকিব খান এটা
বলে হ্যাঁ যে তোমার
সাকিব খান আপনার সাথে যোগাযোগ করে মাত্র 50,000 টাকা নিবে মানে হাউ ফানি দিস ইজ ওকে
তখন আমি নিজেই এটা বলছি যে আমার সেটা বিশ্বাস না জাস্ট আপনাকে এটাই বলতে আসছি যে আসলে আপনার নাম দিয়ে দেখেন কিভাবে মানুষকে ঠকাচ্ছে এই তথ্যটা আপনাকে দেওয়ার ছিল টাকাটা ফেক না আমার বিশ্বাসটা হচ্ছে
এরকম একটা স্টোরি আমরা অনেক অনেক আগে আমরা জিবিএসবি তে তুলে ধরেছিলাম যে বেশ কিছু পত্র পত্রিকা তো ইভেন ক্লাসিফাইড বিজ্ঞাপন দেওয়া হয় ভাবে এবং আপনারা একদম জিবিএসবি প্রথম দিকের কিছু এপিসোডের মধ্যে এটি ছিল একটি এই ক্লাসিফাইড বিজ্ঞাপন গুলো দেখে অনেকেই যোগাযোগ করেন তাদের সাথে এবং কিভাবে তাদেরকে প্রতারণা করা হয় সেটা ওই ভদ্রলোক এখানে এসে বলে গিয়েছিলেন আজকে আমরা একজন ভিকটিমকে পেয়েছি এবং ভিকটিম একই সাথে সে একজন করাপ্টেড ওয়ান সে কিভাবে পরিবারের সাথে অন্যায় করে বা কিভাবে সে টাকাগুলো জোগাড় করে এসব মানুষদের পেছনে ব্যয় করেছে সো আমরা সেই সময় মিডিয়ার যেসব কনসার্ন ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারাও এখানে এক বাক্যে স্বীকার করেছে যে এই ধরনের বিজ্ঞাপন পত্রিকাতে যাওয়া উচিত না এবং একই সাথে যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন তারা একটা বিশাল চক্র এবং এদেরকে ধরে পাওয়া যাবে না এদের কাছে প্রচুর সিম আছে প্রচুর কন্ট্যাক্ট নাম্বার আছে এদের ফাঁদে পা দেওয়াটা উচিত হবে না ওকে বলুন তারপরে।
তো সেখান থেকে তার সাথে কথা বলে বাসায় আসলাম। আমার বাবার প্রতিদিন সেই একটা খোঁচা দেওয়া যে কিরে তোর শাকিব খান ফোন দেয় না, কন্টিনিউ আমাকে শেখাপাত যে তোর দ্বারা হিরো কেন, হিরোর কাজের লোক হওয়া তোর পক্ষে সম্ভব না। নানান ভাবে পেইন দিত, একসময় সহ্য করতে না পেরে বাসার থেকে আমার বাবা তখন ক্যাশ টাকা 50,000 টাকার মতো বাসায় এসে রাখছে মাত্র। আমার নিজেরও একটা অভ্যেস ছিল, দোকান থেকে টাকা সরালেও ওই নতুন যে নোটগুলো 10 টাকা 20 টাকা নোটগুলো জমাতাম, সেটা প্রায় 8-10 হাজার টাকার মতো জমা ফেলছিলাম। তো বাবার সেই টাকা এবং হচ্ছে আমার টাকা নিয়ে আমি ব্যাগ টেক গুছিয়ে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আম্মুকে বললাম যে আমি নানুর বাসায় যাচ্ছি, নানুর বাসায় যাচ্ছি একটু ঘুরে আসি। সাভারে নানুর বাসা বললো যে ঠিক আছে যা। ব্যাগের মধ্যে আমি তখন টাকাগুলো নিয়ে নিই, নিয়ে নানুর বাসায় গিয়েছিলাম। নানুর সাথে সবার সাথে দেখা করে বাসা থেকে বের হয়ে আমি সোজা চলে যাই হচ্ছে FDC-র সামনে, কারণ বাজারে FDC-র সামনে গিয়ে গেটের সামনে দাঁড়াই, সেখানে তো ঢুকতে দেয় না। বাইরে দেখলাম যে দুই পাশে সারিবদ্ধ ভাবে অনেক লোক দাঁড়িয়ে আছে, হয়তো বা তারা কোনো হিরোর চেহারা দেখার জন্য। তো সেখানে হঠাৎ করে মানে আমি খুব স্মার্ট ছিলাম তখন, মানে একটু সেজে গুজিয়ে বের হয়েছে, আমাকে একটু সম্ভ্রান্ত ফ্যামিলির মনে হয়েছে, হয়তো কোন একজন আমাকে ধরলো, এখানে একজন দালাল প্রকৃতির মানুষ, ভেতরে ঢুকবেন? পরে বলতেছে যে হ্যাঁ ভেতরে ঢুকবো। পরে বলছে 500 টাকা লাগবে। আমি ভেতরে ঢুকাই
FDC-র ভেতরে ঢুকাই।
আমি বললাম যে সেখানে কি নায়ক নায়িকা আছে? বলে হ্যাঁ অনেকেই আছে, অনেকগুলোর নাম বললো। পরে আমি একবার চিন্তা করলাম যে FDC-তে ঢুকে তো আসলে তাদের সাথে কথা বলতে পারবো না, শুটিং এর মধ্যে থাকলে। আরেকজন বুদ্ধি দিল, ভাই গিয়ে লাভ নেই, আপনি কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন, শুধু দেখতে হবে। সেটা বাইরে থেকে আমরা যেখান থেকে মজা দেখতেছি, ওনারা যাচ্ছে আসতেছে। আমি বললাম যে নাম্বার দেওয়া যাবে কারো? বলে যে কার নাম্বার লাগবে বলে। আমি বললাম যে 4-5টা ভালো স্টার নায়ক নিকের নাম্বার দেন। বলে যে 500 টাকা দেন, আমি 500টা নাম্বার এনে দিচ্ছি। 500 টাকা দিলাম, তখন তো টাকা ছিল অনেক, টাকা চিন্তা করি নাই, 5টা নাম্বার দিল।
বাপ সুদে খাটাচ্ছে, আপনি ওখান থেকে চুরি করছেন।
হ্যাঁ, তো সেখান থেকে যখন আমি নাম্বার গুলো নিলাম, নিয়ে আমি বাইরে এসেই ফোন দিলাম লোডের দোকান থেকে। আমার মনে আছে তখন একটা সাকিব খানের নাম্বার দিয়েছিল, একটা মিশা সদাগর, দীপজল, শাবনুর আর একটা কার নাম্বার ছিল,
এর আগে তো সাকিব খানের সঙ্গে আপনি দেখাই করেছিলেন।
হ্যাঁ,
তখন আমি শাকিব খানের কাছে আপনার নাম্বারটা চাননি?
তাই যে দিবে না, নাম্বার দেয়নি। তখন আমি অনেকবার বলেছিলাম যে ওই, উনিও বলেছিল প্রোডাকশন ম্যানেজার যে ও খুব পাগল এগুলোর। পরে বলে যে আমার সাথে না আমার অ্যাসিস্ট্যান্টকে নাম্বার নিয়ে যেতে বলেন। তখন আমি আর নিইনি।
আচ্ছা,
পরে নাম্বার গুলোতে ফোন দিলাম, প্রত্যেকটা নাম্বারই রং নাম্বার, কোনটা হয়তো হসপিটাল, কোনটা রং নাম, সবগুলি রং, কোনো নাম্বারই রং। আমি দৌড়ে আবার গেটে গেলাম, দেখি উনি নাই, আশেপাশেই নাই, তাকে আর পেলাম না। তো সেখান থেকে রিক্সাওয়ালা একজনকে জিজ্ঞেস করলাম, এখানে আশেপাশে রিক্সা ছিল অনেক, যে ভাই এখানে আশেপাশে কি কোনো নায়ক নায়িকার বাসা আছে? তখন সে বললো যে এখানে সাকিব খানের বাসাটা আমি চিনি। সাকিব খানের বাসা কোথায়? এটা হচ্ছে মগবাজার সুভাষ্তা হোম। তখন হচ্ছে 11-তলা একটা বিল্ডিং ছিল, এই মগবাজার বড় মগবাজার দিয়ে ভেতরে ঢুকতো মসজিদের পাশের গলি দিয়ে, মগবাজার যে মসজিদটা, তো ওই গলি দিয়ে ঢুকলে দেখা যাচ্ছে যে 11-তলা একটা বিল্ডিং ছিল, সেখানে আপনার তমালিকা, শাহানুর আর হচ্ছে মির্সাবির ওই বিল্ডিং এ থাকতো, ওই ফ্ল্যাটে। তা আমাকে সেখানে নিয়ে গেল। তো সাকিবের সাথে তো আমার আগে থেকেই যেহেতু পরিচয় হয়েছিল, একবার কথা হয়েছিল, সেই হিসেবে কিন্তু আমি সাহস পেলাম যে না আমি ওনার সাথে মিট করবো। যেতে গিয়ে স্ট্রেট যে রিসেপশন থাকে, রিসেপশনে বললো আমি সাকিব আঙ্কেলের সাথে দেখা করতে আসছি। পরে বললো আপনি কি তার পরিচিত? বললাম যে হ্যাঁ, একদিন একবার আমার সাথে দেখা হয়েছিল, কতদিন আগে? 6 মাস আগে। তো ওনাদের রুমে মনে হয় ফোন দিছে, কে ধরছে জানি না, বললো যে মাসুদ রানা নামে কাউকে চিনেন? না, চিনি না। তো বললো যে সরি, আপনাকে কেউ চিনছে না, সাকিব খান বাসায় নেই, আপনি বাইরে ওয়েট করেন। সেখানে আমি সকালে গেছি আপনার হয়তো তখন 1-1:30 বাজে, সেখান থেকে রাত 10 পর্যন্ত একটানা ওখানে বসে আছি। 11টার দিকে এখানকার যে নাইট গার্ড, যে এলাকার পাহারাদার, সে বলতো সেখানে কোথায় আসছে। পরে বললাম এই ঘটনা, সাকিব খানের সাথে দেখা করবো। আর বলো উনি এত রাত্রে হয়তো নাও আসতে পারে, বা আসলেও তুমি এখানে কতক্ষণ থাকবা, ঝামেলা আছে, তুমি আমার সাথে চলো বলে সে তার সাথে আমাকে রাতটা রাখলো, খাবার দাবারও দিল। তখন কিন্তু সে আমার ব্যাগ টেক যে টাকা পয়সা আছে এগুলো কিছুই কিন্তু জানে না উনি। পরের দিন সকালবেলা 6টার দিকে সে আবার বসে আছে ওইখানে, একদিনে বসে আছে, ঠিক বিকেলের দিকে সে আসছে। সাকিব খান গাড়ি নিয়ে এসে ভিতরে যে ঢুকলো, আমি অনেকগুলো ডাক দিয়েছি, আমার ডাকে কোনো কর্ণপাত করে নাই, তো রিসেপশন আমাকে ঢুকতে দিল না ভেতরে। তো ওয়েট করতেছি যে আবার যদি নামে তখন দেখা হবে। আবার সে 2 ঘন্টা পরে নামলো, 1.5 ঘন্টা পর নামার পরে যখন গাড়ি নিয়ে এসে টান দিল, সে তো ভেতর থেকে গাড়ি নিয়ে টান, আমি আবার ওনার পেছনে একটা সিএনজি নিয়ে তখন সিএনজি টানতেছি, তখন FDC-র সামনে দিয়ে সে ভেতরে ঢুকে গেল, আমি আর FDC-র ভেতরে ঢুকতে পারলাম না। তো হাল ছেড়ে দিলাম যে আসলে ওকে দিয়ে মনে হয় না যে কিছু হবে, যেহেতু বাসার সামনে থেকে 2 দিন ঘুরে আসছি। তখন আমি আবার জানতাম যে ডিপজলের বাড়ি ছিল তখন গাবতুলি, পর্বত সিনেমালের পাশেই হচ্ছে উনি থাকেন। তো আমি সেখান থেকে ডাইরেক্ট গাবতুলি চলে যাই। সেখানে গিয়ে আমি দারানকে বলি যে ডিপজল আঙ্কিল কি বাসায় আছে? বললো যে না, উনি নেই, উনি বাইরে আছে, 2 দিনের শুটিং আছে, 2 দিন পরে আসবে। তো ওই 2 দিন এখানে আমি ছিলাম হচ্ছে একটা আইসক্রিমওয়ালার সাথে, উনি আইসক্রিম বিক্রি করতো গাবতুলি পর্বতের সামনে। আইসক্রিমওয়ালা আমাকে দেখে বলে যে তুমি আমার সাথে থাকো। এই ঘটনা বলার পরে যে আমি কিন্তু কাউকে বলিনি আমি বাসা থেকে পালাই আসছি, আমি শুধু বললাম যে আমি ওনার সাথে দেখা করবো। উনাকে বললাম যে আমি ডিপজল আঙ্কিলের সাথে দেখা করতে আসছি। বলে যে ঠিক আছে, তুমি আমার সাথে থাকো, আইসক্রিম টাইসক্রিম বিক্রি করো, তো একসাথেই কাজ করো, আমার কাছে 2টাই আছে, 5 আছে আইসক্রিমের যে বাক্সগুলো থাকে যে। আমি বললাম যে আমি এগুলো বিক্রি করতে পারবো না। ওনার সাথে তারপর 2 দিন ছিলাম, উনি খাওয়াইলো টাওয়াইলো সবকিছু, আমিই টাকা দিলাম। যাওয়ার পরে দ্বিতীয় দিন হচ্ছে দ্বীপজল আসছে বাসায় সকালবেলা ভোরবেলা। আমি আবার সকালে চলে আসতাম, রাত্রে বারোটার দিকে হচ্ছে বাসায় ঢুকতাম। একটা না এই দ্বীপজলের পর্বতের সামনে ঘুরঘুর করতাম এদিকে দিকে, মানে ঢুকলো আর কথা বলতে দিল না। বের হওয়ার সময় আমি দারোয়ানরা অনেক কান্নাকাটি করে বললাম যে ভাই আমি মৃত্যু দেখা করবো, আমার খুব জরুরি দেখা করাটা, না হলি না। তখন সে বললো যে এই মাত্র তো উনি ফুলবাড়িয়া গেল, ফুলবাড়িয়া দ্বীপজলের বাড়ি আছে, রাত ফুলবাড়িয়া সাফারি।
জি,
তো সেখানে কথা বললো, আমিও সেখানে চলে গেলাম দ্বীপজলের বাড়ির সামনে, ওইখানেও গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম ভিডিও গেমসের দোকান মোস্তফা, গেমসের দোকান দেখে তো আমি সব ভুলে গেছি। আবার ঢুকলাম গেমসের দোকানে, গেমস খেলতেছি খেলতেছি, তো ওনাকে আমি 100 টাকা নোট দিয়েছিলাম না 500 টাকা নোট দিয়েছিলাম তখন।
জি,
গেমসের দোকানদারকে বললো যে ভাঙতি না, আমি বললাম যে পুরোটা রেখে দেন আমি যতক্ষণ খেলতে পারি। বিষয়গুলো অনেকে চোখে বললো যে একটা ছোট ছেলে এত টাকা খরচ করতেছে, তা আমাকে আমি গেমস খেলে বেরিয়েছি আর কিছু ছেলে আমার বড় বড় ছেলে বললো যে তুমি এখানে কোথায় আসছো, আমি বললাম যে আমি ডিপজল আঙ্কেলের সাথে দেখা করবো, আমি নায়ক হবে হ্যান্ত সবকিছু বললাম। যে তখন একজন বললো আমাকে যে ডিপজল হচ্ছে আমার বাবা, হচ্ছে ডিপজলের ম্যানেজার, ডিপজলের সাথে দেখা করতে গেলে তো অবশ্যই আমার বাবার সাথে কথা বলতে হবে, আমি কথা বলে দেখি কি হয়। পরে সে সে কথা বললো না রিয়াল আমি তাও জানি না, ফোন দিল, ফোন দেওয়ার পর আমাকে বলতেছে যে ডিপজল আঙ্কেল এখন মিটিং এ আছে, এক দেড় ঘন্টা পরে আমি তোমাকে মিট করা দিচ্ছি, চলো আমরা হেঁটে আসি। এই বলে ফুলবাড়িয়া থেকে একটা পোড়া বাড়ি ছিল ভেতর অনেক ভেতরে নিয়ে গেল, পোড়া বাড়িতে বসে বলতেছে টাকা পয়সা আছে কত তোমার কাছে, বলি কেন, বলে যে না ডিপজলের সাথে দেখা করতে গেলে আমাদের কিছু দিতে হবে না, আমরা এত কষ্ট করে তোমাকে মিট করাই দিব। আমি বললাম যে কত লাগবে বলেন, বলে যে কত দিতে পারবে, বলি 5,000 টাকা দিবো আপনাকে যদি দেখা করাতে। পরে বলে যে ঠিক আছে দাও টাকা দাও। তো যখন আমি টাকাটা বের করতে যাই, ব্যাগের ভেতর থেকে টাকাটা বের করতে যাচ্ছি ওখানে, তখন ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে নিল। নিয়ে তারা কি করলো যে আমি বললাম যে ব্যাগ দেন, আমার ব্যাগটা তারা দিল না, আমাকে দুজন ধরলো, ধরার পরে ব্যাগ থেকে টাকাগুলো তারা বের করে নিল সব, আমার নতুন 10 টাকা 20 টাকা যা ছিল সব এভরিথিং সে নিয়ে। আমি যখনই বাড়াবাড়ি করতে গেলাম আমাকে চর মারলো দিয়ে একটা, চর মারার পরে বললো যে বেশি কথা বলবি না তাহলে কিন্তু একদম খবর আছে। এই বলে সে আমাকে 1,000 টাকা দিল, ওই টাকাগুলো সব নিয়ে আমাকে 1,000 টাকা দিয়ে বলে এটা দিয়ে মাসে চলে গেল, আর এদিকে যেন তোরে না দিই। তখন আমার পকেটে ছিল 1,000 টাকা, সব টাকার মধ্য থেকে এই 1,000 টাকা সে আমার হাতে দিল। দেওয়ার পর আমি ডিপজলের বাড়ির সামনে এসে কান্নাকাটি শুরু করলাম, খুব চিৎকার করে যে আমার টাকাগুলো সব নিয়ে নিছে, মুরব্বিটুরব্বি কিছু জড়ো হলো, তুমি কি মানুষগুলোকে চিনো না, নাম জানো না, তাহলে আমরা কি বিচার করবো, যেহেতু তুমি কিছুই জানো না, এখানে আমরা কোনো বিচার করতাম, যদি শনাক্ত করতে পারো তাহলে একটা বিচার হবে। পরে সেখানে দ্বীপজলের বাড়িতে আপনার বাবুর্চি, দ্বীপজলের যে ছবি যে বাবুর্চি তার নাম হচ্ছে কবির, কবির বাবুর্চির কিছু অ্যাসিস্ট্যান্ট আছে, একটা ছেলে ছোট ছেলে তার খুব মায়া।
দ্বীপজলের সঙ্গে আপনার দেখা হলো ওই সময়টা?
না তখন
ওকে। প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা আরেকটি বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন মাসুদ রানাকে, আজকে তার জীবনের অপরাধ কিংবা ভুলের জায়গাটিতে, এবং ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছে ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা করবে। মনে রেখো টাইগার,
charge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
বারোটা বেজে 6 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট। যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। মাসুদ রানার মতো যদি আপনিও আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো এবিসি রেডিওর এই অনুষ্ঠানে এসে স্বীকার করতে চান আপনার নিজের নামে কিংবা ছদ্মনামে, এবং একই সাথে আপনি যদি মনে করেন যে আপনার এই ভুলগুলো স্বীকার করা উচিত এই অর্থে যে সমাজ এতে করে উপকৃত হবে, মানুষ সচেতন হবে, তাহলে চলে আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 89 2 8 9 2। আমি আবারও বলছি 09613 89 2 8 9 2। ওখানে ফোন করার পরে 2 চাপবেন এবং এরপর আপনার যা বলার আছে সেটা আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে রেকর্ড করবেন। ওকে, ফিরে যাচ্ছি আবারও মাসুদ রানা আপনার কাছে। তারপর
তো সেখান থেকে আমাকে ডিজেলের বাড়ি থেকে একজন বাবুর্চিতেই কাজ করে, বাবুর্চি লাইনে, সে আমাকে বললো যে তুমি এক কাজ করো, এখানে ডিজেলের সাথে দেখা করা মোটেও পসিবল না, আজকে আমরা তোমার শুটিং এ যাবো টাঙ্গাইল জমিদার বাড়ি, পিটিসি মহেরা, এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার, সেখানে শুটিং এ যাবো জমিদার ছবির শুটিং, তখন জমিদার ছবির নাম। তো এই শুটিং এ যখন চলে যাবো তুমি বাসের ছাদে উঠে যাবা, তখন শীত, প্রচুর শীতের সময়, পুরোপুরি শীত, শীতের কাপড় বাসা থেকে নিয়ে বের হয়নি। তো বললো যে এখান থেকে টাঙ্গাইল চলে গেলো এখানে তোমার 7-8 দিন থাকবে, এর মধ্যে কিন্তু আমার 4-5 দিন অলরেডি আমি বাহিরে অতিবাহিত হয়ে গেছে 3-4 দিনের মতো। বললো যে এখানে 6-7 দিনের জন্য যাবে, তুমি সব কথা এখানে খুলে বলতে পারবা, কারণ এখানে ফ্রি টাইম অনেক থাকবে, তার সে তো প্রতিদিন চলে আসবেন, এখানেই থাকবে, শুনে সময় পাবা। তা আমি করলাম কি, গাড়ি যখন বের হলো বাসগুলোতে আমাকে কোন রকম ভিতরে নিয়ে গেছে, ঠিক নিয়ে গেলি, ভেতরে নেওয়ার পরে আমাকে বলেও দিছে যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কার লোক, বাবুর্চি কবির সাহেবের লোক, তাহলে আর কেউ কিছু বলবে না, কবির হচ্ছে এখানকার সবচেয়ে মেন যে বাবুর্চির মধ্যে। তো পরে আমি বাসের ছাদে উঠে গেলাম, যখন গাড়ি ছাড়লো প্রচন্ড শীতের মধ্যে, কাঁপতে কাঁপতে কোনো রকমে অনেক কষ্ট হইতে টাঙ্গাইলে গিয়ে পৌঁছাইলাম। বাস থেকে, বাসের ছাদে কিন্তু সব শুটিং এর যে সরঞ্জাম, লাইট, বিভিন্ন যে জিনিসপত্র, ট্রলি ট্রলি, এগুলো সব ছাদে। আমাকে জিজ্ঞেস করলো তুমি কার লোক, আমি বললাম বাবুর্চির লোক, বলে তাহলে এগুলো নামাও, লাইট এগুলো সব, এগুলো দাও। উপর থেকে জিনিসপত্র সব আমাকে দিয়ে নামাইলো, আরো দু একজন ছিল সাথে। সব নামানোর পরে যখন রাত, তো রাত হয়ে গেছে অনেক, তখন এখানে যেতে যেতে প্রায় 1-1.5 বাজে, তো ঘুমানোর টাইম হলো, সবাই যার যার জায়গা দখল, আমি ঘুমানোর জন্য কোনো জায়গা পেলাম না। তো মহেরাতে 4 দোলনা আছে, রাজবাড়ির মধ্যে আর কি 4 দোলনা আছে, তো 1 দোলনার মধ্যে শুয়ে শুয়ে কাঁপতেছি। তো তখন আমার একটা পুলিশ ওখানে দেখা হলো, উনি আসছে এখানে, মনে হয় পাহারায় আসছিল, তুমি এখানে কি করতেছো এই শীতের মধ্যে? পরে বললাম যে শুটিং ইউনিটের সাথে আসছি, থাকার জায়গা নেই। বলে যে কি বলো থাকার জায়গা নেই, তাই বলি শীতের মধ্যে এখানে থাকবা, তুমি এক কাজ করো, আজকে তোমার নাইট ডিউটি, তুমি আমার সাথে থাকতে পারবা, আমার রুমে থাকতে পারবা। পরে আমি তাকে বললাম যে শুটিং ইউনিট থেকে এভাবে এভাবে আমি আসছি, তুলনা আমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, বা আমার এখানে থাকারও কোনো ব্যবস্থা নেই। তো সে বললো ঠিক আছে তুমি আমার সাথে আসো, বলে সে আমাকে রাত্রে তার সাথে রাখলো, ভালো অবস্থায় ছিলাম। সকালে আমার ইউনিটের কাছে আসলাম, ইউনিট আমাকে বলতেছে পানি নিয়ে আসো, কলস টলস সব দিয়ে বালতি টালতি ভরে বানিয়ে আসতে, পানি টানি নিয়ে তার সাথে টুকিটাকি কাজ টাজ করতেছি। তো সেখানে প্রোডাকশনের একটা ছেলে ছিল, খুবই খারাপ, অনেক আজেবাজে বিহেভ করতো, কথায় কথা বাবা মা তুলে বকা দিত, আমি কাজ করতাম না, ঘুরে ফিরে আমি তো কাজ করার জন্য আসিনি, আমি শুটিং দেখার জন্য আসি, এবং তাদের এখানে খেতাম না আমি, আমাকে পুলিশ খাওয়াতো, পুলিশ আমাকে বলতো তোমার খাবার দাবার সব আমার সাথে করবো, আমার প্রতি খুব সে মায়া জন্মায় যায়। তো সেখান থেকে আমি যা খাওয়া দাওয়া শেষ করি, নাস্তার জন্য সকালে উনি টাকা দিয়ে দিত যে দোকান থেকে নাস্তা করে আসো। তখন এখানে ছিল হচ্ছে রিয়াজ, পূর্ণিমা, রুবেল, সিমলা আর হচ্ছে জিজ্জল, এরা ছিল আর্টিস্ট ওই শুটিং এর জন্য আসছিল, এই ছবির ক্যারেক্টার গুলো।
আচ্ছা,
রাত জাগো ছিল, ওই ছবি শুটিং এ যখন আসলো, আপনার রিয়াজ পূর্ণিমার সাথে কথা বলার চেষ্টা করতে অনেক ভাবে পারিনি, তো রুবেলের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে একটু টাইপের ছিল, ওই অ্যাসিস্ট্যান্টটা আমার সাথে খুব ভালো খাতির দিছে। তো সেখান থেকে ওই ছেলেটা হচ্ছে আমাকে বলে যে তুমি রুবেলের সাথে দেখা করো, আমার সাথে খুব ভালো সম্পর্ক করছে, ভালো খাতির, তো সে ব্যবস্থা করে দিল রুবেলের সাথে কথা বলা। ব্যবস্থা করে দেওয়ার পর আমি তাকে সব একদম সত্য কথা সব বললাম, যে বাসা থেকে এভাবে পালায় আসছে মিডিয়াতে কাজ করার জন্য। সে আমার ঘটনাগুলো শুনে বলতেছে তুমি বাসায় কি ফোন দিয়েছিলে এই 5 দিনের মধ্যে? আমি বললাম যে না, এখনো ফোন দিইনি। বলে একবার ফোন দাও তো, বাসায় কি অবস্থা এটা দেখো, সব কথা হচ্ছে পরে,
মানে নিজের বাড়িতে কি অবস্থা,
হ্যাঁ বাড়ির অবস্থাটাকে একটু দেখো তো, তারপরে তুমি আমার সাথে কথা বলো। যেহেতু 5 দিন ধরে তুমি নাই, বড় ছেলে, সব শোনার পরে গেছে বললো যে ঠিক আছে, আমি ওই রতনের নাম্বার থেকে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ওনার মোবাইলটা নিয়ে আমি বাসায় ফোন দিলাম। আমার আম্মু ফোনটা ধরলো, জাস্ট আমি যখন বললাম যে হ্যালো আম্মু, আমি চিৎকার শুনে আমার সহ্য হয় না, যে একটা যে চিৎকার দিল আমার মা, যে মাসুদ তুই কই, তোর কারণে আমার মানে আমার আব্বুর কথা বলতেছে যে তোর আব্বু তো পাগল হয়ে গেছে, পুরা এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে, অনেক টাকা নষ্ট করে ফেলছে। তখন অনেক পত্রিকায় আমার বিজ্ঞাপন দিছে আমার নামে, হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি, বাসের পেছনে পোস্টার লাগানো থেকে শুরু করে, এমন কোনো কাজ নেই আমার বাবা করেনি, এই 5 দিন ধরে সে পাগলের মতো ঘুরতেছে এখানে সেখানে। অলরেডি যখন ফোন দিচ্ছি তখন সে চট্টগ্রাম ছিল, চট্টগ্রামে একটা মানে আমাকে খোঁজার জন্য গেছে। তো আমি তার কান্নাকাটি শুনে আমি পুরো ভেঙে পড়লাম, এতটাই কান্নাকাটি করতেছিল তখন, পুরো মানে তার মধ্যে এত কষ্ট কাজ করতেছে যে মাসুদ তুই চলায়, তুই যা বলো তাই হবে, তুই মিডিয়াতে কাজ করতে গেলে তোর বাবা তোর নিয়ে দরকার নাটক বানাবে, যা করা লাগে তুই বাসায় ফিরায়, সেখান থেকে রুবেল আমাকে আসক্ত করলো। তখন অষ্টম দিন বা নবম দিনই চলে, আট নয় দিন হয়ে গেছে আমরা এখানে ছিলাম প্রায়, আমি সবকিছু মিলে বের হওয়া থেকে শুরু করি পর্যন্ত। তা আমাকে ও বললো যে তুমি বাসায় চলে যাও, আমার কার্ডটা রাখো, আমার মগবাজার একাডেমি আছে, মার্শাল একাডেমি, তুমি এখানে আইসো, তুমি মার্শাল আর্ট শিখো, ফ্রি শিখাবো তোমাকে আমি, আর হচ্ছে কাজের ব্যাপারে আমি তোমাকে হেল্প করবো, বাট এখন বাসায় চলে যাও, এখনো তোমার কাজ করার বয়স হয়নি, তুমি এখন আমার কাছে এসে শিখতে থাকবা, শিখার পর একটা সময় আমি তোমাকে কাজ দিব।
ওকে,
আমি তার এই কথায় মানে খুবই ইয়ে পাই। তখন আম্মুকে ফোন দিয়ে বললাম যে আমি আসতে, আসার পরে দেন টাকা দিল আমাকে, রুবেল তখন আমাকে 500 টাকা দিয়ে নিজের পকেট থেকে, এবং অনেক ভালো মন, বিশাল হার্ট, সে আমাকে 500 টাকা দিয়ে
রুবেল,
হ্যাঁ
ওকে,
তার দিয়ে বললো যে তুমি বাসায় চলে যাও। টাকাটা নিয়ে আমি তখন জাস্ট নবীনগর আসতে না আসতে দেখি আমার মামা দাঁড়ায় আছে, আমার মামার নাম হচ্ছে হানিফ, এক মামা দাঁড়ায় আছে, উনি আমার দেখে সাথে সাথে বলতেছে যে অজ্ঞান হওয়ার ভান ধর তাড়াতাড়ি, মানে তুই এখন সেন্সলেস, কিছু জানিস না, কেন হারায় ফেল, মানে যে সুস্থ আছে, আমি তো সুস্থ হয়ে ফিরে আসছি, তাদের প্ল্যানিংটা আমি বুঝতে পারিনি কেন বললো। তা আমি তার কথাই শুনলাম, চোখ বন্ধ করে আমাকে রিক্সায় করে নিয়ে গেল বাসায়, নিয়ে সহায় দিল। অনেক মানুষ আসছে আমাকে দেখতে এলাকার মধ্যে, যেহেতু আব্বুর একটা প্রভাব আছে, সবাই জেনে ফেলছে নয় দিনে যে মাসুদ নাই।
আচ্ছা আচ্ছা,
অনেক মানুষ এলাকা থেকে এসে আমাকে নানান কথা বলতেছে, আমি কিছুই জানি না, আমি কোনো কথারই আনসার দিচ্ছি না, আমি সেন্সলেস। তখন আমি একটু যখন সুস্থ হলাম তখন শুনলাম যে আমার বাবার যে ঘটনাটা, বাবা কি করেছে আমার জন্য।
আচ্ছা,
তো তখন হচ্ছে বাবা পত্রিকাতে প্লাস হচ্ছে বিভিন্ন বাসের পেছনে পোস্টারে যে নাম্বারগুলো দিচ্ছে, সেখান থেকে কোনো একজন আমার বাবার নাম্বারটা কালেক্ট করে আমার বাবাকে ফোন দিয়েছে, আপনার ছেলে মাসুদ রানা আমার কাছে আছে, আপনি যদি তাকে এখন জীবিত পেতে চান তাহলে আপনি, আমি ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় দেখা করেন। তা আমার বাবার তখন ভালো যে প্রভাব ছিল সেখান থেকে র‍্যাপ পরিচিতি ছিল অনেক, তো সেই ঠিকানা দিল আমার আব্বুকে যে চট্টগ্রাম, আমাদের গ্রামের বাড়ি কিন্তু চট্টগ্রাম হুমবিলদি। তা আমাদের গ্রামে সীতাকুণ্ড পাহাড় নামে একটা পাহাড় আছে, বললো যে এখানে চলে আসেন, আব্বুকে অ্যাড্রেস দিল, সেখানে প্রায় 50-60 জন র‍্যাপ নিয়ে আমার আব্বু গেছে। র‍্যাপ অফিসাররা কিন্তু সব লুকিয়েছিল, আব্বুর সাথে কেউ ছিল না, আব্বুর সাথে 2 জন ছিল আরো, আর আমার মামা, বড় মামা, আর হচ্ছে মামার ফ্রেন্ড, এই 3 জন মিলে ওই লোকটার সাথে দেখা করলো। ওই লোক নিতে অনেক ভিতরে নিয়ে গেছে, সীতাকুণ্ড পাহাড় অনেক ভেতরে নিয়ে গেছে, তো র‍্যাবরা ওইভাবে ফলো করে করে আসতেছে, শেষ পর্যন্ত এসে বলতেছে ওই লোকটা টাকা দেন, 2 লাখ টাকা চাই, ও টাকা দেন আমি ছেলেকে দিচ্ছি, পৌঁছে যাবে আপনার জায়গায়। আর বলছে না আগে টাকা না, আগে হচ্ছে ছেলে চাই তারপরে টাকা। তো যখন সে বাড়াবাড়ি করতেছে তখন র‍্যাবরা ঘিরে ফেলছে ওকে, ঘিরে যে র‍্যাব যে নিয়ে আসছে মানে ওনাদের ওইখানে নিয়ে যে এমন পরিমাণে মারতে থাকে, মানে ওই লোকটাকে যে ছেলে কোথায় আছে বল, মানে র‍্যাবের মাইট তো জানেনি, খুব ভয়ঙ্কর মাইট, আমার বাবার চোখ দিয়ে পানি চলে আসছে, ওনার মাইট বলতেছে যে আমার আব্বু বলতেছে ওনারে ছেড়ে দেন, উনি আসলে কিছু হয়তো বা জানে না, জানলে এত মাইকে বলে দিত। তখন র‍্যাব বলতেছে আপনি কিছুই জানেন না, যারা ক্রাইমের সাথে জড়িত তাদের যদি আমি টুকরো টুকরো করি তাও তাদের কাছ থেকে শিকারিত বের করা খুব কঠিন, কারণ এরা কাটলেও ব্যথা পায় না, এরা অ্যাডিক্টেড। তা আমার বাবা কান্না করে দিছে, দেখতে না পেরে বাইরে চলে আসছে। তো এই লোকটা আসলে অনেক বড় একটা ইয়ে করছে আব্বুর সাথে টাকা নেওয়ার জন্য। পরে জানতে পারলাম যে না আসলে সে টাকা নেওয়ার জন্য এই কাজটা করেছিল, সে আমাকে চিনেও না, আমাকে জানেও না, দেখেও নেই, ছিল তার প্ল্যানিং। তো এখন আমি আসলে ঘটনাটাকে ঘুরাই ফেললাম, এই ঘটনাগুলো শুনে, যেহেতু এত কিছু হয়ে গেছে আমার জন্য, 5 লক্ষ টাকা আমার বাবা শেষ করছে। তো এখন আমি যদি বলি যে আমি পালাই গিয়ে শুটিং এ আমি আনন্দ ফুর্তি করছি, আমার বাবা তো আমাকে শেট মেরে ফেলবে ভয়ে পড়ে। তখন আমি বলছিলাম যে আমাকে বাসে নান্দুর বাসা থেকে বাসায় আসার জন্য বাসে উঠছি, তো সেখান থেকে আমাকে কেউ একজন কিছু একটা নাকের মধ্যে ধরে অজ্ঞান করে নিয়ে গেছে। জ্ঞান ফেরার পরে দেখছি যে আমি একটা রুমের মধ্যে বন্দি, সেটা হচ্ছে জঙ্গলের মতো একটা এলাকার ভিতরে একটা কুড়ে ঘর
সাজিয়েছেন আপনি।
হ্যাঁ, আমার মতো করে সাজিয়ে, যে ছোটবেলা থেকে একটু চালাক ছিলাম, কথাবার্তা সব জানতাম, তো সেখান থেকে বললাম যে আমাকে বেঁধে রাখছিল, আমি অনেক কষ্ট করে পালায় আসছি এখানে আসছি, কিন্তু আমার মা কিন্তু ধরে ফেলছিল, বোঝার মেন কারণটা হচ্ছে আমি টাকা নিয়ে পালাইছি, সেটা আমার আব্বু জানে না, আম্মু জানতো, টাকাটা আম্মুর যেহেতু চোখে আসছে, আব্বু কিন্তু ওইসব আর হিসেব করে নাই যে টাকাটা কোথায় গেল কি গেল, আমার মা জানতো, আমার মা ঘটনাটা জানতো, মূল ঘটনা আব্বুকে এটাই সাজাইছি। তো র‍্যাবতে বাসলো, এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলো কোথায় নিয়ে গেছিলাম, আমি বলি কিছুই জানি না, আমার চোখ বন্ধ ছিল, আমি চোখ বন্ধ করে নিয়ে গেছে, আমি জ্ঞান ফিরে যখন ওইখান থেকে পালাইছি, কোন জায়গা থেকে আসছি সেটা আমি জানি না, টোটালি আমি জানি না বলেই সবকিছু খালাস করলাম। এই একটা মুহূর্ত থেকে একটু স্বাভাবিক হয়ে যখন আবার ঠিক হতে লাগলাম, আমাদের এলাকায় একটা বদনাম শুরু হয়ে গেল আমার নামে, যে অমন মেয়ে নিয়ে পালাই গেছিল এত ছোট বয়সী, খুব বদনাম। আব্বু আসলে এলাকায় থাকার মতো কোনো পরিবেশ নেই নবীনগরে, তা আমাদের কিনে নবীনগর থেকে সাভারে চলে আসলো, ওই জায়গায় ছেড়ে দিল, দোকান টোকান ছেড়ে সাভারে এসে আবার নতুন ইয়ে করলো আমার মামার সাথে বুদ্ধি করে। আমার মামা পরামর্শ দিল যে আপনার তো এখন টাকা পয়সা ভালোই আছে, আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেন, গার্মেন্টস ফ্যাক্টরি দিলে সেটাতে অনেক লাভ হতে পারে, ভালো, আপনার 1-5 কোটি টাকা করতে সময় লাগবে না। আমার বাবার লোভটা অনেক বেশি ছিল, ছোটবেলা থেকে প্রচুর লোভ ছিল, সেই লোভের জায়গা থেকে সে করলো কি যে ঠিক আছে সমস্যা নেই, ফ্যাক্টরিতে প্রায় সে 50-60 লাখ টাকা ইনভেস্ট করলো, সেটা হচ্ছে দোকানটা বিক্রি করলো। তারপরে আব্বু কিন্তু কখনো জমি টমি কেনা নাই, এই ক্যাশ টাকা যা ছিল মানুষের কাছে যা যা সুদ সুদে লাগাইছিল সব টাকা ফেরত এনে সব টাকা ঢেলে দিল, মানে নিজের কাছে যে 10 টাকা রাখবে সেই সম্বলটা কিন্তু সে রাখে নাই, ফ্যাক্টরিতে ইনভেস্ট করলো। 4 জন পার্টনার ছিল, আমার মামা, আব্বু, আরো 2 জন ছিল চট্টগ্রামের 2 জন। তো কর্ণফুলী অ্যাপারেলস নামে একটি ফ্যাক্টরি দিল চট্টগ্রাম কর্ণফুলিতে, এটা চট্টগ্রামেই দিচ্ছে। আমার বাবার প্ল্যানিং ছিল যে চট্টগ্রামে গার্মেন্টস এস্টাবলিশ হলে আমরা সবাই এখানে সেটেল হয়ে যাবো, যার কারণে চট্টগ্রাম দেওয়া। তখন হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে আসছিল ওই সময়টা, তখন অনেক ফ্যাক্টরি দেখবেন যে আপনার ধ্বংস হয়ে গেছে এই ঝাল সিজনের কারণে, অর্ডার পাচ্ছে না, কাজ পাচ্ছে না। আমাদের ফ্যাক্টরিতে এক বছর পর্যন্ত ভালোই টাকা পয়সা পাইছে, মাস গেলে 20,000-30,000 টাকা আমার বাবা পেত। তো সে তো আসলে ফ্যাক্টরি কিছুই বোঝে না, যেহেতু সে হচ্ছে এসএসসি পাস, খুব বেশি শিক্ষিত না। তা আমাদের যে এমডি ছিল সে ছিলেন বাবু, বাবু নামে একজন চট্টগ্রামে, উনি আর কি বিভিন্ন ভাবে যেভাবে হিসাব দেখাই তোমার বাবাদের বা মামাকে সেভাবেই তারা বিশ্বাস করতে বাধ্য ছিল। এখানে কিন্তু পুরোপুরি আমার মামার হাত ছিল জড়ানোটা, ফ্যাক্টরিতে আমার মামাই তাকে ফোর্স করে জড়াইছে। তো হঠাৎ করে আপনার 6 মাস এভাবে যাওয়ার পরে, কিছু পাওয়ার পরে 6 মাস পর থেকে শুধু লস দেখাচ্ছে, কাজ নাই, শ্রমিকদের বেতন সবকিছু মিলিয়ে প্রতি মাসে আপনার 1-2 লাখ টাকা লস, প্রতি মাসে লস দেখাচ্ছে
এই কোম্পানিতে।
হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ নাই, প্রতি মাসে লস দেখাচ্ছে, আমার বাবা কতদিন লস দিবে। এখানে কিন্তু সবচেয়ে বেশি ইনভেস্ট ছিল আমার বাবার, বাট শেয়ার হোল্ডারই কিন্তু তারাই ভালো ছিল, বাবা বুঝতো না এই জন্য বাবার কাছে কম। তো আমার বাবা বললো যে ফ্যাক্টরিটা সেল করে দেন, এই ফ্যাক্টরি আমাদের পক্ষে টানা সম্ভব না, প্রতি মাসে আমি লস দিতে পারবো না। তখন সবাইকে ফোর্স করার পরে মামাও রাজি, সবাই মিলে চিন্তা করতেছে সেল করে দিই। সেল করে দেওয়ার পর আমার বাবাকে চট্টগ্রাম ডাকলো, সেদিন 6 লাখ টাকা দিল আমার বাবাকে, যেখানে 50-60 লাখ টাকা ইনভেস্ট করতো সেখানে 6 লাখ টাকা আমার বাবাকে দিয়ে বললো যে আমরা কোনো টাকাই পাইনি, আরো ঋণে পড়ে গেছি, তারপরে এই টাকাটা আপনাকে দিতে পারছি, আমরা আর 1 টাকাও দিতে পারবো না। মামাকে দিল 6 লাখ টাকা। পরে জানতে পারলাম যে আমরা মামা, আমরা যে 50-60 লাখ টাকা দিচ্ছি সেটা 50% মামার নামে মামা দিছিল, এখানে দলিল করছে যে এখানে আমার 50%, আমার 2 লাখের 50%। আমার মামা ছিল আম্মু ছোট, আম্মু সবার বড় বোন, 4 ভাইয়ের মধ্যে আম্মু হচ্ছে বড়। তখন মামা আমাদের সাথে এই ফলটা করে যে সেও 50% টাকা নিল, আব্বুকে 50%। এই টাকাটা পেয়ে আমার বাবা ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাক করে,
বাবা
হ্যাঁ শোকটা সহ্য করতে না পেরে আস্তে আস্তে ট্রেনের মধ্যে একবার অ্যাটাক করে, যখন ঢাকায় ফিরে আসছে সে টাকাগুলো নিয়ে। অ্যাটাক করার পরে বাবার পাশে একজন স্টুডেন্ট ছিল, কলেজ স্টুডেন্ট, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে আমাদেরকে ফোন দিল আব্বুর কাছ থেকে, না মানে আপনার বাবা তো অ্যাটাক করছে, এখন কি করা যায়। পরে বললাম যে ঠিক আছে আমরা বিমানবন্দরে ওয়েট করছি, তাকে একটু বিমানবন্দর নামাই দেন। আব্বুকে ধরে টরে নামাইলাম, আমরা ধরে এনাম মেডিকেলে নিয়ে গেলাম, সাভার এনাম মেডিকেল।
জি,
তো সেখানে অ্যাডমিট করালাম, প্রায় আপনার 7-8 দিনের মতো ছিল, 7-8 দিনে প্রায় আপনার 1-1.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে বাবার পেছনে।
ওকে,
তো সেই সময় আমার এসএসসি পরীক্ষা শুরু জাস্ট, এসএসসি পরীক্ষার আগের ঘটনা, কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে এটা ঘটছে। তো আমার বাবা তখন অ্যাটাক করছে, আমার পরীক্ষার অবস্থা খুব খারাপ গেছে, আমি অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। আর এর আগে একটা লাভ বিষয়ক একটা ঘটনা ছিল, যখন আমাকে ক্লাস 9-এ যখন ভর্তি করায় দেয় আমার বাবা, আমি সাভার কলেজিয়েট স্কুল নামে একটা স্কুলে ভর্তি হই। তো আমি 9-এ তখন ভর্তি হয়েছি, প্রথম আমি খুব মজা করতাম, নাচ অভিনয় সবকিছুতেই দক্ষ ছিলাম, আপনার খুব মজা করতাম, সবাই আমাকে খুব ভালো জানতো। তো সেখানে আমার সাথে কোচিং এ একটা মেয়ে পড়তো, নাম ছিল রূপু, আমার সাথেই পড়তো, সে হচ্ছে আমার 1 ক্লাস জুনিয়র ছিল, বাট একসাথে প্রাইভেট পড়তাম এক টিচারের কাছে। তো সে আমার সাথে অনেক বেশি মিশতো, আমার প্রতি খুব অ্যাট্রাক্টিভ ছিল, দেখলেই সে আসতো, পাশে আসতো। তখন আমি ক্লাস 9-এ পড়ি।
আচ্ছা,
9-এর ঘটনা। তারপর দিয়ে আমার কেন যেন একটা উইকনেস কাজ করতে লাগে, এবং আমার বন্ধুরা সবসময় বলতো যে মনে হয় তোর পছন্দ করে, ওর বান্ধবীরা বলতো ভাইয়া রূপুকে কি জাদু করছো, শুধু আপনার কথা বলে, আপনার নাম বলে। এগুলো শুনতে শুনতে কেন জানি তারপর তো অনেক উইকনেস কাজ করতে লাগলো। তার ফ্যামিলির সাথে আমি আগে সবার আগে সম্পর্ক করলাম, তার মার সাথে, তার বাবা বাংলাদেশে থাকে না, সৌদি আরব থাকে, তার মার সাথে সবসময় গিয়ে খাতির করতাম, বিভিন্নভাবে তাদের সাথে মিশতাম, বিভিন্ন খরচ করতাম, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ফ্যান্টাসিতে যেতাম বা বাইরে যেতাম, অনেক খরচ করতাম বাবার কাছ থেকে চুরি করে করে।
আচ্ছা,
তখন কিন্তু বাবার ফ্যাক্টরি নষ্ট হওয়ার আগের ঘটনা, মানে ফ্যাক্টরির মাঝখানে ভালো লাভ পেত তখন। তো সেখান থেকে জাস্ট বাবার কাছ থেকে অনেক টাকা পয়সা চুরি করতাম, একটা সময় বাবা ধরতে পারে যে টাকা এভাবে কোথায় খরচ করতেছি। আমি দেখছি বাবার সাথে খারাপ ব্যবহার করি, যে আমার টাকা লাগবে, টাকা আমার নিট, সেটার জন্য আমি একসময় তার সাথে রাত বিহেভ করি। সেই তখন থেকে বাবা আমার সাথে কথা বলা, তো আগের থেকেই বলতো না তেমন, সেদিন থেকে বললো যে আজকে থেকে তোর বাপ মারা গেছে, আজকে থেকে বাপ বলে আমার পরিচয় দিবি না। সেখান থেকে আমি ওদের সাথে মিশতাম খুব। তা একটা সময় আমি একদিন খেতে বসি দুপুরবেলা, হঠাৎ শুনলাম যে রূপুর মা অসুস্থ হসপিটালে, খাবারটা না খেয়ে ওইভাবেই চলে গেলাম হসপিটালে। হসপিটালে যাওয়ার পর আপনার তার ট্রিটমেন্টের জন্য মানে ডাক্তার আসছে, তার অ্যাপেন্ডিসাইটের প্রবলেম ছিল মনে হয়। তো 3 দিন হসপিটালে ছিল, ওই 3 দিন আমি পুরোপুরি আন্টির খুব টেক কেয়ার করছি, 3 দিন ছিলাম। তো আমার মোবাইল টোবাইল সব ফেল করে দিয়েছিলাম আমি তার পেছনে খরচ করার জন্য, আমার হাতে মোবাইল ছিল 2টা, আপনার আন্টি ছিল একটা স্বর্ণের, সেটাও বিক্রি করি। করে আমি বিভিন্নভাবে নার্সদের টাকা পয়সা দিয়ে তার এক্সট্রা টেক কেয়ার করবেন, সবকিছু যা করা লাগে আমি করছি। তৃতীয় দিন আমার হাতে মোবাইল নেই, আমার রূপুর সাথে একটা ক্লাসমেট ছিল, নাম হচ্ছে লেলিন, একটা ছেলে। তো ওরে বলতাম যে তুই সবসময় ওর খোঁজ খবর রাখবি, কি করে না করে, টেক কেয়ার করবি। তো ওই ছেলেটাকে ডাকলাম তৃতীয় দিন, যায় হসপিটাল আসলো, তার মোবাইলটা নিয়ে আমি বাসায় গেলাম, 3 দিন বাসায় ঢুকি নাই, গান শুনতে শুনতে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু খুব চিল্লাচিল্লি শুরু করছে, 3 দিন কোনো খবর নাই, মোবাইল বন্ধ, খুব বকাবকি। তো বকা সহ্য করতে না পেরে গোসল করে আবার চলে আসছি হসপিটালে। আসার পরে দেন ওর মোবাইল থেকে গান তো শুনতেছি, হঠাৎ করে একটা মেসেজ আসলো ওর মোবাইলে, মেসেজটা হচ্ছে রূপুদের নাম্বার থেকে। আমি লেলিনকে বললাম যে রূপু তো তোর ক্লাসমেট, এসএমএস আসতেই পারে, হঠাৎ করে এসএমএস আসছে, আমি প্রথমে কিন্তু সন্দেহ করিনি। তো যখনই বললাম রূপু মেসেজ করছে দেখি একটু, এটা বলার সাথে সাথে যে আমার কাছে মোবাইলটা কেড়ে নিয়ে গেল, বললো যে এসএমএসটা আপনি দেখেন না, এসএমএসটা দেখলে আপনি কষ্ট পাবেন। আমি তার কথা শুনে পুরা খাওয়া যে আমি কষ্ট পাবো মানে বুঝলাম না, তখন আমি এসে দেখতে চাই সে না করে, তার কলারটা ধরে নিচে নিয়ে যাই, তিনতলা থেকে নামিয়ে আমাদের টাওয়ারের রাজ্য প্লাজার সামনে নিয়ে যাই। নিয়ে জোর করে মোবাইলটা নিয়ে যখন এস এম এসটা পড়ি, এস এম এসটা পড়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছি। তখন আমার মানে সেন্স কেমন যেন কাজ করছিল, ওদের দুজনের রিলেশন ছিল, আমাকে সাপোর্ট দিত, আমি তার পেছনে খরচ করতাম, বিভিন্ন টাকা পয়সা ভাঙতাম। যখন রূপুর কেউ প্রশংসা করতো যে রূপু আপনারাই হবে, তখন তাদেরকে নিয়ে চলে গেছি। আমার তখন অগণিত টাকা ছিল, বাসা থেকে চুরির টাকা খরচ করতাম, প্রচুর টাকা খরচ করতাম।
রূপু পাশাপাশি থাকতো,
হ্যাঁ, সেও আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাদের পেছনে অনেক খরচ করতাম। তো হঠাৎ করে জানতে পারলাম যে রিলেশনটা জানার পরে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে সে ধরে টরে কোনো রকম বাসায় দিয়ে আসলো আমাকে। আমি আর এই অবস্থায় বাসায় ঢুকি নেই, বাসায় না ঢুকে করলাম কি, আমি সেদিন বের হয়ে একটা ফ্রেন্ড ছিল আমার খুব বাজে টাইপের, তার সাথে দেখা করে সেই একদিন জীবনে আমি একটু ড্রিঙ্কস করেছিলাম। আমার লাইফে ফার্স্ট হচ্ছে কিছু একটা খাওয়া। তো সেই দিন নেশাগ্রস্ত অবস্থায় আমি পরের দিন রূপুদের হসপিটালে, এই হসপিটালে গিয়ে রূপুর মাকে সালাম টালাম করে আমি এখান থেকে বাসায় যাই। বাসায় গিয়ে আমি ছোট বোনদের সাথে একটু খারাপ বিহেভ হতেই ছোট বোনদের গায়ে হাত তুলি, খুব মারি ওদেরকে। মারার পরে কেউ আমাকে ধরে রাখতে পারতেছে না, যে আমি খুব পাগলামি করতেছি, এটা ওটা ভাঙতেছি, পুরো মাথার মধ্যে কেমন যেন সব এলোমেলো হয়ে যেতে লাগলো। তখন আমি হাত কাটি, হাত কাটার পরে আপনার জ্ঞান হারাই ফেলি, জ্ঞান হারার পরে আমার হসপিটালে নিয়ে যায়।
কোন হাত কাটেন?
এটা এখানে এই কাটের দাগ আছে এখনো,
প্রায়
7-8 বছর আগে। আমি হাত কেটে দিই, তখন ব্ল্যাক পড়তে পড়তে আমি জ্ঞান হারাই ফেলি, কারণ আগে উইক খাওয়া দাওয়া ঠিক মতো করিনি তিন দিন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল নেওয়ার পরে মামা বলতেছে যে ওর মাথায় একটু প্রবলেম, সময় লাগবে সুস্থ হতে। ডাক্তাররা বললো যে আসলে এটার পেছনে,
এটা আপনার বাবা হার্ট অ্যাটাক করার আগের ঘটনা,
হ্যাঁ, অ্যাটাক করার আগের ঘটনা, এটার পেছনে দুইটা কারণ ছিল। এক হচ্ছে আমার বাবা আমার উপরে টর্চার করতো, মানসিক ভাবে খুব উইক ছিলাম। সেকেন্ড হচ্ছে এত বড় একটা আঘাত আসলে মেনে নিতে পারিনি, ছোটবেলার এতটাই আবেগ ছিল ওর প্রতি, রূপুর প্রতি, যে ফার্স্ট ইনফ্যাক্ট আপনি যেসব জায়গাতে যাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আপনি ফেইল হচ্ছেন, ফেইলর হচ্ছি প্রত্যেকটা সেক্টর থেকে। আমাকে এখান থেকে আমি বিতাড়িত হলাম। তো প্রায় 3 মাসের মতো কিন্তু এই পাগলামিগুলো আমার ছিল, পড়াশোনা সব বন্ধ করে আমাকে ইভেন গ্রামে পাঠিয়ে দিয়েছিল না পেরে। প্রায় 2.5 মাস পরে আমি ঢাকায় আবার আসি, ব্যাক করি, জাস্ট এটা থেকে একটু স্বাভাবিক হলাম। স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু আমার বাবার এই যে অ্যাটাকটা, একটু স্বাভাবিক হওয়ার পরেই অ্যাটাক করলো। অ্যাটাক করার পর আমার তখন এসএসসি পরীক্ষা, 15 রকমের পরীক্ষাটা দিয়ে এ গ্রেড পেলাম, 4.13। আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এরকম থাকতাম। তো সেখান থেকে আমি কোন রকম রেজাল্টটা পাশ করে কলেজে অ্যাডমিশন নিতে হবে, এখন আমারও তো পড়াশোনাও আছে। তার আগে অলরেডি 2 বছর আমি মাদ্রাসার পরে গ্যাপ দিয়ে দিয়েছি, আমার অনেক পিছিয়ে গেছি, তো যার কারণে আমি কলেজে অ্যাডমিশন নিব। এখন কলেজ বলতে আমাদের সাভারে যে কটা কলেজ আছে, ক্যান্টনমেন্ট বা বিপিএটিসি, সবগুলোতে আপনার ভালো খরচ, মাস গেলে 700-800 টাকা বেতন, এটা আমার পক্ষে বিয়ার করা সম্ভব ছিল না,
কারণ বাবার পক্ষেও সম্ভব ছিল না,
ফ্যামিলির পক্ষে যে অবস্থা এখন, বাবা আমাকে সহ্য করতে পারে না, তার কাছে ক্যাশ আছে খুবই কম, তার কাছে আমি মূর্তি কিভাবে চাইবো টাকাগুলো, ভর্তির টাকাটাই তো চাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।
ওকে,
তো সেখান থেকে আমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই, জাহাঙ্গীরনগর কিন্তু স্কুল কলেজ ভার্সিটি তিনটেই, জাহাঙ্গীরনগর আমি এক্সাম দিই, আমি টিকি এখানে, কলেজের জন্য সিলেক্টেড হই। আমি চিন্তা করলাম জাহাঙ্গীরনগর বেস্ট, আমার খুব পছন্দের কলেজ, তো সেখানে 15,000 টাকা ডোনেশন, আর হচ্ছে 3,000 টাকার মতো তখনকার ইয়ে লাগবে এই ভর্তির কার্যক্রম করার জন্য, এটা আমার ব্যাংক ড্রাফট করতে হয় 15,000 টাকা। এই টাকাটা দিলে মাসে বেতন হচ্ছে 20 টাকা, আমার ভবিষ্যৎ কোনো টেনশন নাই, একবার শুধু ভর্তি হতে পারলে আর কোনো ঝামেলা নেই। 2 বছর পর্যন্ত তারা ওইভাবেই পড়ায়, 20 টাকা, খুব বেশি আসে না বেতন, আবার ফর্ম ফিল আপে খুব বেশি টাকা লাগে না, 2,000 টাকা 1900 টাকা ফর্ম ফিল আপ। তো এই চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমার তো এখন প্রায় 20,000 টাকা দরকার, টাকাটা কোথায় পাবো? বিভিন্ন বন্ধু বান্ধব যাদের কাছে অনেক খরচ করছি একসময় হাত পাতলাম, আত্মীয় স্বজনের কাছে হাত পাতি নেই, প্রায় 10,000 টাকার মতো কালেক্ট করলাম। তো আমাদের সাভারে একজন সাংবাদিক ছিল, সেই আমাদের এলাকায় থাকতো, সে আমাকে বললো আমি তোমাকে 10,000 টাকা দিব, কিন্তু 3 মাস আমার হয়ে কাজ করতে হবে, এগ্রিমেন্টে আসবা, এই 3 মাস তুমি অন্য কোথাও কাজ করতে পারো না, আমি তোমাকে সারাদিন যেভাবে কাজ করাবো তুমি করবা।
আচ্ছা,
তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিব। আমি তার কথা রাজি হলাম, 10,000 টাকা দিল, কলেজে ভর্তি হলাম। 3 মাস সে আমাকে দিয়ে বিভিন্ন যে আপনার টাকা তোলে, এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে প্রতি মাসে 1,000 টাকা করে একটা টাকা তোলে সাংবাদিকরা, সে একবার টাকা তুলতো, আবার আমাকে দিয়ে আবার টাকা তোলাতো, এরকম করে ডাবল টাকা তোলা। তারপর হচ্ছে বিভিন্ন যে ঈদ পূজা টুজা আসতো, তখন আমরা করতাম কি, বিভিন্ন কমিশনারের কাছে যেতাম, পুলিশের কাছে গিয়ে হাত পাততো সে, যে এইভাবে টাকা দেন, আমাদের বকশিস দেন। তারপর যেখানে যে ইয়ে টিয়ে করে আপনার বিভিন্ন নমিনেশন যে পেপার গুলো সাইন করে, ইউনো সাহেব বলে, যে এখানে গিয়ে মাঝে মধ্যে আমরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা টুকা কালেক্ট করতো। তো সে আমার সাথে কথায় কথায় খুব খারাপ ব্যবহার করতো, ব্যবহারটা খুব খারাপ ছিল।
ওকে,
খাওয়া দাওয়া তেমন ভালো দিত না, দেখা যাচ্ছে সকালের দিকে আমি আসতাম, আসার পরে সারাদিন থাকলে দুপুরবেলা মাঝে মধ্যে খেতে দিত যদি মনে চায়, আর না হলে দুপুরবেলা আমাকে বাইরে কাজে পাঠাইতো।
আচ্ছা,
রাত্রেবেলা 100 টাকা দিয়ে আমাকে পাঠাই দিত বাসায়, এক্সট্রা 100 টাকা, এটা হচ্ছে প্রতিদিন দিত।
আচ্ছা,
তো এইভাবে করে 3 মাস তার সাথে কাজ করার পরে, 3 মাস যখন পার হয়ে গেল আমি তার সাথে ছিলাম না, চলে আসছি। চলে আসার পর এখন ফ্যামিলিগত অবস্থা এতটাই খারাপ, বাবার যে টাকাটা ছিল সেটা দিয়ে বাবা ক্রোকারিজের একটা দোকান দেয়।
আচ্ছা,
ক্রোকারিজে দোকান, হাড়ি পাতিল প্লাস্টিকের জিনিসপত্র এগুলো নিয়ে একটা দোকান দেয়, আর বাবা কিন্তু তখন অর্ধ পাগল হয়ে যায়, কারণ মানসিকভাবে এতটাই প্রেশার পড়ছিল। ওই ঘটনার পর থেকে আমার বাবার ব্যবহারটা যেন কেমন হয়ে গেছে, ব্যবহারও খারাপ, প্লাস হচ্ছে কেউ কথাই বলতে পারে না তার সাথে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার, তো বাবা বলতেছে যে বোনদের আর পড়াশোনা করাবো না, আমার দুই বোনদের গার্মেন্টস দিয়ে দিবে। তখন আমার বোন অনেক ছোট, একটা হচ্ছে আমার বয়সী প্রায় এই দুই বছরের ছোট, আর একটা হচ্ছে চার বছরের ছোট, এই হচ্ছে আমাদের গ্যাপ বয়সে। দুজনকে নাকি গার্মেন্টস দিয়ে দিবে।
গার্মেন্টস দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে ফ্যামিলিতে?
ফ্যামিলিতে স্ট্রেট বলতেছে যে দুই বোনদের গার্মেন্টস দিয়ে দিব, আম্মুকে বলতে তুইও গার্মেন্টসে যাবি। আম্মুর সাথে খুব খারাপ খারাপ করতো।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম। দিস ইজ দা পয়েন্ট। অত্যন্ত অবাক হচ্ছি, 50-60 লাখ টাকা ইনভেস্ট, সেখান থেকে মাত্র 6 লাখ টাকা রিটার্ন এসেছে, এবং এই সমস্ত টাকা ইনকাম হয়েছে সুদের পেছনে। ছেলেকে মানুষ করতে পারেননি, এবং ছেলেও নিজের জায়গা থেকে যতগুলো ভুল করেছে প্রত্যেকটি জায়গাতে গিয়ে ফেল হয়েছে। এবং এই পরিবারের নিদারুণ অবস্থা গল্পের এমন একটা জায়গায় আমরা, যখন ছেলে মেয়েকে পড়াশোনা বন্ধ করে গার্মেন্টসে দিয়ে দিতে হচ্ছে, এবং ঘরের স্ত্রী তাকেও বলছে তুমিও গার্মেন্টসে চলে যাও, নিজের শারীরিক অবস্থা ভালো না। আমরা ফিরে আসতে চাই একটু পর, মাত্র 4 মিনিট পরে। আমরা আসলে গল্প অনেক আগেই মনে হচ্ছে প্রাশ্চিত্যের জায়গাতে ঢুকে গিয়েছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আছে মাসুদ রানা। মাসুদ রানাকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এবং যারা মনে করেন যে আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনারা জেবিএসবির মঞ্চে বসবেন, নিজের নামে কিংবা বেনামে অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন, কেন আপনি ভুলগুলো করেছিলেন, কি ভুল করেছিলেন, এবং শেষ পর্যন্ত আপনার পরিণতি কি হয়েছিল, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে অবশ্যই বলবেন, এবং পাশাপাশি ফোন থেকে আপনি যেই কথাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এমন হতে পারে সামনের সপ্তাহে আপনি জেবিএসবির মঞ্চে বসে স্বীকার করবেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
আপনারা শুনছেন মাসুদ রানাকে। মাসুদ রানার জীবনের অপ্রিয় সত্যি আমরা আবারও ফিরতে চাই, আর ওকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। হ্যাঁ, মাসুদ রানা, তারপর
তো সেখান থেকে যখন আমার বোনদের গার্মেন্টসে দিয়ে দিতে চায়, তখন আমার মা বাধা দেয়। আমার মা আমাদেরকে নিয়ে স্ট্রাগল করে যে না, ওদেরকে গার্মেন্টস দিব না, আমি পড়াশোনা করাবো।
আচ্ছা,
তো পরে আমার আব্বু বললো যে তুই পড়াশোনা করাইতে পারতো, তুই তোর মতো নিয়ে করা, আমার সাথে আমি রাখবো না। এক কথায় সে তার মাথায় এতটা এফেক্ট হয়েছিল যে সে আসলে তখন কিছুই তার কাছে মনে নেই, বা কিছুই সে করতে পারবে না আমাদের জন্য। আমরা যে তার সন্তান সেটা তার মাথায় নেই।
আচ্ছা,
সে হচ্ছে যে বাঁচতে হবে, আর আমাদের চাহিদাটা অনেক বেশি ছিল, কারণ অনেক আগের থেকে অনেক বেশি পেয়েছিলাম, চাওয়াটা অনেক বেশি ছিল, আমাদের চাহিদাটা অনেক বেশি। তো সেখান থেকে আমি কি করলাম, আমার মা আমাদেরকে নিয়ে আলাদা করে দিল। আমি আমার বোন দুই বোন সাভারে আলাদা হয়ে যাই, আব্বুই পিজিতে থাকতো, আম্মুর সাথে, আম্মু একসাথেই থাকতো, আমাদেরকে আলাদা করে দেয়।
কেন?
আলাদা রেখে পড়াবে,
আলাদা রেখে পড়াবে,
আব্বু সাথে রাখবে না।
তো
আলাদা যখন নিয়ে আসে আমাদেরকে সাভারে, প্রায় 2 বছরের মতো আমরা পড়াশোনা আলাদা করি। সেখান থেকে আমি এটা শুরু করি।
খরচ কিভাবে আসতো?
খরচটা আম্মু দিত। আম্মু হচ্ছে বিভিন্ন মামার কাছ থেকে, চাচুদের কাছে, বিভিন্ন মানুষের কাছে হেল্প নিয়ে, প্লাস আম্মু যে দোকানে বসতো, আমার আম্মুকে যে দোকান করতো আমার বাবা, ক্রোকারিতে দোকানটা আব্বু টোটালি করতো না, ম্যাক্সিমাম টাইম আমার আম্মুকে বসায় রাখতো।
আচ্ছা,
তো ক্রোকারিতে দোকানে আম্মুকে ইউজ করতো, এখানে বসাতো, আম্মু কি করতো এখান থেকে মাঝে মধ্যে টাকা পয়সা সরাতো, এটা না পেরে সরাতো আমাদের জন্য।
আচ্ছা,
সেটা আমার বাবা জানতো না।
এই টাকা দিয়ে আপনাদের
খরচ চালাতো, মামাদের কাছ থেকে হেল্প নিত, তো সেখান থেকে আমি যেটা করি, আমি তখন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি, তখন হচ্ছে আমি একটা MLM কোম্পানির সাথে জড়িত হই, সেটা হচ্ছে মিটস আইটি ডেভেলপমেন্ট লিমিটেড।
তার
নাম আগে ছিল হচ্ছে আপনার ব্রাভো আইটি, সেখান থেকে মিটস আইটি হয়। তো সেখানে কাজ হচ্ছে কম্পিউটার কোর্স প্লাস স্পোকেন ইংলিশ, এগুলো করানো হবে, আর 5000 টাকা অ্যাডমিশন এবং সেম সার্কেল ডেস্টিনির মতোই লেফট রাইট সিস্টেমটা। তো আমাকে সেটা যখন তারা ইয়ে করে বোঝায়, আমি প্রথমে পুরো নেগেটিভ এটার প্রতি, বাট কোন একজনের মাধ্যমে সে জানতে পারে আমার ফ্রেন্ডের মাধ্যমে, কিন্তু মিডিয়ার পাগল। তখন রনি ভাই নামে একজন সাভারাস উনি জাস্ট আমাকে বললো যে মিডিয়ার জন্য কিন্তু এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, কিভাবে সেটা হচ্ছে
This track was downloaded from FusionBD.com.
আপনি এখান থেকে মাস শেষে একটা আমাকে সার্কেল দেখালো, 1:2 একটা সিস্টেম আছে যেখানে মাস গেলে আপনি 1,20,000 টাকা ইনকাম করবেন।
এটা একটা থিওরি আছে, ইনফ্যাক্ট আমরা জানি যে থিওরি জায়গাতে আমরা
1:2 এটা থিওরি ইনকাম করে,
বুঝতে পেরেছি। হ্যাঁ,
সেখান থেকে আমাকে দেখালো 1,19,11,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, 19 লক্ষ না করেন তার অর্ধেক তো পারবেন, তার অর্ধেক না পারেন তার অর্ধেক পারবেন, তাও মাস গেলে প্রায় আপনার 30-40,000 টাকা একটা সার্কেল দেখালো। এই টাকাটা দিয়ে আজ থেকে 1 বছর পর আপনি নিজেই কিন্তু নাটক প্রডিউস করতে পারবেন, যত নাটক প্রয়োজন হয় আপনার। আর এই একটা মোটিভেশনের উপরে আমি এখানে, আমার একটা ভাই ছিল খালা চাচাতো ভাই, ভাইকে ফোন দিয়ে আমাকে একটু আদর করতো, 10,000 টাকা লাগবে। সে আবার একটা অ্যাকাউন্ট নিলে কি লাভ, ডাবল অ্যাকাউন্ট নিলে কি লাভ, ট্রিপল অ্যাকাউন্ট, এগুলো সব আমাকে বুঝায় দেয়। আমি চিন্তা করলাম 3টা অ্যাকাউন্ট নিয়ে দিলে খুব লাভ হবে, ভাইকে বলি ভাই আমাকে 5,000 টাকা দেয়, আর 5,000 টাকা তখন আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে 10,000 টাকা দিয়ে 2টা অ্যাকাউন্ট নিই, 2টা অ্যাকাউন্ট নিয়ে আমি এখানে অ্যাডমিশন নিই। তো প্রথমে ট্রেনিং ট্রেনিং করার পরে নিজেকে প্রেজেন্টেশন যে করতে হয়, গেস্ট আসলে তাদেরকে কাউন্সিল করতে হয়, কিভাবে তাদেরকে বিভিন্ন যে আমাদের ধাপগুলো ছিল এগুলো সব শিখলাম। শিখে এমন ভাবে নিজেকে তৈরি করলাম যে এখন আমি একাই একশো, আমার কাছে কোনো গেস্ট আসলে মিস হতো না, এবং দেখতে ভালো সবকিছু মিলিয়ে মানে কথাবার্তা ভালো মতো বলে আপনার আমিও বিভিন্ন অঞ্চলে ঘোরা শুরু করলাম, বিভিন্ন মানুষকে এখানে ইনভাইট করে জয়েন করাতাম। তো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেক বড় টিম করে ফেললাম, আমার কিন্তু ইনকাম হচ্ছে, ভালো ইনকাম করছি।
কত ইনকাম করছি?
প্রথম মাস গেলে 8-10,000 টাকা আসে প্রথম অবস্থায়, 8,000-5,000, প্রথম মাসে হয়তো 5,000 টাকা ইনকাম করছি, তারপর 8,000 টাকা, এভাবে করে আস্তে আস্তে আমার সার্কেলটা বাড়ছে। আমি লেফট রাইট সিস্টেমটা ভালো বুঝতে পেরেছিলাম, বিধায় আমার সার্কেলটাকে মেনটেন করতে পারছি, কিভাবে এক অ্যাকাউন্ট থেকে ইনকাম করবো, কিভাবে ডাবল অ্যাকাউন্ট ইনকাম করবো। তো সেখানে আমাদের প্রথম যে পদটা ছিল সেটা হচ্ছে JME, মানে একদম আইডিও হচ্ছে ইন্ডিয়া, মানে আমরা হচ্ছে লিডার হলে আইডিও হয়, তারপরে JME পদ।
আচ্ছা,
খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি JME পদে চলে গেলাম, সেকেন্ড পদ।
আচ্ছা,
লেফটে 15, রাইটে 15, 30 হলেই একটা পদ। সেই পদে যখন আমি চলে গেলাম, আমাকে নিয়ে তারা একটা প্রোগ্রাম করলো ছোটখাটো, আমাকে খুব তারা সেলিব্রিটি করলো, যার কারণে আমি খুব মজা পেলাম এটা নিয়ে, মানে যে কজন JME ছিল সাভারে। তো সেখান থেকে আস্তে আস্তে টিম বাড়াতে 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 বগুড়া চলে গেলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি মুভ করা শুরু করলাম, তখন ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় অনেক বড় বড় মানুষের সামনে বসে আমি কোনো ধরনের নার্ভাস ফিল ছাড়াই আমি তাদেরকে প্রেজেন্ট করতাম, তারা আমার প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে কেউ দেখা যাচ্ছে যে খুব রিসেন্ট এসে যাওয়া জয়েন হয়ে যেত। তো সেখানে আমাকে একটা মেয়ে, নাম ছিল মোহন আক্তার লীনা, সে আমার ডাউন লিডার, সে আমার আন্ডার অ্যাডমিশন নেয়, তাকে আমি এক কথায় আমার একটা বান্ধবীর কাছ থেকে নাম্বারটা তার নেই, রং নাম্বারই তার সাথে আমি খাতির করি, করে তাকে এখানে আমি এভাবে অনেক ইনভলভ করাইছি, রং নাম্বার নাম্বারটা যা আজকে পেয়েছি, এক সপ্তাহের মধ্যে তাকে জয়েন করানো আমার কাছে কোনো
কথা বলেই আপনি তাকে মোটিভেট করে
একদম 100% তাকে পুরো লাইফটা সামনে নিয়ে আসতাম, যে আমাদের যে মোটিভেশনগুলো ছিল খুব ডেঞ্জারাস মোটিভেশন, একটা মানুষকে এক জায়গায় বসে তাকে অনেক কিছু আমরা ফিল করাতাম,
আলটিমেটলি স্বপ্নটা তৈরি করে ফেলতাম,
হ্যাঁ মগজ ধুলাই দিতাম, এটা হচ্ছে ব্রেন ওয়াশ,
মানে আপনার সামনে এই স্বপ্ন, আপনি এটা হতে পারবেন, ওটা হতে পারবেন, কিছু করতে পারবেন, এটার জন্য 3টা অ্যাকাউন্ট করে।
আমার কোনো মেয়ে যদি বলতো যে না আমি এগুলো ভালো না, ভুয়া টুয়া, আমি কি করবো, আমি মেয়ে মানুষ, তখন আমি বলতাম যে আপনার ফিউচার প্ল্যানিং কি, সে বলতো যে বিয়ে করা, হাজবেন্ড, তখন আমি বললাম যে বিয়ে করবেন, ঠিক আছে আল্লাহ না করুক আপনার হাজবেন্ড যদি পঙ্গু হয়ে যায় তখন আপনার ফিউচারটা কি চালাবে, বা আপনার হাজবেন্ড ইনকাম করছে, আপনি বাসায় কাজকর্ম করছেন, বাসায় এসে যদি আপনার হাজবেন্ড আপনার গালে একটা চর মারে, আপনি তাকে কি পাল্টা একটা চর দিতে পারবেন, তখন সে বলে হ্যাঁ পারবো, কিভাবে পারবেন, আপনি তো এক টাকা ইনকাম করেন, আপনি তার টাকায় খান তার টাকায় পড়েন,
মানে আপনার চর মারা শেখাতেন হাজবেন্ডকে কিভাবে চর মারতে হয়,
জাস্ট আপনি যদি অনেক বেশি পেরেশান হয়ে যাচ্ছে যে ইট মারলে পাটকেল খাওয়ার মতো অবস্থা, হাজবেন্ড মারলে আপনাকে সে কিন্তু একটা কথা বলতে পারছে না, বা নারী নির্যাতন জিনিসটা থেকে কিন্তু মুক্ত হবেন, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসবে, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, সব দিক থেকে কিন্তু আপনারা ভালো একটা ইয়ে পাচ্ছেন।
দিস ইজ ভেরি রং মোটিভেশন বাই দ্য ওয়ে, আপনি ভাবে বলতেন আর কি,
হ্যাঁ আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আমরা সেভাবেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতাম। তো এভাবে আমাদেরকে যেভাবে তারা ব্রেন ওয়াশ করতো বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে যেভাবে তৈরি করতো, আমরা ঠিক সেভাবেই সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতাম। তো এর আগে যেটা হয়েছিল, আমার ফ্যামিলি থেকে আমাকে একটা ডান্স একাডেমিতে অ্যাডমিশন করায়, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন ফেমাস নৃত্য পরিচালক তার কাছেই। তো সেই মানুষটার উত্তরাতে আমি তার কাছে নাচ শিখতে যাই, যখন সেই মানুষটা কিন্তু আমার প্রতি মানে যখন আমি প্রায় তিন চার মাস কাজ করার পরে সে বাজে বাজে সব প্রপোজ করতো, মানে একটু বাজে প্রপোজ বলতে সে ছেলেদের প্রতি অ্যাট্রাকটিভ বেশি ছিল।
আচ্ছা,
তো সেই হিসেবে সে আমাকে বারবার বাসায় যেতে বলতো। তো আমার সাথে যারা নাচ শিখতো যারা সিনিয়র লেভেলের তারা সবসময় বলতো ভুলে কিন্তু তার বাসায় যাও না। তো একদিন খুব আগে চলে গেছি, একটু আগে গিয়েছিলাম, আধা ঘন্টা আগে ফোন দিলাম যে ওস্তাদ আমি তো আসছি, আঙ্কেল বলতো আমি, বললো যে ঠিক আছে বাসায় আসো, চাবিটা নিয়ে যাও। বাসায় যাওয়ার পরে সে আমাকে অনেক ভাবে ফোর্স করার চেষ্টা করে, বাজে ধরনের চেষ্টা করে বাজে কিছু করার। আমি সেখান থেকে সেদিন নাচ বাদ দিয়ে চলে আসি, আর পরে আর যাই না তার ওইখানে। আমাকে অনেক আদর করতো, দিয়ে একটা ছবিতে নিয়ে ব্যাকগ্রাউন্ডে নাচাইছেও, যদিও সেটা আমার উদ্দেশ্য ছিল না লাইফে। তো MLM এর মধ্যে যেটা শিখতাম সেটা হচ্ছে আমি সেভাবেই করে গেছি। তো সেখানে মোহন একটা লীনা নামে একটা মেয়ে রং নাম্বারে যেহেতু তার নাম্বারটা নিয়েছিলাম, নিয়ে আমি তাকে কোনোভাবে জয়েন করাই। তো সেখানে কিন্তু আমার অনেক সুনাম অর্জন করতে পারছিলাম, যে যারা আমার ডাউন লিডার তারা আমাকে স্যার বলে সম্বোধন করতো, এবং বিভিন্ন মানুষের বাসায় যেতাম যে এটা আমার স্যার হয়, এরকম পরিচয় বাড়ানোর পরে ফ্যামিলি থেকে অনেক ভালো আপ্যায়ন হতো। বিভিন্ন বিয়ে জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে আমার প্রায়োরিটিটা অনেক বেশি ছিল, সব জায়গায় ইনভাইট করে খুব খাতির যত্ন করতো আমার, আমি তাদের স্যার বা সিনিয়র লেভেলের একজন মানুষ। সেই হিসেবে আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছিল সবাই, নিজের কাছে ভালো লাগতো। বাট এত কষ্টের মধ্যে আসলে রূপুকে ভোলার মতো মানে তখনও রূপুকে আসলে খুব মিস করতাম, এতটাই মিস করতাম যে ওর কথা মনে পড়লে যে কি করতাম, নিজের মাথায় নিজের দেয়ালের সাথে খুব জোরে জোরে আঘাত করতাম। তো একবার আপনার এরকম বাসায় একটু ওর কথা খুব মনে পড়ে, আমার বাসায় ওর অনেক ছবি ছিল, আমার বাসায় আমার ছোট বোন করতে গিয়ে ওর ছবির মধ্যে গোফ আঁকছিল একটা ছবিতে, বড় একটা ছবিতে রূপুর ছবিতে গোফ আঁকছে। আমি বাসায় গিয়ে ছবিটা দেখে বলি এটা কে করছে, ছোট বোন বলে যে আমি করছি। তখন ছোট বোনকে ধরে অনেক মারি, বড়টা এসে বলতেছে ও তো গোফ আঁকছে, আমি তো এগুলো সব পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম, এ কথা আবার বড়টারও মারি, দুটাকে এত মারামারি। সেই তখন থেকে আমাকে দুই বোন বলছে যে আমাদের সাথে কথা বলবি না, আজকের পরে আমাদের ভাই নেই। সেখান থেকে কিন্তু আমরা কথা বলা অফ করে দিয়েছি, প্রায় 5 ইয়ার্স দুই বোনের কারোর সাথে আমি কথা বলি নাই, বাবার সাথেও না। এই একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই দিন আমি শোকেসের মধ্যে ঘুষি মেরে এই জায়গাটা সিলি করছি, আমার এখানে সিলি করছে, এগুলো ইয়ে করছি, আমার হাতে কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত করছি এই একটা ঘটনার উপর ভিত্তি করে, যে এত জোরে ঘুষি মারছিলাম যে কয়েকটা সিলি করছিলাম, আমার প্রায় 17টা সিলি করছে এই হাতের মধ্যে। তো সেখান থেকে প্রায় একটা 4-4.5 বছর হয়ে গেছে যে কথা বলি না। তো সেখান থেকে আমি তাদের সাথে কথা বলা অফ করলাম। বাসায় গেলে আসলে টিভি ছাড়া আমার কোনো রাস্তা ছিল না, সারাদিন টিভি নিয়ে বসে থাকতাম, আম্মু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, আমি যে বন্ধুর সাথে যে সুখ দুঃখের কথা বলবো সেটাও পারতাম না, বাবা আসলে ভেজা বেরোলের মতো অন্যদিকে লুকিয়ে থাকতাম বা অন্য সাইডে থাকতাম, তার সামনেই যেতাম না, শুতাম না, কারণ 2 বছর যখন আলাদা ছিলাম 2 বছর পরে ফ্যামিলি আমাদেরকে আবার ডেকে নিয়ে যাবো। যখন আমি একটু তখন মিটসে ভালো একটু পজিশনে আসছি, মিটসে আপনার প্রায় অনেক লিডার হয়ে গেছিল, প্রায় 300 উপরে হয়ে গেছে তখন,
জি
ইনকামও ভালো। মোহন একটা লীনা যখন সে আমার প্রতি অনেক উইক হয়ে যায়, আমি যখন এখানে কাজগুলো করি প্রেজেন্টেশন করি সে হা করে দেখতো আমার দিকে, কথাগুলো তার কাছে ভালো লাগতো, সে আমার প্রতি অনেকটা উইক হয়ে যায়। তো সেখান থেকে আমাকে একবার চট্টগ্রাম, আমার কিছু লিডার ছিল এই মিটসাইটির, তো চট্টগ্রামে কাজের জন্য যাই, আমার চাচাতো ভাইও ছিল কিছু,
জি
বললো যে তুই এখানে আয় 3 মাসের জন্য, 2-3 মাসের জন্য আয়, তোকে আমরা ভালো সাপোর্ট দিতে পারবো। তাদের আসায় আমরা চলে গেলাম চট্টগ্রাম, আমার গ্রামের বাড়ি লোহাগাড়া, সেখানে থানায়, এখানে নতুন ক্যাম্পাস হয়, ক্যাম্পাস হওয়ার পর আমি সেখানে যেদিন চলে যাই সেদিন মোহন একটা লীনা যে সে কান্না করতে করতে নিয়ে অজ্ঞান হয়ে গেছিল আমার জন্য, যে এতটাই সে আমাকে পছন্দ করতো। তো তার পার্শ্ববর্তী যারা লিডার ছিল তারা আমার ফোন দিয়ে বলতে স্যার আপনার জন্য লীনা কান্না করতে করতে প্রায় সেন্সলেস হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, আপনাকে পছন্দ ভালোবাসে, এই কথাগুলো আসলে স্বাভাবিক, আমার কাছে খারাপ লাগে তার জন্য। এবং আমার একটা ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড, নাম ফিরোজ, ছোটবেলা থেকে আমি তাকে সবকিছু শেয়ার করি, সে আমাকে বলতে যে দোস্ত রূপুকে বলতে চাইলে তুই আরেকজনকে ভালোবাস তাহলে তোর রূপুকে ভুলতে পারবি, যেহেতু এত বছরও ভুলতে পারিস নি, নতুন একজন লাইফে আসলে তোর ওকে ভোলা সম্ভব।
আচ্ছা,
তো সেখান থেকে আমি চট্টগ্রাম গিয়ে ওকে নিয়ে ভাবা শুরু করি, যে না আসলে মেয়েটা এত কান্নাকাটি করে, এবং সবসময় আমাকে ফোন দিত স্যার আপনি কেমন আছেন, আমি তার ফোন অ্যাভয়েড করতাম, কারণ ওইখানে সারাদিনই কাজে থাকতাম, যখনই থাকতাম আমি কাউন্সিলিং এর মধ্যে আসি, গেস্ট আসছে অনেক, থাকবো তো শর্ট টাইম, অনেক গেস্ট আমার প্রতিটা দিন গলা বসে যেত, প্রতিদিন গলা বসে যেত, কারণ একটা না 6-7 ঘন্টা পর আমার শুধু একটা পর একটা গেস্টকে কাউন্সিলিং করতে হতো, সেখানে ওকে সময় দেওয়া সম্ভব ছিল না, রাতে ফোন দিলে কথা বলতে পারতাম না, টায়ার্ড ঘুমাইতাম। তো এইভাবে 1.5 মাস পর আমি ঢাকায় আসি একটু বিরতি নিয়ে, ঢাকায় আসার পর আমি ক্লাসে গিয়ে বসছি, ওদের এখানে সবাইকে নিয়ে বসলাম মিটিং করবো, এমন সময় হঠাৎ করে লীনা আমাকে দেখে এক্সাইটেড হয়ে দৌড়ে এসে আমাকে কিস করে সবার সামনে, ওকে ওপেন প্লেসে যখন সে কিস করে আমি এটা আসলে অপমানিত হই, যেহেতু আমি তাদের সবার সিনিয়র, একটা চর মারি যেটা কোন ধরনের বেহাদুরি এতগুলো মানুষের সামনে, চর মারার পরে সে কান্না করে দেয়, একটু ইনোসেন্ট ছিল কান্না করে দিত একটু থেকে একটু হলেই, মানুষটা অনেক কিউট ছিল এবং সেও খুব স্ট্রাগল করছে আমার সাথে, তাকে অনেক স্বপ্ন দেখাইছি। চর মারার পরে আমি বাসায় চলে গেলাম সেদিন, পরে আমার কাছে নিজের কাছে খারাপ লাগলো, ফোন দিয়ে ওর কাছে সরিও বললাম, সেই ইজিলি নিয়ে নিয়েছে আমার একটু তাড়াতাড়ি ভুলে গেছে বিষয়গুলো। তো তারপরে আবার সে আমার সাথে ছবি দেখতে যাবে, এই শিক্ষক বিভিন্ন আবদার করতো যেগুলো আমি তার পূরণ করতাম না। তারপরে আমাদের এখানে কম্পিউটার কোর্স করতে আসলে সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে একা যেতে পারতাম, আমাকে বলতো আমাকে একটু দিয়ে আসুন স্যার আমার বাসার সামনে, আমি বিভিন্ন স্টুডেন্টদের দিয়ে আসতাম, নিজে কখনো আগ্রহ করে যেতাম না, কারণ এত পরিচিত ছিল, এত স্টুডেন্ট আমার আন্ডারে কাজ করতো, রাস্তায় বের হইলি স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন এরকম একটা ইয়ে পেতাম। এতগুলো মানুষের একটা মেয়েকে নিয়ে রিক্সায় ঘোরা আমার কাছে অপমানজনক ছিল, ওর সাথে যেতাম না। তো আবার চলে গেলাম চট্টগ্রাম, তখনও সেম কান্নাকাটি করে খুব অবস্থা খারাপ। এইবার চট্টগ্রাম যাওয়ার প্রতি কেন জানি ওই যে একটা কিস করছিল আমাকে বা আমার প্রতি এত অ্যাট্রাকটিভ, আমার ওর জন্য মায়া লাগে, বাট রাতে ফোন দিয়ে না পেতাম না, ওকে ফোন দিলে পেতাম না, ফোন বন্ধ থাকতো, আপনার হয়তো ফ্যামিলি প্রবলেম ফোন বন্ধ করে রাখেন। তো আরো দেড় মাস পরে আবার ঢাকায় ব্যাক করলাম, আগের মতো সেই ইন্টারেস্ট ওর দেখি না যে আমার প্রতি আমি আসছি যে এক্সাইটেড জিনিসটার মধ্যে নাই, ভাবতে লাগলাম যে আসলে কাহিনীটা কি। পরে ওকে একদিন হঠাৎ করে বলছি চল আজকে তোমার বাসায় দিয়ে আসি, আমি ভাবছি আমি কিন্তু তার কাছে আশা করেছিলাম সে খুব এক্সাইটেড একটা লাভ দিয়ে সত্যি স্যার চলেন, তার কাছে এরকম কিছু আশা করেছিলাম, বাট সেটা না করে ভয় পেয়ে গেল যে আপনি বাসায় এখন দরকার নেই আরেকদিন যান। আমি এই কথাটা আসলে এক্সেপ্ট করি নাই, আমার কাছে এতটা মানে হঠাৎ করে ভয় লাগলো যেন মনের ভিতরে কেঁপে উঠলো যে না করলো কেন, যে আমার সাথে যাওয়ার জন্য পাগল সে যাচ্ছে না। পরে আমিও নাসরবন্ধ আমি যাবো, আমি তোমার সাথে যাবো তুমি যাই বলো, বলে না আমি আপনাকে নিব না আজকে অন্যদিন। পরে আমি চিন্তা করলাম যে মানুষ যদি কোনো ভুল করে বা কোনো কিছু থাকে তাহলে সেটা মোবাইল অবশ্যই ডকুমেন্টস থাকে, আমি তার মোবাইলটা হচ্ছে জিন্সের প্যান্ট পরে তো পকেটে ছিল মোবাইল, আমি বললাম তোমাকে একটা SMS করছি দেখছো, বলে যে কখন, এই 10 মিনিট আগে, এটা হচ্ছে তার মোবাইলটা আমি নেওয়ার জন্য বলেছি, কোনো SMS করি নেই। মোবাইলটা যখন হাতে নেই ওর কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাওয়ার পরে সে আমাকে একটা চিৎকার করে ধমক দেয়, মাসুদ স্যার আপনি মোবাইল দেন না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি দৌড়ে দূরে চলে যাই, গিয়ে SMS এ দেখতেছি যে আমারই আরেকটা স্টুডেন্ট, তাকে SMS করছে যে আমি গ্যান্ডা আছি তাড়াতাড়ি আসো, আবার থেকে থানা স্ট্যান্ড একটু সামনে থানা স্ট্যান্ডে আছে, ওর থানা স্ট্যান্ডে থাকতো লিনা, আর যে ছেলেটা ম্যানেজ করছে সে থাকতো মিরপুরেকে তার বাসা, সে আমার এখানে গিয়ে ক্লাস করতো। তো আমি আবার সাথে সাথে ছেলেটাকে ফোন দিলাম যে তুমি আজকে ক্লাসে আসো নাই কেন, অমি নাম ছেলেটার, সে বললো স্যার আমার শরীরটা ভালো না আমি বাসায়, ও বাসায় আছে ঠিক আছে রেখে দিলাম। তো লীনাকে নিয়ে আর হচ্ছে আরো 3-4 জন স্টুডেন্ট যারা জানতো যে লীনা আমাকে পাগলের মতো ভালোবাসে তাদেরকে নিয়ে থানা স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম, লীনার মোবাইল থেকে SMS করলাম অমিতকে যে তুমি এইবারে আসো, অমিত দৌড়ে এসে আমাকে দেখে পুরো থতমত খেয়ে গেছে, যে আমি বলছি আপনি না বাসায়, আমরা আবার আপনি কথাটা ইউজ করতাম বেশি, আপনি না বাসায় ছিলেন, ওরা বলে স্যার সরি আসলে আসছি কিছুক্ষণ আগে, তো আমি তো ফোন দিচ্ছি 10 মিনিট আগে, মিরপুর থেকে সাভারে আসতে 1 ঘন্টার বেশি লাগে, তাড়াতাড়ি আসলেন কিভাবে। তো লিন আবার খুব চালাক ছিল, তার মোবাইলে কোনো SMS আমি পাইনি, রিসেন্ট যে SMS গুলো ছিল সেগুলোই ওর কাছে ছিল,
ওকে
সব ডিলিট করে দিত আমার SMS কারো SMS চাক করে আসে। তো অমিত আর সেটা করে নাই হয়তো বা, আমি অমিতকে বললাম আপনার মোবাইলটা দেন, সেখানে সে ভয় পেয়ে মোবাইলটা আমাকে দিল। SMS গুলো দেখে আসলে নিজেকে বিশ্বাস করতে পারতিস না যে একটা মেয়ে এত অভিনয় করতে পারে, আমির সাথে তার রিলেশন ছিল, এই মেয়েটার সাথে আমি যে রিলেশন ছিল সেটা প্রায় 3-4 মাস ধরে চলছে, অর্থাৎ আমার প্রতি উইক হওয়ার মধ্যে এই ঘটনাগুলো, সে আমাকেও ফোন দিয়ে কান্নাকাটি করছে আই মিস ইউ বা তোমাকে অনেক ভালোবাসি, আবার ওদিক থেকে ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করছে। SMS গুলো তো এরকমই ছিল, এমন SMS আছে যে লীনা হচ্ছে তার আপা দুলা ভাইয়ের সাথে একসাথে থাকতো, বাবা আমার কাছে থাকতো না, আপা দুলা ভাই দুজনই চাকরি করে, যখন তারা বাসায় থাকতো না অমিকে সে ডাকতো তার বাসায়, তাকে অমির বাসায় নিয়ে যেত, এবং দুজনের মধ্যে একাধিকবার রিলেশন হয়েছে, টিভিকার রিলেশন, এগুলো সব SMS এর মাধ্যমেই অনেক কিছু পাইছি। প্লাস আমি বললাম যে অমিকে বললাম তুমি যে ওকে ভালোবাসো তুমি কি জানো ও আমাকে পাগলের মতো ভালোবাসে, তখন অমি আমাকে বললো যে স্যার আমি তো জানি যে আপনি ওকে ভালোবাসেন, ও তো আপনাকে পাত্তা দেয় না, ও তো আমাকে এটাই বলে সবসময়। এই কথা শোনার পরে প্রতিবাদ আমি করি নাই, ও যে সেম একসাথে পড়তো তারা প্রতিবাদ করলো যে কি লীনা তুই তো স্যারের জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছিস, এমনও দিন গেছে, স্যারের প্রতি তো এই জিনিসটা দেখি নাই, তাহলে এই মিথ্যা কথাটা বলার কারণ কি। তো যাই হোক পরে লীনার কোনো কথা নেই, জবাব নেই। পরে আমি অমিকে বললাম যে ও তো আমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে অভিনয় করছে, বলে না স্যার অভিনয় আমার সাথে করে নি, ও আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে কোনোদিন ভুলতে পারবে না, কারণ ওর সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে, তো ওর পক্ষে আমাকে ভোলা বা আমার পক্ষে ওকে ভোলা সম্ভব না। লীনাকে বললাম তুমি কি করে ভালোবাসো, আর বলে হ্যাঁ বাসো, আমাকে বাসো, বলে যে হ্যাঁ, দুইটাতে কিন্তু সে হ্যাঁ বলছে। আমি বললাম একসাথে দুইটা মানুষকে ভালোবাসার কারণটা কি, তখন বলছে আমার ইচ্ছে হয়েছে তাই, এই কথা বলছে আর রাস্তার মধ্যে ওরও চড় মারছিল, আরেকটা চড় মারছিলাম সেকেন্ড টাইম এই লিনে, চড় মেরে বললাম যে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে ঠিক আছে সমস্যা নাই, সেদিনটা অনেক কষ্ট পাইছিলাম এই কারণেই, আমি ওকে ভালোবাসি সেজন্য না, ও আমাকে ভালোবেসে এরকম অভিনয় করতে পারছে।
ফাইন, নোট অন দ্যাট পয়েন্ট, আমি জানি না আপনার জায়গা থেকে ডেফিনেশনটা কেমন, আপনার জায়গা থেকে ব্যাপারটা যেরকম মনে হয়েছে আপনি সেটাকে ডিফাইন করেছেন, বাট ইন দ্যাট সেন্স আমরা যে লীনাকে অ্যাকিউজ করছি অনুষ্ঠানে তা কিন্তু না, ব্যাপারটা লীনার জায়গা থেকেও একটা অসম্ভব সুন্দর লজিক্যাল একটা ব্যাখ্যা থাকতেই পারে, মন অদ্ভুত একটা জিনিস, সেটা একই সাথে দুইজনকে নিতে পারে তিনজনকে নিতে পারে, সামওয়ান কুড বি বেস্ট দেয়ার, যেহেতু আপনার জায়গা থেকে আপনি পুরোপুরি গ্রিন সিগন্যাল দেননি, হ্যাঁ আপনি তাকে পছন্দ করেন এরকম কোনো ব্যাপারে ছিল না, সেই জায়গাটি থেকে আমার মনে হয় অমির প্রতি তার একটা উইকনেস আসলেও আসতে পারে, এবং একই সাথে একটা মানুষকে তিনজন মানুষকে ভালো লাগার ঘটনাটা দুনিয়াতে বিরল কিছু না, যাই হোক সেই জায়গাটি থেকে আমরা যদি কাউকে অ্যাকিউজ করি যে সে ভালো কাজটা করেনি বা খারাপ কাজ করেছে মন্দ করেছে সেটা নিয়ে অন্যরকম একটা বিতর্ক হতে পারে, বাট আপনার জায়গাতে ব্যাপারটা এরকম ছিল, এটাই আমাদের অনুষ্ঠানের জন্য সত্য। ওকে বলুন তারপর।
তো আমি জাস্ট এটাই চিন্তা করতাম যে না সে তো আমার প্রতি তখনও পর্যন্ত উইক ছিল, সে বারবার আমাকে এই কথাই বলতো আমি আপনাকেই ভালোবাসি, আমি বিয়ে করলে আপনাকেই করবো, তাছাড়া কাউকে কাজে করবো না, আমাকে কথাগুলো এভাবেই বলতো। শুধু কষ্টটা এটাই ছিল যে একসাথে দুইটা মানুষকে নিয়ে খেলার তো কোনো মানে হয় না, কারণ আমিও তো তার প্রতি আস্তে আস্তে খুঁজছিলাম, আমারও তো তাকে নিয়ে একটা স্বপ্ন থাকতে পারে। আমি যদি আজকে তাকে বলি যে আমি তোমাকে এখন বিয়ে করবো, আমাকে এভাবে বলছি আমি যদি এখন তোমাকে বিয়ে করতে চাই তুমি কি করবো, তুমি তো আমাকে আশা দিস, তখন সে কোনো কথা বলতে পারে না। এবং তখন আরো কিছু স্টুডেন্ট ছিল, তারাও বলতেছে স্যার লিনা এর আগে ওই ধরনের ঘটনা অনেক ঘটাইছে, অনেকের সাথে রিলেশন ছিল এবং সে এই কাজগুলো প্রায়ই করে। তো সবকিছু শুনে আমি চিন্তা মনে করলাম যে না, মনে হয় এটার শেষ এখানেই করতে হবে যাতে ও আর কোনো ছেলের ক্ষতি করতে না পারে। তাড়াতাড়ি করে লিনার ফ্যামিলিকে আমি ফোন দিলাম, ওর কাছ থেকে নাম্বার নিয়ে বাবা মা সবাইকে ফোন দিয়ে সবাইকে ডাকালাম। ডাকানোর পরে রাস্তার মধ্যে বসাইছি, যেখানে নিচে বস
লিনাকে,
হ্যাঁ লিনা সানাউল সবাইকে বসাইছি। আমার মাথা তখন পুরো হট এবং আমার প্রভাব ছিল বিধায় আমি এই কাজটা করতে পেরেছি। আমার এখানে অনেক লিঙ্ক ছিল, আমি ডাক দিয়েছি, অনেক ছেলে মেয়ে আসছে, প্রায় 40-50 জন ছেলে এখানে আসছে, বাকির মধ্যে বসাইছি। এখানে বসবি আঙ্কেল আন্টি আসছে, আজকে ওদের বিয়ে হবে এখানে, আমি বিয়ে দিব নিজে থেকে। ওদের বিয়ে যদি না দেন ওদের সব ঘটনা আমার কাছে আছে প্রুফ, ওদের আমি পুরো পাগলের মতো তাদের বিয়ে দিবই। তখন আঙ্কেল আন্টি বলছে দেখো এটা রাস্তা, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, এখানে এই কাজ করো না, আমাদের মান সম্মান আছে। আমি বলি মান সম্মানের গুস্তি গেলেই, আমি কিছু জানি না, সে আমার সাথে এত বড় চিট করছে, আরো মানুষের সাথে সে করতে পারে, এখান থেকে তাকে আমি ফিক্স করে দিব যাতে সে অন্য কোথাও যেতে না পারে, বিয়ে হবে। পরে সবাই মিলে আমাকে বুঝাইলো, কেউ বুঝাইতে পারতো, আমার মাথা কিছু খারাপ হয়। তখন আমি আপনার অনেক কিছুই করছি, এখানে পাগলামি ছাগলামি শেষ নেই, যে এই করতেছি আমার ধরে রাখতে পারতেছে না কেউ। পরে বললাম যে ঠিক আছে, রাজি টাজি করলো যে বাসায় গিয়ে বিয়ে দিবে। বাসায় গিয়ে সেদিন রাতে নিজে ওদের দুজনের বিয়ে কমপ্লিট করে নিজের বাসায় আসলাম। বাসায় এসে সারাটা রাত কান্না করছি, ওর চিন্তা করে যে কি করলাম নিজের প্রতি, এত একটা মানুষ এতটুকু করতে পারে, এই থেকে না মেয়েদের প্রতি এত ঘৃণা ধরে গেল, যে সবাই তো এক না বাট তারপর একটা ঘৃণা ধরে গেছে, কিভাবে সম্ভব একসাথে দুইটা রিলেশন কন্টিনিউ করা। সেখান থেকে আরেকটা আঘাত পেলাম, সেখানে আমি ফেলার, আমি এখানেও কিছু করতে পারলাম না। সেখান থেকে গেল মিস করছি, তো মিসের অবস্থা খুবই গরম অবস্থা চলতেছে আমার। এমন সময় কিছুদিন আগে ডিস্ট্রিক্ট নিয়ে অনেক নিউজ হয়, এই নিউজটাতে আমরাও পড়ে যাই, আমাদের তার অবস্থা খুব দেমিয়ে যায়, আমাদের অনেকগুলো ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, আমার অবস্থা খারাপ, আমরা কাউকে পজিটিভ করতে পারছি না, সব নেগেটিভ। তো এখান থেকে পুরো পড়ে যাচ্ছি, হঠাৎ করে দিল বন্ধ করে মিস আইডি বন্ধ করে দেওয়ার পরে তো পুরো বসে পড়লাম, আর কোনো ইনকাম সোর্স আমার নেই। তো সেখান থেকে আমি ফুলবাড়িয়া ডিজিটাল কালচারাল একাডেমি নামে একটা একাডেমি করেছিল, সেটা হচ্ছে উনি হচ্ছেন একটা ছবি করেছিল লস খেয়ে আর কি পরিচালক, পোস্টার দেখে আমি সেই একাডেমিতে যাই,
মানে অভিনয় শেখার জন্য,
অভিনয় প্লাস সেটার জন্য সেখানে গিয়ে আমি ঢুকি। তো মামাকে বলি মামা আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি তাকে মামা বলি ডাকছি, আর্থিক অবস্থা ভালো না, আমি এখানে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে টাকা দিতে পারো, তুমি 20-30 জন স্টুডেন্ট দাও, তোমাকে আমি এখানে ফি করে দিব এবং তোমাকে একটা ভালো পদ দিয়ে দিব। তাই করলাম, আমার অনেক স্টুডেন্ট আছে বা মিডিয়াতে অনেকদিন ধরে ধরো অনেক পরিচিত মানুষ আছে, তাদেরকে ইনভলভ করালাম আস্তে 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 সবাইকে। আপনার 1200 ভর্তি, 300 মাসিক বেতন, ওইভাবে করে। তো সে আমাকে বললো ঠিক আছে আমি না থাকা অবস্থায় তুমি পুরো একাডেমি দেখাশোনা করবে, নাচ টাচ তুমি রিহার্সাল শুরু করে দিবা।
ওকে,
তো ফুলবাড়িয়াতে তো অনেক শুটিং আসে ছবির, দেখা যাচ্ছে আমরা শুক্র শনি দুই দিন রিহার্সাল টাইম, ওই দিন গেলে আমি আমার মতো নাচ সবাইকে শিখাতাম, সবাই আমার প্রতি মানে আমার দিকে লুকিংটা থাকতো, কারণ আমি ওস্তাদ না থাকলে আমি সব, এগুলো দেখে সবাই আমার প্রতি খুব অ্যাট্রাক্টিভ, মানে সব মাসুদ বলতেই শেষ। তো সেখানে করলো একটা নাটক পরিচালনা করেছিল, বানিয়ে এসে বোঝালো যে আমি একজন ডিরেক্টর প্লাস আমি নাটক বানাতে পারি, এটা জাস্ট আমাদেরকে মোটিভেট করার জন্য।
আচ্ছা,
গ্রামের জমি জমি বিক্রি করে একটা নাটক বানিয়েছিল। তো সে আমাকে একদিন নিয়ে বসলো যে তোমার প্রতি এখন সবাই খুব ইয়ে, তুমি একটা কাজ করো, সবাই মিলে 2-3 লাখ টাকা ম্যানেজ করো, প্রত্যেকের কাছ থেকে 10,000-20,000 যে যা দিতে পারে সেই টাকাগুলো তুমি একত্র করে আমাকে দাও, আমি একটা নাটক বানাবো, তোমার টাকা লাগবে না, তোমাকে ভালো একটা কাস্টিং দিবো, অন্যের চিন্তা তোমার করতে হবে না, সবসময় তুমি কাজ পাবা। আমি তাকে একটা কথাই বললাম যে আমি না হয় ভালো ক্যারেক্টার পাবো, 30 জন মানুষের কাছ থেকে আমি 10,000 করে 3 লাখ টাকা নিয়ে দিলাম, ওই বাকি 29 জন কি ক্যারেক্টার পাবে, একটা নাটকে তো 30 ভাইটাল ক্যারেক্টার থাকে না, বা আপনি যতই চেষ্টা করেন 1 ঘন্টার নাটকে 30 ক্যারেক্টার আপনি ঢুকাতে পারবেন
না,
এতটুকু আমি বুঝি। তখন সে বললো অন্যের চিন্তা তো তোমার করার দরকার নেই, তুমি তোমারটা চিন্তা করো। তখন আমি বললাম আমি আমার চিন্তা করবো, কাজও করলাম, দুদিন পরে যখন তারা টাকাগুলো ব্যাক পাবে না তখন তো আমি তো এলাকায় থাকতে হবে, আমার আমি তো থাকতে পারবো না, এই কাজে আমি আপনার সাথে নাই। নাই বলে যে গেলাম, গিয়ে সবাইকে অ্যালার্টও করে দিছে যে উনি ভালো না, উনি ডিরেক্টরের মানুষ হিসেবে ভালো না, উনি তোমাদের কাছে টাকা চাইলে কখনো দিও না। তো সেখানে যখন টাকাটা না দেওয়ার জন্য সবাইকে বললাম, সেখানে দুইটা মানুষ আমাকে সহ্য করতে পারতো না, কাকন এবং রায়হান দুইটা ইয়ে ছিল এখানে আমাদের সাথে কাজ করতো, আমাকে সহ্য করতে পারতো না, কারণ একটা মেয়ে আসলেই তা সে আমার কাছে আসতো যে ভাই আমাকে এই নাচটা দেখা দেন, তাদের কাছে কেউ যেত না, কারণ আমি নাচেও ভালো ছিলাম, নাচে খুবই ভালো ছিলাম, আমার কাছেই আসতো, আমার নাম্বারই সবাই যোগাযোগ করতো, আমার সাথে কথা বলতো, এটা নিয়ে ওদের অনেক হিংসা। প্লাস শুটিং এ কোনো বাইরে থেকে কোনো যদি মেয়ে আসে তারাও দেখা যাচ্ছে আমার নাম্বারই চায়, আমার সাথেই কথা বলে, এই জিনিসগুলো নিয়ে তাদের অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ছিল। তারা কি করলো, আস্তে আস্তে সবাই মিলে পরিচালক মামার সাথে মিলে আমাকে এখান থেকে কি করলো, আউট করে দিল যে তোমার এখানে থাকার দরকার, তুমি আউট। কি কারণে আউট? দোষ আছে, কিছু দোষ দিয়ে আমাকে এখান থেকে বের করে দিল। তারা মিলে একাডেমি করলো, ভালো কথা। এখন ওইখানে আবার কি হলো, আমি যেদিন চলে আসছি তারপর থেকে যত সমস্যা শুরু হয়েছে, নাচের নামে সব ফাজলাম দুষ্টাম সব হয়। তো ডিজল এখান থেকে ওয়ার্নিং দিয়ে দিল, এসে উনি নিজে বের হয়ে এই যে সাইনবোর্ড টাইনবোর্ড সবগুলো বাইরে মনে করেন যে ভাঙছে, ডিজল নিজে নেমে যে এখানে কোনো একাডেমি চলবে না। কারণ উনি তো আবার আমাদের ফুলবাড়ি ডিজল একাডেমি পুরোটাই কিন্তু ইয়ে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরা দেওয়া, উনি অফিসে বসে বসে দেখতেছে সব যে বামলামি হচ্ছে বাতলামি হচ্ছে। তো সে অফ করে দিল, এটা অফ করে দেওয়ার পর ওনার সুযোগটা আরো বৃদ্ধি পেল। উনি করলো কি, ডিরেক্টর সাহেব বাইরে আলাদা একটা রুম নিয়ে সবাই মিলে প্ল্যানিং ট্ল্যানিং করে 20,000 টাকা করে সবার কাছ থেকে নিল। নিয়ে আমি যেটা ভাবছি সেটাই হয়েছে, ডিরেক্টর নাই হয়ে গেছে, তাকে সবাই খুঁজে পাচ্ছে না। এক মাস পর্যন্ত রিহার্সাল করাইছে, নতুন নাটকের স্ক্রিপ্ট টিস্ক্রিপ্ট সব দেখে, এক মাস পরে নাই, বাসা বাড়ি সব ছেড়ে উধাও। তো এখান থেকে ওরা সবাই কিন্তু বিতাড়িত। এখন এর মধ্যে আমাদের একাডেমিতে এমনও কিছু ছেলে মেয়ে ছিল যারা তরকারি বিক্রি করতো, বাদাম বিক্রি করতো, মানে খুব নিম্ন মানুষরাই কিন্তু এখানে আসছে
এবং তাদের সবারই স্বপ্ন তারা হিরো হতে চায়, নাটকে তাদেরকে দেখা যাবে,
অনেক বড় বড় আশা নিয়ে তারা আসছে।
এই আসার জায়গা থেকে আমাদের একটু যদি চিহ্ন নিতে হচ্ছে, মানে আমরা একটা ছোট্ট বিরতি নেবো, কারণ বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, বিবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আর জে কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে মাসুদ রানা তার জীবনের যে ভুলগুলো সেগুলো অকপটে স্বীকার করছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার গ্রিন প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখন পর্যন্ত আমরা এসএমএস পোলের মুখোমুখি হইনি। আমার মনে হয় না যে আজকের এই অনুষ্ঠানে এসএমএস পোলের প্রয়োজন আছে, তবুও যদি এসএমএস পোলের প্রয়োজন হয় যে কোনো মুহূর্তে আমরা সেটা কল করব। জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মাসুদ রানা আজকে রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। মাসুদ রানার মতো অনেক প্রতারিত যুবকই আজকে আমাদের এই সমাজে আছেন, যারা বিশেষ করে সিলভার স্ক্রিনে নিজেদেরকে দেখতে চান এবং তারা বুঝে হোক না বুঝে হোক প্রচন্ড রকম বোকামি করেন, সেই বোকামি এক ধরনের অপরাধী আমরা বলবো, যদি সেই বোকামি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, যেমনটা আমরা শুনছিলাম মাসুদ রানার কাছে। তার কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে জেবিএসবির মুখোমুখি হতে চান, লাখো মানুষকে বলতে চান কেন করেছিলেন ভুল, কি কারণে ভুল হয়েছিল, কি ভুল হয়েছিল এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছে, যদি সচেতন অর্থে আপনি কথাগুলো বলতে চান, তাহলে আসতে পারেন আমাদের জেবিএসবিতে। ফোন করতে হবে আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 8928 2। আমি আবারও বলি 09613 8928 2। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। মাসুদ রানা, তারপর
তো সেখান থেকে যখন তারা বিতাড়িত হইল, আমিও আমার মতো বিতাড়িত হয়ে নতুন একটা একাডেমিতে ঢুকলাম, নতুন একাডেমির সাথে ইনভলভ, সেখানেও নাচ, এবং আমাকে একটা পদ দিয়েছিল যে কোঅর্ডিনেটর, আমাকে একটা পার্সেন্টেজও দিবে বলছে শেয়ার হোল্ডার, যে লাভ হবে 20%, কারণ আমার আজকে স্টুডেন্ট ছিল অনেক। আমি সেখানে ইনভলভ হওয়ার পরে তারাও নাটক করলো, এভাবে করে একটা নাটকের কাজ করলো। সেখানে আমাকে একজন ডিরেক্টর বুদ্ধি দিল যে তুমি কিছু টাকা দিলে আচ্ছা তোমাকে ভালো একটা ক্যারেক্টার দিবে এবং পরবর্তীতে নাটকটা সেল করে আমরা আবার তোমাকে টাকা ব্যাক দিব।
আচ্ছা,
তো এর মধ্যে আমার মিসাইটি বন্ধ হয়ে যায়, একদম পঙ্গু হয়ে যায়, তখন কাজকর্ম নেই। তখন আমার একটা অটো ছিল যে ব্যাটারিতে যে অটোগুলো চলে, তা আমি সেই অটোটা আমার কাছ থেকে নেই, নিয়ে সারাদিন পড়াশোনা করার থাকে এবং মিসের কারণে কিন্তু আমার 1 বছর গ্যাপ যায়, তখনও ইন্টার লেভেলও গ্যাপ দিই।
আচ্ছা আচ্ছা,
1 বছর পড়াশোনা না করে আমি এগুলোর পেছনে দৌড়াই। তো মামার কাছ থেকে আমি সারাদিন পড়াশোনা করে সন্ধ্যার পর অটো নিয়ে বের হতাম, মামা দিনে চালাইতো, সন্ধ্যার দিকে আমি বের হয়ে রাত্রে 12টা 1টা পর্যন্ত অটোটা চালাতাম। তারপর 1 বছরের মতো আমি মামার অটো চালিয়ে 2টা অটো কিনেছিলাম, অনেক পরিশ্রম করেছি, করে 2টা অটো যখন নেই, আপনার 1,56,000 টাকা করে 1টা অটো নিয়েছিলাম, 2টা অটো আমার কাছে ছিল। অটোগুলো প্রায় বছর দুই বছর টোটাল চালানো হয়, দেড় দুই বছরের মতো অটো চালানোর পরে এখন সর্বশেষে দেখলাম যে আসলে আমার পক্ষে অটো চালানো সম্ভব হচ্ছে না। আর বাবার যে ক্রোকারিজের দোকান ওইটা দিন দিন অধপতনের দিকে যাচ্ছে, মানে সে মিলাইতে পারছে না সবকিছু, কেন যেন প্রতি মাসেই লস বের হচ্ছে, লস লস। তো বাবার টাকার আমি অটো দুটো বিক্রি করে একটি গাছ কাপড়ের দোকান দিই শ্রীনগর কুরগাঁও। তখন আমাদের হচ্ছে একটা গাছ কাপড়ের দোকান, বাবা এবং আমি একসাথে হয়ে গেলাম, দোকানটা দুজনে মিলে চালাবে এরকম কথা হয়। তো সেগুলোতে প্রথম অবস্থায় ভালো সারা পাই, এমন কোনো দিন নেই আট হাজার দশ হাজার টাকা সেল হতো না, অবস্থায় খুব ভালো ছিল। তো সেখানে ওই ডিরেক্টর আমাকে যখন প্রলোভন দেখায় যে তোমাকে নাটকে ভালো ক্যারেক্টার দিব, তুমি ইনভেস্ট করো, প্রতিদিন যা সেল হইতো তার লোভে পড়ে দশ হাজার বা আট হাজার পাঁচ হাজার যা হয় সব নিয়ে ডিরেক্টর হাতে দিতাম, এভাবে করে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো তাকে দিই।
আচ্ছা,
তারপরেও আপনার ভেতর থেকে এই আমি কাটাইতে পারি, যখন প্রায় ষাট হাজার টাকার উপরে দিই, দেওয়ার পরে আরো কয়েকজনের কাছ থেকে ম্যানেজ করে দিই, মানে আরো কিছু তাকে ম্যানেজ করে দিচ্ছি, এরকম প্রডিউসার আমরা তিনজন মিলে নাটকটি প্রডিউস করি। গত বছরের আগের বছর আপনার ঈদের সময় নাটকটা আমরা শুটিং করেছি, ঈদের আগে রোজার মধ্যে,
জি,
মোটামুটি ভালো কিছু ক্যারেক্টার নিয়ে নাটকের নাটকটা এখন অনিয়ার হয় নাই।
আচ্ছা,
সে নাটকটা করে এক লাখ দেড় লাখ টাকার মতো খরচ হয়েছিল নাটকটা। নাটকটা অনিয়ার হওয়ার পরের থেকে তা ওনাকে ফোন দিচ্ছি যে আমার ইয়েটা কি হবে, মানে নাটকটা সেল হচ্ছে না, আমার টাকাগুলো দরকার, আমার দোকান কিন্তু শেষ, আমি দোকান এত কষ্টের দোকান সেটা আমি শেষ করে ফেলছি, অলরেডি আমার বেচা কেনা বন্ধ হয়ে গেছে, কারণ কাপড় উঠাতে পারছি না, আমার কাপড় শর্টের কারণে আমি সেলও করতে পারছি না, ভরপুর না দেখলে মানুষ আসে না, চালান তো শেষ, চালান শেষ হওয়ার কারণে অবশেষে দেখতেছি যে পুরো রাস্তা টাস্তা সব হারাই ফেলছে, আমার এখন কোনো ইনকাম সোর্স নাই, বা ওদিকে যেখানে আগে আট দশ হাজার টাকা সেল করতাম সেখানে আটশো এক হাজার টাকাও সেল হয় না, সেটা দিয়ে পুরো ইয়ের মধ্যে পড়ে গেলাম। তো আমার দোকানের পাশে একজন কাঁচামাল বিক্রি করতো, দোকানের সামনে ছোট ইয়ে দিয়ে করে এই শাকসবজি গাজর শিম টমেটো এগুলো বিক্রি করতো, তো এগুলো দেখে আমি চিন্তা করলাম যে আমি এগুলো নিয়ে আসি, এগুলো এনে দোকানের সামনে তো জায়গা আছে, বিক্রি করতে পারি কিনা দেখি। তো এই ব্যাপারে আমার মা অনেক আমাকে হেল্প করছে, সকাল পাঁচটার দিকে আমরা ঘুম থেকে উঠে ছয়টার দিকে চলে যেতাম বাইকেল আড়দে, যেখান থেকে আমি আমার মা, আমি তো জিনিসপত্র চিনি না, বাজার টাজার কখনো করি নাই, আমার মা এই সবজি টবজি কিনে আমার সাথে এগুলো বস্তায় করে করে ভরতাম, ভরে তারপরে রিক্সা বা ভ্যান নিয়ে আপনার প্রায় এই মালগুলো নিয়ে আসতাম, এনে তারপরে সারাদিন বিক্রি টিক্রি করতাম, আমার মাঝে মধ্যে দুইবারও যেতে হতো, দুপুরে একবার বাজার বসে, দুইবার গিয়ে আনতে হতো, এভাবে করে প্রায় তিন চার মাস করলাম, মানে এত পরিশ্রম, সকাল ছয়টার দিকে গিয়ে বস্তাগুলো ভরে ভরে মাথায় করে রিক্সায় উঠানো, ইভেন দেখা যাচ্ছে আমার মারও মাঝে মধ্যে বস্তাগুলো তুলতে হতো, আমার মা কিন্তু প্রচুর অসুস্থ, পিঠের পাজর ক্ষয় হয়ে গেছে, পায়ে ব্যথা, তারও ডায়াবেটিসের সমস্যা।
এই সময় বাবা কি, বাবার কি অবস্থা?
বাবা তো হার্টের রোগী, কিডনিতে পাথর হয়েছে, এখনো আছে, তো ডায়াবেটিসের রোগী,
মানে সে কোনো কাজ করতে পারে না,
সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার ওষুধ লাগে প্রতি মাসে,
প্রতি মাসে
একদিন না খেলে সে বাঁচবে না, এরকম একটা সিচুয়েশন
হয়ে যায়। হ্যাঁ বলছেন, তারপর মাকে নিয়ে? হ্যাঁ,
এমনও দিন আছে সে বিছানায় শুয়ে থাকে, উঠতে পারে না, তো আম্মু আর আমি দুইজন মিলে কাঁচামাল এনে আমি আর আম্মু বিক্রি করতেছি, মানে এতটা অধপতনের দিকে চলে গেছি, নিজে যখন এগুলো চিন্তা করি যে আসলে নিজের কান্নাটা নিজেকে ধরে রাখতে পারি না, যাতে আমার মাকে আমি কোন জায়গায় নিয়ে আসছি, তার এত ভালো একটা পজিশন ছিল আমাদের, যে মানুষটা কখনো কষ্ট ছোটবেলায় করছে বাট বিয়ের পরে তার একটা সুখ ছিল, আজকে পুরো ফ্যামিলিটার মধ্যে আমি নিজে ইনভলভ ছিলাম, যে মিডিয়া করে এত কিছু হারাইছি মিডিয়ার জন্য, যে শেষমেশ আমাদের রাস্তার মধ্যে কাঁচামাল বিক্রি করতে হয়েছে, সেই কাঁচামালের ব্যবসা যখন করতেছি আমাদের যত মানে আশেপাশে যে যারা আমাদেরকে একটু গুরুত্ব দিত কেউ মিশলো না আমাদের সাথে, সবাই মিশা বন্ধ করে দিচ্ছে, যে মানসম্মান একটা ব্যাপার, কাপড়ের দোকানে এসে আমার মামারা বসতো, অনেকে বসতো, কেউ আসে না, মানে আমাদের সাথে আমাদের একদম আলাদা করে দিচ্ছে, যে এরকম একটা ইয়ে একটা মহিলা হয়ে কাঁচা বাজার বিক্রি করতেছে আমার আম্মু সহ। আমি আসলে এই জিনিসগুলো না গুছাইতে পারি না যে কিভাবে কি করবো, সব এলোমেলো হয়ে গেল লাইফ থেকে, একটা কাজ আমি করলাম এই যে মিডিয়াতে টাকাটা লাস্ট দিয়ে শেষমেশ আমি আমার দোকানটাকে শেষ করে দিলাম, অধপতনে চলে গেলাম, তখন সর্বশেষ আমাকে একজন বুদ্ধি দিল, বাংলাদেশ রেলওয়েতে অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে একজন দালাল উনি মতিঝিলে থাকে।
আচ্ছা,
উনি আমাকে বললো তিরিশ হাজার টাকা যদি তুমি আমাকে দাও আমি তোমাকে আপাতত মাস্টার হলে ঢুকিয়ে দিবো, এটা কিন্তু পার্মানেন্ট না, এক বছর কাজ করার পরে তুমি পার্মানেন্ট হয়ে যেতে পারবা, সরকারি হলে তোমার মাস ইনকাম থেকে ষাট সত্তর হাজার টাকা, লোক দেখাইলো আউট ইনকাম মিলিয়ে নাকি এখানে আমি প্রায় মাস্টারই নাকি ভালো ইনকাম করতে পারবো বিশ পঁচিশ হাজার টাকা। এর মধ্যে আমি একজনের মাধ্যমে একটা থিয়েটারে অ্যাডমিশন নিই, স্কুলিং যেটা ছয় মাসের একটা কোর্স করায় মৌচাকে, তো সেই স্কুলিং আমি অ্যাডমিশন নিই, সেখানে দুই মাসের মধ্যে আমি ভালো জনপ্রিয়তা পাই ওনাদের সাথে, মানে কাজটা যে খুব খুশি, তো সেখান থেকে আমি ওনাদের এখানে ভালো একটা ইয়ে করতে পারি, ভালো পর্যায়ে চলে যাই, তো যার কারণে সেখান থেকে আমি আমাদের যে ছয় মাসের কোর্সে একটা নাটক করায়, দুই মাস প্র্যাকটিস করে সেটা মঞ্চস্থ করে, তো নাটক আমাকেই মেন ক্যারেক্টার দিল, তো সেখান থেকে প্রোডাকশন দায়িত্ব আমি পাই, সবাইকে কল টল দেওয়া, তো এর মধ্যে আমি যখন ইয়েতে জয়েন করলাম আপনাদের রেলওয়েতে,
তিরিশ
হাজার টাকা দিয়ে সেই টাকা আবার ম্যানেজ ট্যানেজ করে কোন রকম আমি ওনাকে,
কিভাবে ঢুকলেন আপনি, কি হয়ে ঢুকলেন
আমাকে,
জব কি ছিল
এটিএস, মানে আমি হচ্ছে ট্রেনের ভিতরে টিকিট কাটবো, লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ কমিউটার।
ওকে,
এটা হচ্ছে এখন মালিকানা, সরকারের হাতে নেই,
টিকিট কাটবেন।
হ্যাঁ, টিকিট কাটার পদ, সেখানে ডিউটি হচ্ছে সকাল 5:40 থেকে শুরু হয়।
তো
তাদের থাকার কোয়ার্টার আছে, কিন্তু খাওয়া তাদের দিবে না।
আচ্ছা,
খাওয়াটা হচ্ছে নিজের উপরে। কোয়ার্টারটাই গেলাম, খুবই নোংরা পরিবেশ, একটা রুমের মধ্যে প্রায় 20-25 জন মানুষ থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি বললাম যে আমি নবীনগর থেকে এসেই করবো, সম্ভব নবীনগর থেকে এসে করা শিওর। আমি বললাম যে হ্যাঁ পারবো। তো ঠিক আছে, তো 5:40 আমার যেহেতু ট্রেন ছাড়বে, 5টার মধ্যে আমার থাকতে হবে কমলাপুর। নবীনগর থেকে রাত্রে 3টায় উঠতাম, 3টায় উঠে আপনার গোসল টোসল করে কোন রকমের রওনা দিতাম 3:30 মধ্যে। তো সেখানে করে আপনার 5টার মধ্যে পৌঁছে যেতাম। 5টার দিকে যদি পৌঁছে যাই, টিকিট গুলো দিতে দিতে 10-15 মিনিট লাগে, বুঝিয়ে দেওয়ার পরে টিকিট নিয়ে ট্রেনে উঠি। একটা সেকেন্ডের জন্য বসা যাবে না, আমাদের বসার নিয়ম নেই।
আচ্ছা,
সেখান থেকে আপনার 5:40 ট্রেন ছাড়লে দেওয়ানগঞ্জ পৌঁছাতে লাগে 2টা।
ওকে,
1:30-2টার মধ্যে পৌঁছায় যায়। তো সেখানে পৌঁছানোর পরে তাদের যে হোটেল গুলো আছে এখানে কিনে খেতে হয়, আর 40-50 টাকা দিলে গরু মাংস দিয়ে ভাত খাওয়া যায়। কিন্তু ওদের যে খাবারের অবস্থা, এটা বৃদ্ধির হয়ে যেতে পারতাম, গলা দিয়ে নামতো না আমার,
খুবই নোংরা।
মানে গ্রামের পরিবেশ, খরচও কম, খাবারগুলো কেমন যেন মশলাপাতি সমস্যা, রান্নাবান্না কাঁচা থাকে, ভাত এরকম একটা অবস্থা, খেতে পারতাম না কোন রকম। রুটি টুটি খেয়ে আবার আস্তে আস্তে 10টা বাজতো, একটানা 17-18 ঘন্টা ডিউটি, একটানা দাঁড়ানোর উপরে, বসার কোনো সুযোগ নেই। এরকম সিচুয়েশন আমি জানতাম না যে রেলওয়েতে এই কাজটা হয়।
ওকে,
তো সে আমাকে এই 17 ঘন্টা ডিউটি 2 দিন পর পর একদিন ছুটি। তো আমি 10টার দিকে এসে পৌঁছে বাসায় যেতে আবার বাজে 11:30-11:30-12টা বেজে যায়। 12টার দিকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম, আবার 3টায় ওঠা, 3 ঘন্টা মাত্র ঘুমের টাইম পেতাম। এমন দিন আছে, আলসামা লাগতো, খুবই আলসামা লাগতো, আসতে পারতাম না। যেদিন আস্তে আস্তে আবার কখনো যে আমাদের তো হতো বেশি ক্রসিং হতো, ক্রসিং এর কারণে আমাদের ট্রেন গুলো লেট হয়। কোনদিন যদি 12টায় ট্রেন চলে আসতে, তাহলে রাত্রে ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছি বা প্ল্যাটফর্মে ঘুমিয়ে সকালবেলা আবার ট্রেন ডিউটি দিয়ে গেছি।
ফ্যামিলি তো জানতো যে আপনি ধরনের কাজে আছেন?
হ্যাঁ, ফ্যামিলিকে এত কষ্ট সেটা আমি জানাতাম না যে এরকম প্রবলেম হচ্ছে। ইনকাম হচ্ছে আমাদের 6,700 টাকা হচ্ছে বেসিক স্যালারি।
ওকে, সব মিলিয়ে আপনার মাসে কত থাকতো?
মাসগুলো আমার খরচ, এখানে আউট ইনকাম করার অনেক সুযোগ ছিল, অনেকে করতো, আমি সেটা করতাম না, কারণ সেটা ধরতে পারলে চাকরি শেষ। কারণ টিকিটের সাথে আমার প্যাসেঞ্জারের টিকিট গুলো মিলায় যারা চেকার আছে, চেকার থাকে আমাদের উপরে এসে। আবার অনেকে চুরি করা হচ্ছে, আপনার টিকিটে উঠাচ্ছে 10 টাকা, প্যাসেঞ্জারকে যেটাতে দিচ্ছে সেটাতে 90 টাকা উঠাচ্ছে, তাহলে ওই 80 টাকা কিন্তু যে টিকিট কাটছে তার বেনিফিট। এইটা আবার এসে যখন চেকাররা চেক করে জিনিসটা ধরে ফেলতে পারে, ধরলে চাকরি শেষ, কোনো রিকোয়ারমেন্ট চলবে না বা রিকোয়েস্ট চলবে না, স্ট্রেট চাকরি শেষ। যদি চুরিও করতে পারতাম না, মাস গেলে দেখা যায় যে আমার উল্টারও খাজনা আছে, বাজনা বেশি, যাতায়াতে আমার যে গাড়ি ভাড়া আর খাবার খরচ সেটা মিলে আমার এখানে লসই হচ্ছে, লাভ হচ্ছে না। আবার 1 টাকা চুরি করার কোনো সিস্টেম নেই, আউট ইনকামও নেই। তো পুরো 6টা মাস এখানে টানা কাজ করলাম। 6 মাসের লাস্টের দিকে যেটা হলো, এই আমাদের নাটকটা নামাবে, নাটকের জন্য রিহার্সাল করা শুরু করলো। তো রিহার্সালের কারণে আমি ঠিক মতো রেলে যেতে পারলাম না, আমার থিয়েটারটা হচ্ছে আগে, তারা বারবার কল দিলে আমি চলে যেতাম, চাকরি বাকরি সব অ্যাবসেন্ট দিতাম। এত অ্যাবসেন্টের কারণে ওদিক থেকে আমার চাকরিটা নাই,
আমাকে
না করে দিল যে এত অ্যাবসেন্ট দিলে আপনি চাকরি করতে পারবেন,
রেলের চাকরি। ওকে,
রেলের চাকরিটা আমাকে না করে দিল, আমি তাও কোনো কেয়ার করিনি যে আগে আমার কাছে হচ্ছে কাজ। তো নাটকটা 2 মাস স্ট্রাগল করে একটা সময় আমাদের মৌচাক থেকে কোন একটা প্রবলেম হওয়ার কারণে, একটা বয়েজ স্কুলের মধ্যে আমাদের রিহার্সাল হয়, তো সে কারণে আমাদের সমস্যা করলো কি, হঠাৎ করে ওইখানকার প্রিন্সিপাল না করে দিল যে এখানে রিহার্সাল করা যাবে না।
ওকে,
আমরা কিন্তু আপনার শাহবাগে পার্কের মধ্যে আমরা রিহার্সাল করছি, রমনা পার্কে।
ওকে,
রিহার্সাল করে নাটকটা কোনো রকম কমপ্লিট করলাম। তো যেদিন রিহার্সাল হবে তার আগের দিন বলতেছে, মানে কমপ্লিট হওয়ার আগে, তোমার তো ন্যাড়া হইতে হবে, চুল ফালাই দিতে হবে, তোমার ক্যারেক্টারটা তো তুমি একজন সন্ন্যাসী, মানে পণ্ডিত মশাই, পণ্ডিত টাইপের ক্যারেক্টার, তোমার মাথার চুল ফেলে দিতে হবে, পিছনে একটা টিকি আমরা লাগাই দিব, আর ড্রেস হবে হচ্ছে ছোট যে ফতুয়া গুলো হয়,
জি
ফতুয়া, আর হচ্ছে বালিশ একটা বানাইতে হবে, পেট বানাইতে হবে বিশাল। তোমার ক্যারেক্টার হচ্ছে তুমি প্রচুর মিষ্টি খাও,
শাকিব খান হওয়ার।
সেখান থেকে যখন আমাকে বললো, আমি সেই দিন রাত্রেবেলা গিয়েই দর্জিকে ডাকলাম, কাপড় চাপড় কিনে নিয়ে গেছি কাপড়টা, দর্জিকে দিকে পরিচিত ছিল, তাই দিয়ে সারা রাত্রে আমি কাজ করে এই কাপড়টা বানালাম, ধুতি কিনলাম নিউ মার্কেট থেকে, ধুতি কেনার পরে সেখানে রাত্রেবেলায় চুল নেড়া করে ফেলছি সাথে সাথে, কোনো কথা নেই। এখানে গিয়ে রাত্রেবেলা 12টার দিকে আমি চুল টুল ফেলে একদম নেড়া হয়ে গেছি, আমার মা অনেক না করছে, আমি কোনো কথা শুনি নাই। তারপরে হচ্ছে আপনার কম্বলের দোকান থেকে একটা বালিশ দিয়ে, যারা লেপ টেপ বানায় লেপ টোসুট, একটা বালিশের মতো পেট বানালাম, মানে পরের দিন আমি হাজির হয়ে গেলাম, সব সব হয়ে গেছে, তুমি রিয়েলি চুল ফেলে দিছো, মানে যারা অনেকেই সেখান থেকে আমি, আমার ছবিগুলো আছে সবকিছুই, তো সেখান থেকে আমি যখন কাজটা করলাম, কাজটা করে অনেক ইয়ে পাইছি, জনপ্রিয়তা পাইছি, সবাই খুব খুশি আমার কাজে, কাজটা অনেক ভালো ছিল। যেহেতু মঞ্চনাটক পুরো স্ক্রিপ্ট হচ্ছে মুখস্থ, আমাদের কিছুই বলে দেয় না, পুরোটাই মুখস্থ করে ফেলছি শর্ট টাইমের মধ্যে, ভালো জনপ্রিয়তা পেলাম। তো সেখান থেকে অবশেষে আমি দেখতেছি যে এদের কাজগুলোতে কিন্তু কোনো পেমেন্ট নাই, আপডাউন কিন্তু আমার প্রচুর খরচ হচ্ছে, আর ওদের এখানে নতুন অবস্থায় গেলে আপনার সেট টেট এগুলো নিয়ে আসা, নিয়ে যাওয়ার দায়িত্বগুলো পড়ে, থিয়েটারে একটা নাটক নামাচ্ছি, সেই সেটগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে শিল্পকলায় নিয়ে যেতে হয়, আবার এটা নিয়ে আসতে হয়, এগুলো আমার উপরেই বেশিরভাগ পড়তো, আমি রাজি হতাম, এই জন্য আমার উপরে ফোর্স করে এটা বসিয়ে দিত, না করলে দেখা যাচ্ছে তাদের কাছে কালার হয়ে যাচ্ছে, রাগ করতেছে। বাট ওই কাজটার পরে এখন থিয়েটার করে আমার পোষাচ্ছে না, ফ্যামিলি থেকে কোনো টাকা পাচ্ছি না, জবটাও হারালাম, সবকিছু হারিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সর্বশেষ আমি একজন ডিরেক্টর আছি বর্তমানে, খুব ভালো ডিরেক্টর, উনার সাথে কিছুদিন আগে বাই ফোর্স তার মাধ্যমে উনার সাথে দেখা করি। কারোর মাধ্যমে দেখা করার পরে সে আমাকে বললো যে তুমি কাজ করতে কতটুকু আগ্রহী বা কাজ করার ইচ্ছাটা কেমন। আমি বললাম যে স্যার একটা কথা বলবো আপনাকে, সেটার উপরে আসলে বুঝবেন কাজ করার আগ্রহটা কেমন। আমি যখন ক্লাস এইটে করি বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম প্রায় 50,000 টাকা নিয়ে নায়ক হওয়ার জন্য, তখন থেকে এখনো পর্যন্ত একের পর এক ধোকা প্লাস স্ট্রাগল করে যাচ্ছি। তো বলতেছি যখন তখন ডাকলে পাওয়া যাবে, আমি বলি রাত্রে 2টার দিকেও যদি ডাকেন আপনি আমাকে পাবেন, আর কাউকে পেলে না পেলে আমি যে কোনো কাজ করতে রাজি আছি। সে আমার কথায় মুগ্ধ হয়ে পরের দিন ডাকে, আমাকে বললো যে একটা অ্যাক্টিং করে দেখাও। আমি বাসায় গিয়ে অ্যাক্টিং করে দেখালাম, সে পছন্দ করলো। তারপরেই সে আমাকে একটা ধারাবাহিক নাটকের কাজ দিল, এটা অলরেডি আমি 2 দিন শুটিং করে আসছি ধারাবাহিক। তো সেটাতে সোহেল খানের সাথে আমাকে চায়ের দোকানদারের একটা ক্যারেক্টার দিছে। আমি সোহেল খান হচ্ছে চায়ের দোকানের মালিক, আমি হচ্ছি সোহেল খানের শালা, লাইক এরকম একটা ক্যারেক্টার। আস্তে আস্তে সে ভালো এস্টাবলিশ করছে আমাকে, সে পছন্দ করেছে আমার কাজ দেখে, আমি খুব ধৈর্যশীল বলেছে তো উনি কাজ দিবে। বাট এই এক মিডিয়া করে আমার মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এতটাই নষ্ট করে ফেলছি যে আজকে আমার বাবার কাছে আমি কিছুই না, মানে বাবা আমাকে দেখতেই পারে না, প্রতিটা নিহত সে আমাকে ইয়ে দিচ্ছে যে পেন নিচ্ছে, বাসা করার দরকার নেই। বাট এখনো পর্যন্ত আমি তাদের জন্য কিছু করতে পারছি না, মানে মিডিয়া এখন একটা জবের, আমার জবের অনেক অফার আছে, এছাড়া অনেক কাজ করেছি, রাস্তা রাস্তায় দোকান অর্ডার কাটা মাল দেওয়া অনেক কাজ করেছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে যদি কেউ শুটিং এর জন্য ইন করায় আমি নিজের ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে আমি শুটিং এ চলে যাই। এক্সাম চলতেছে সেখানে আমাকে কেউ ইয়ে করলে আমি চলে যাই। একবার আমাকে বান্দরবন নিয়ে গেছে এক ডিরেক্টর, বলেছে আর্টিস্ট, তুমি আর্টিস্ট, এবং আমাকে এভাবেই মোটিভেট করেছে, সে ভালো একজন ডিরেক্টর, যে তুমি আমার ছোট ভাইয়ের মতো এখানে সব নিজের মতো করে কাজ করবা, নিজের মনে করে কোনো কাজ ছোট মনে করবা না। বান্দরবন যাওয়ার পরে দেখি আমাকে মেকআপ ম্যান ক্যামেরাম্যান সবাই আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে, এটা নিয়ে ওইটা নিয়ে, আমাকে অর্ডার করছে যেটা আর্টিস্টকে করার সম্ভব না, তুমি করেই বলে। তো আর্টিস্ট তো এই কথা বলে না। আমি একসময় প্রতিবাদ করলাম যে আপনারা আমাকে এই কথা বলেন কেন, আমি তো আর্টিস্ট। পরে বলছে কই আর্টিস্ট, আমাকে তো ডিরেক্টর সাহেব বলেছে তুমি প্রোডাকশন বয়, সে আমাকে আর্টিস্ট বলে নিয়ে গিয়ে পরিচয় করে দিয়েছে প্রোডাকশন বয়। সেই দিন আসলে নিজে থেকে না কষ্টটাকে রেখে দিছি যে ঠিক আছে আমি কোনো প্রতিবাদ করি নেই, আমি বললাম যে আপনি যেটা ধরেন, আমি এখানে ইয়ে হিসেবে ছিলাম, প্রোডাকশন বয় হিসেবে কাজ করছি, যখন বলছো প্রোডাকশন বয় আমি কোনো প্রতিবাদ না জানি আমি ওইভাবেই নিজেকে উপস্থাপন করছি, যাক পরের কাজে হয়তো সে আমাকে ভালো কাজ দিবে। সেখান থেকে আসার পরে সে আমার সাথে কন্টাক্ট করে কোনো ধরনের যোগাযোগ রাখে নাই। তো কিছুদিন আগে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়, আমার বোন যেটা ইমিডিয়েট ছোট যেটা মেজো, তো ওকে না পেরে আমরা গার্মেন্টসে দিয়ে দিয়েছিলাম অলরেডি, মানে অনার্স ফার্স্ট ইয়ারে যখন ইন্টারটা পাশ করলো, ইন্টার পাশ করার পর আমার বোন, আমি যখন দেখতেছি যে বারবার ফেইলর হচ্ছি তখন আমার বোন না পেরে হাল ধরছে সংসারে, এই মানুষটা গিয়ে গার্মেন্টসে অ্যাডমিশন নেয়, সে সকাল 5টার দিকে উঠে যেত। আমি এগুলো যখন দেখতাম এজ এ ভাই হিসেবে আমার নিজের কাছে নিজেকে ধরে রাখতে পারতাম না, বাট আমি আমি কিন্তু পারছি, ইচ্ছে করলে ফ্যাক্টরিতে গার্মেন্টস আমার জব হবে, পিজিটা ভালো ভালো জব হবে, আমার পরিচিত আছে, বাট আমি পারছি না যে আমি এখন জব করলে তো পুরো ফিক্স হয়ে যাবো, আমি মিডিয়াতে আমি যেতে পারবো না, আমার এখন কাজের একটা সময়। তা আমার ছোট বোন না পেরে সে বাধ্য হয়ে এক কথায় কম্পিউটার অপারেটর হিসেবে গার্মেন্টসে জয়েন করে। তো প্রতিটা দিন এসে কান্না করতো যে ফুল টাইম ডিউটি তো এরকম কখনো করে নাই, এত কষ্ট কোন করে নাই। সেও খুব মন খারাপ থাকতো, আমার আব্বু যাওয়ার সময় কান্না করতো, আম্মু কান্না করতো, আমিও কান্না করতাম যে এই চিন্তা করলে। তো ফ্যাক্টরিতেই ওর সিনিয়র একজন বস আছে, বস ওকে ভালো লাগে আমেনাকে, তো বস সরাসরি ওকে প্রপোজ করে যে তুমি বাসায় কথা বলে দেখো, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি।
ওকে,
তো বাসায় বিষয়টা জানায় আম্মুকে, আম্মু বলে দেখি ছেলেরা আসতে বল, যদি ভালো লাগে বিয়ে দিয়ে দিবে, অ্যাটলিস্ট তুই মুক্ত হ আমাদের এই জাহান্নাম থেকে, তুই একটা ভালো জায়গায় যা, আমাদেরটা আমাদের হবে। এই চিন্তা করে লোকটাকে মানে এখন বিয়ে দেওয়ার প্ল্যানিং ছিল না আমাদের, তো লোকটাকে আমরা আসতে বললাম, ওই আমরা যাকে পছন্দ করে সে আসলো, তার নাম হচ্ছে উজ্জ্বল। সে আসার পরে তাকে দেখলাম, কথাবার্তা শুনে ভালো লাগলো, মাস্টার্স কমপ্লিট, 30-35,000 টাকা স্যালারি পায়, খুব ভালো অবস্থা, এবং ধামরাইতে তারা স্থানীয় ইসলামপুরে। তো বাসা টাসা সব দেখে আসলো আব্বু, দেখার পর ভালো লাগলো, তো রিসেন্ট বিয়ের কথাবার্তা হয়ে গেল।
ওকে,
কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা এঙ্গেজমেন্টটা করলাম যে 2-3 মাস পরে আমরা প্রোগ্রাম করবো, টাকা পয়সা ম্যানেজ করি, আমাদের হাতে টাকা নাই, কিন্তু 3 মাসের মধ্যে আমরা টাকা অ্যারেঞ্জের ব্যাপারে চলে আসলাম। আমার বাবা বলছে আমি 1 টাকাও দিতে পারবো না, যদি বলে যে 10 পয়সা তাও আমি দিব না, তোরা মা ছেলে মিলে যদি পারিস, মানে আব্বুর কথা হচ্ছে যে বিয়ে দিব না, গার্মেন্টসে কাজ করতে তো করুক, মাস গেলে তো 10,000 টাকা আসতেছে বা 15,000 টাকা আসতেছে, কিন্তু প্রথম অবস্থায় 10,000 টাকা স্যালারি বেশি আসতে, প্রায় 4-5 মাস 6 মাসের মতো চাকরি করছে অলরেডি, এক পর্যায়ে সে 12,000 টাকার উপরে স্যালারি পাইতো। আব্বুর ইচ্ছা দিবে না, তার চিন্তা হচ্ছে সে মেয়েকে দিয়ে কাজ করিয়ে খাবে এখনো। তো সেখান থেকে আমরা বললাম যে না বিয়েটা দিয়ে দিই, মেয়েটা আগে বাঁচুক, আমরা রাজি হলাম। পরে প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জের জন্য যে টাকাটা, আমার চাচুরা কিন্তু অনেক ধনী, তাদের অনেক টাকা পয়সা, আব্বু যে দাদার কাছ থেকে যে সম্পর্ক নষ্ট করে চলে আসছে, আমার দাদা দাদি কিন্তু মারা গেছে আজকে 2-3 বছর আগে, দাদা মারা গেছে, 4 বছর আগে দাদি, একই মাসে, পরের বছর, আগের বছর পরের বছর, দাদি মারা গেছে আগে তারপরে দাদা। তো আমার আব্বু চিন্তা করলো যে দাদা যখন বেঁচে ছিল তখন তো আমি কিছু করিনি তার জন্য, এখন মরে গেছে, এখন সম্পত্তির জন্য যাবো, এখন অনেক কথা উঠবে, আমার বাবা যায় না, এবং সেইটাও বলে যে আমি সম্পত্তি, আমার বাবার সম্পত্তি আমি এনে দিবো, তোরা ফুর্তি করবি আনন্দ করবি, সেটা আমি দিব না, সেই জিনিসটাও সে করতে দিবে না। তো এক কথায় সে যাবে না, না যাওয়ার কারণে পরে আপনার, এখন আমরা চাচাকে ফোন দিলাম, চাচুদের যে বোনের বিয়ে এখন কিছু একটা করেন, তারা 3 জন চারজন ছাত্র মিলে আমাদের মাত্র 50,000 টাকা দিবে বলছিল, 50,000 টাকা ইনসিওর করছে, তো ওদিক থেকে আমরা কনফার্ম 50,000 টাকা পাচ্ছি। আমাদের মামার বাড়ি থেকে প্রায় 20,000 টাকা, এভাবে করে করে বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করলাম, প্রায় হিসাব আছে আমাদের 1,50,000 টাকা লাগবে, 1,50,000। আমি প্রায় 50,000 টাকার মতো ঋণ টিন করে বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে 2,00,000 টাকার মতো ম্যানেজ করলাম। এবং চাচ্ছু যে 50,000 দিবে বলে তারা দিচ্ছে 30,000 টাকা। আমি কিন্তু ওইভাবে সবকিছু সেট করে ফেলছি, আমার গেট টু সাজাতে অনেক ইচ্ছে ছিল যে ধুমধাম করে বিয়েটা দিব, গেট সাজানোর পরে প্রায় সবকিছু অ্যারেঞ্জ করছি, 300 লোকের আয়োজন করা। উনারা বলতেছে দিব দিব, বিয়ের আগে দিয়ে দিব টাকাটা। শেষমেশ আমাকে 50,000 টাকা না দিয়ে 30,000 টাকা দিল। এই 20,000 টাকা আমি শর্টে করে গেছি, মানে আমার একদম অ্যাকুরেট হিসাব, আমি এমন ভাবে সবকিছু সাজাইছি খাবার টাবার সব মিলিয়ে। এই 20,000 টাকা দিয়ে আমাকে শেষমেশ পুরো আটকাই দিল। অনেক রিকোয়েস্ট করলাম যে পাল ইচ্ছে করলে দিতে পারতো, তারা আর কোনো টাকা দিল না। পরে অবশেষে আর কি করার, অনেক সিস্টেম করে বা অনেক কিছু করে টাকাগুলো ম্যানেজ করে কোনোরকম বোনের বিয়েটা দিলাম। সেলার মতো সে হ্যাপি আছে, সে তার সুখটা পাইছে, তার হাজবেন্ড ভালো, আমাদের বাসায় আসে।
ইটস আ গুড নিউজ ফর ইউ, অ্যাট লিস্ট ইটস আ গুড নিউজ, ইফ ফ্যামিলির একজন মেম্বার সে একটা ভালো জায়গায় আছে। ওকে,
ফলের দিকেও এখন আমার জাস্ট, আমার আব্বু অসুস্থ, খুবই অসুস্থ, তার লাইফটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে দিবার অ্যাটাক করছে, অ্যাটাক কিন্তু পরে আরো একবার করছে,
হার্ট অ্যাটাক।
হ্যাঁ, হার্ট অ্যাটাক দিবার করেছে, এখন ডাক্তার বলেছে থার্ড অ্যাটাক করলে সে বাঁচবে না। আজকে আমার মা হচ্ছে অনেক অসুস্থ, সে বসে কাজ করতে পারে না, তারপর এখনো কিন্তু সেই দোকান যেটা ছিল আমাদের কাপড়ের দোকান, কাঁচা বাজার সব বাদ দিলাম, সব নষ্ট করে এখন সর্বশেষ আমার বাবা যেটা করেছে, গরু মুরগির যে বিভিন্ন খাবার টাবার, পুরা ভুষি, তারপরে বিস্কিট, চানাচুর, বিভিন্ন আইটেম মিলে আমার দোকানটাকে এমন একটা দোকান করে ফেলছে যে যে কোনো কাস্টমার এখানে গেলে কনফিউজ হয়ে যাবে যে এটা কিসের দোকান। এ টু জেড সে দোকানে বিক্রি করে, যখন যে যেটা চায় সেই জিনিসটা সে দোকানে উঠায়। তো সেটা থেকে সে বাসায় কোনো হেল্প করে না
আপনার বাবা?
হ্যাঁ, বাসা থেকে সাপোর্ট তেমন দেয় না, শুধু বাজার টাজারের খরচটা দেয়। বাসা ভাড়া আমার উপরে ছেড়ে দিছে যে তুই ম্যানেজ করে দিবি।
আপনি কি করেন বাসা ভাড়া ম্যানেজ করতে গিয়ে?
এতদিন রেলের উপরে বা এইভাবে সেভাবে করে করছি, এখন সর্বশেষে হচ্ছে আপনার আমার উত্তরাতে আউটসোর্সিং এর উপর একটা ইনকাম আছে, ডাটা এন্ট্রি কাজ। আমি উত্তরে একটা জায়গায় ডাটা এন্ট্রি কাজটা করতেছি নাইটে, সেখানে আপনার 10টার দিয়ে যেতে হয়, 10টা থেকে হচ্ছে সকাল 7টা পর্যন্ত
সারা রাত জেগে আপনি কাজ করেন,
গ্রামীণ ফোন বিভিন্ন যে,
বুঝতে পেরেছি আমি। হ্যাঁ,
এই ডাটা এন্ট্রি কাজগুলো করি, এটা করতে করতে অনেক ইয়ে লাগে, চোখে প্রচুর সমস্যা হয়, প্লাস হচ্ছে সাবার থেকে উত্তরা যেতে আমার 1-1.5 ঘন্টা সময় লাগে, এই যে রাতের যে বাতাসটা গাড়িতে লাগে, ঘুম চলে আসে, এখানে গিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়। তারপরেও চেষ্টা করে এখনো পর্যন্ত ফ্যামিলিটাকে টানার চেষ্টা করছি যে কিভাবে ফ্যামিলিটাকে।
আপনার ফ্যামিলিতে এখন আপনার বাবা, আপনার মা এবং আপনার একটা বোন সহ আপনি। আপনার বোনটা কি করে?
ছোট বোন এবার ইন্টার পরীক্ষা দিবে। তো কিছুদিন আগে আমিও, আমার হচ্ছে ইন্টার টেস্ট শুরু আমার, আছে আমি ফার্স্ট ইয়ার আছি ম্যানেজমেন্ট সাবজেক্ট, আমার টেস্ট পরীক্ষা শুরু আমার প্রায় 1 বছর টাকা লাগবে, এবং এটা তো আগে থেকে জানাই নাই, 3 দিন টাইম দিয়েছে আমাকে, তা আমি এত টাকা কোথেকে ম্যানেজ করবো? আমার আম্মু ব্যর্থ, নিজের পরীক্ষার টাকা না দিয়ে আমারটা বাদ দিয়ে আমি আমার বোনেরটা দিয়ে দিলাম, ইন্টার পরীক্ষা দিবে। এখন আমি নিজে বইও কিনতে পারি না এখনো, তো আমাদের আমার বোন যেটা, আমি না কিন্তু আমার সাথেই পড়ে, একসাথে আমরা দুজন পড়ি, যার বিয়ে দিলাম আমার সাথেই পড়ে, ওর হাজবেন্ড ওকে বই কিনে দিছে, সে আজকে প্রায় 10 দিন ধরে আমার বাসায় আছে, দুজন একসাথে মিলে ওই বই দিয়ে পড়ছি। আর এখনো পর্যন্ত কলেজের বেতন দেওয়া হয়নি, সেদিন আমাকে ক্লাসে ঢুকতে দেয়নি পরীক্ষার হলে, কিন্তু স্যার পায়ে পর্যন্ত ধরছি, স্যার আমাকে একটু সময় দেন, আমি খুব সমস্যায় আছি, যে আমাকে পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেন। অনেক বলার পরে সে বললো ঠিক আছে, অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার পরে যে কতদিন টাইম লাগবে তোমার টাকা পরিশোধ করতে, আমি তার কাছ থেকে 10-12 দিনের সময় নিয়ে আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করছি।
আপনি অনেক ডেডিকেটেড একটা ছেলে, আপনি এই যে JBSB এখানে এই অনুষ্ঠানে আসতে, কিংবা আমাদের বুধবারে যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানে আসতে, আপনি কতবার আমাদের অফিসে এসেছেন, কি পরিমাণ কল করেছেন?
এখানে 100-এর উপরে রেকর্ডিং পাঠাইছি,
ফোনে,
শুধু ফোনে রেকর্ডিং, প্রতিদিন 2-3টা করে রেকর্ডিং পাঠাতাম, প্রতিদিন এরকম করে বিভিন্ন সিন থেকে রেকর্ডিং পাঠাতাম, JBSB তে মেসেজ পাঠাতাম। আসলে আমি রেডিও শুনি না, কখনোই রেডিওর প্রতি কোনো অ্যাট্রাকটিভ ছিল না, কোন একজনের মাধ্যমে আমি শুনেছি যে জীবনের গল্পগুলো শুনলে অনেক কিছু জানা যায়, তোর কষ্টটা বুঝতে পারবি, মানুষের কষ্টগুলো এত বেশি এখানে যে নিজের কষ্টটা ভোলা সম্ভব। তখন থেকে আসলে আপনাদের প্রোগ্রামগুলো শুনি অনেক আগের থেকে, প্রায় 40-45তম পর্ব থেকে আমি শোনা শুরু করেছি। তো আসলে এগুলো শোনার পরে নিজেরও খুব ইচ্ছে হলো যে আসলে আমার এখানে তো আমি এত ধোকা খাইছি বিভিন্ন জায়গা থেকে যে এখানে অনেক কিছু শেখার আছে, সেই তখন আমি রেকর্ডিং পাঠালাম। আর আমার একটা বদ অভ্যেস হচ্ছে, আমি যেই জিনিসটা যেখানে একবার সামনের দিকে যাবো আমি পেছনে আসি না, যতক্ষণ পর্যন্ত না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নক করবোই, নক করতেই থাকবো। আর আমার কথা হচ্ছে মিডিয়া এখনো পর্যন্ত ছাড়ছি না, একটাই কারণ যে আমি এখানে টাকাগুলো হারাইছি এখান থেকে আমি তুলে নিবো, এটা নি কষ্ট, আমার স্ট্রেট কথা, আমি মিডিয়ার জন্য সবকিছু করতে পারি। আমার ফ্যামিলিকে বলছি যে আমার বাবা মা লাগবে না, আমার মিডিয়া লাগবে, যার কারণে আমার ছোট বোন আমার সাথে কথা বলতো, আমি বিয়ের আগে আমার বোনদের সাথে কথা বলছি, মাপটাপ ছেড়ে 5-6 বছর পরে বোনদের সাথে আমি এখন কথা বলি, আমার বোনগুলো আমার সাথে এখন কথা।
ইউ আর ডুইং মিস্টেক, আপনি তো ভুল করছেন, আপনি ভুল জানেন, তারপর আপনি এত ফ্যাসিনেটেড কেন?
আমি মিডিয়া ছাড়তে পারছি না, আমি এটার প্রতি এতটা মানে উইক হয়ে গেছি,
এর পরবর্তীতে আপনাকে অনেক কাজ করতে হয়, আমাদের এখানে আসতে
অনেক চেষ্টা করে।
সো দিস ইজ ইওর স্টোরি, রাইট? আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টাই, এবং আমি ঠিক জানি না এটাকে ওয়ান কাইন্ড অফ ড্রাগ অ্যাডিকশন আপনি বলবেন কিনা, যে মিডিয়ার প্রতি এত বেশি ফ্যাসিনেটেড এই ছেলেটি, এবং আপনার কথা শুনেই বুঝতে পারছেন যে এই এই জাতীয় একের পর এক প্রতারিত হচ্ছে, তারপরেও সেই জায়গা থেকে বেরোতে পারছে না। আপনি কি বলতে চান আসলে?
আমি বরাবরের মতন এই অনুষ্ঠানে যেভাবে কাহিনী শুনি, মাসুদ রানার কাহিনীটা পুরোটাই শুনলাম। এখানে আসলে আমাদের প্রত্যেকেরই ভিতরে কৈশোর বয়সে বেশ কিছু স্বপ্ন দানা বাঁধে, এবং সেই স্বপ্নের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেশ কিছু মডেল আমরা চয়েস করে নিই লক্ষ্য হিসাবে। মাসুদ রানা দৃষ্টিপ্রতিকে ছিল, এটা আমরা জানিয়েছি, বাবা তাকে অত্যাচার করেছিল সেটাও আমরা জেনেছি, এবং মাদ্রাসায় সে থাকতো, সেখান থেকে মাদ্রাসা পালিয়ে সে সিনেমা দেখতো ইত্যাদি করতো, এগুলি থেকে বোঝা যাচ্ছে তার ভিতরে আচরণগত যে সমস্যা আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার, সেটার কিছু লক্ষণ সেখান থেকে ছিল। কিন্তু সেটার চেয়ে সবচেয়ে বড় হয়ে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে সে মিডিয়াতে প্রতিষ্ঠা পেতে চেয়েছে, নায়ক হতে চেয়েছে। আমাদের কৈশোর বয়সে আমরা এরকমই ভালো খেলোয়াড় হতে চাই, নায়ক হতে চাই, বড় ধরনের লেখক পদ অনেক কিছু হতে চাই, এগুলি কিন্তু এই কৈশোর বয়সের একটা লালিত স্বপ্ন থাকে। কিন্তু একটা সময় আমরা সবাই কি করি, আমরা প্রত্যেকেই, আমরা এটাকে বলি আমরা হাই ডিটেটি ফরমেশন, প্রত্যেকেই কিন্তু নিজের একটা পরিচিতি আত্মপরিচয় তৈরি করে নেয় যে আমি কি হতে চাই বা আমি কি হতে পারবো। এই দুইটা একটা স্বপ্ন এবং বাস্তবতা, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দূর বাস্তবতা, এটাকে মিলিয়ে নিজের সম্বন্ধে একটা আত্মপ্রতিকৃতি বা আত্মবিশ্বাসী হয় যে আমি এই হতে পারবো, আমি এই হতে চাই বা এই হওয়ার জন্য আমি চেষ্টা করবো। আমরা অনেক সময় অনেক কিছু হতে চেয়েছি, অনেক স্বপ্ন বিলাস ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওগুলি কল্পনা এবং স্বপ্নই ছিল, এবং ওগুলিকে আমরা বাদ দিয়ে বাস্তব জীবনে আমরা যা হচ্ছে তাই হয়েছি, এবং ওর জন্য ওই আগে কি স্বপ্ন দেখতাম বা কল্পনা করতাম সেগুলি নিয়ে আমাদের আশা ছিল না, আমরা সেগুলি চেয়েছির জন্য জীবন উৎসকে করে দিয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটা নেশার পর্যায়ে প্রচলিত দেখা যায় যে সে তার নিজের আত্মপরিচিতিটা এবং নিজের সম্বন্ধে নিজের যে বাস্তবভিত্তিক ধারণা এবং সেই অনুযায়ী নিজের জীবন লক্ষ্যকে যদি সঠিক ঠিক মতন লক্ষ্য নির্ধারণ করতে না পারে, তাহলে এটাকে আমরা বলি যে অনেকটা একটা আইডেন্টিটি ক্রাইসিস, সেই আইডেন্টিটি ডিফিউশন। সেই ক্ষেত্রে তখন তারা অনেক যে স্বপ্ন সেই স্বপ্নের পিছনে সারাটা জীবন ব্যয় করে। মাসুদ রানার ক্ষেত্রে তাই হয়েছে, সেই সে অলিক স্বপ্ন দেখেছে, যেটা অনেকের জন্যই স্বাভাবিক ছিল হয়তো এক সময় বসে বসে নায়ক হওয়া, সে জন্য যা কিছু করা তাই করেছে, 50,000 টাকা চুরি করেছে, সাকিব খানের সঙ্গে দেখা করতে চেয়েছে বা ডিসিতে গিয়েছে, তার পাশে সবাই ওই সুযোগে সে যে এত মানে মরিয়া হয়ে এটা করতে চেষ্টা করছে, ওই টাকাগুলো সে বিভিন্ন খরচ করেছে, প্রতারিত হয়েছে, সবাই তাকে ব্যবহার করেছে, মনে করেছে ঠিক আছে তোমাকে নম্বর দিব বা তাকে অ্যাড্রেস দিব, তাদের সঙ্গে দিয়ে দিব, এইভাবে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তার কাছে দেখা নিয়েছে। একসময় তো ভিডিও গেমস খেলতে গিয়ে যখন আরো একটা সম্ভবত প্রতারকদের সঙ্গে দেখা হলো, তখন তারা টাকা পয়সা আছে, তার যে লোভ তার যে আকাঙ্ক্ষা সেটা মিটিয়ে দেবে বলে বা সে স্বপ্ন পূরণ করে দেবে বলে তার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত ডাক্ষা খাওয়ার পরও যেটা আমরা বলি মিডিয়া আসক্ত বা মিডিয়া নেশা, যেটা সেটা থেকে সে কিন্তু সরে আসতে পারেনি। একদিকে সে আত্মপরিচিতির ঘাটতির কারণে নিজে কি হতে পারে বা কি হওয়া উচিত, কি জীবন লক্ষ্য হবে সেটা সে নির্ধারণ করতে পারেনি, সেই জন্য সেদিকে যায়নি, যেমন সে অনেক জায়গায় চাকরি করতে চাইছে। কিন্তু যখনই মিডিয়াতে আসার কোনো একটু সুযোগ বা খবর পেয়েছে যখন দেখতে পারে তখনই সে ঘরে ছুটে গেছে। অর্থাৎ যারা এইভাবে আত্মপরিচিতি যাদের সঠিকভাবে তৈরি হয় না, তারা কিন্তু জীবনের ভিত্তিম বলি আমরা, এক চাকরি থেকে অন্য চাকরি, এক পেশা থেকে আরেক পেশা, এইভাবে কিন্তু গুরফা ছুটে থাকে। তারা কোনো একটা নির্দিষ্ট পেশাকে বা চাকরিকে স্থায়ীভাবে নিতে পারে না, কিন্তু তাদের মূল মোহ থাকে, মূল আসক্ত বা নেশা থাকে সেই স্বপ্ন পূরণের দিকে। এক্ষেত্রে তার ক্ষেত্রে তাই হয়েছে যে এটা আমরা তো যুবক ক্ষেত্রে বলি, জীবন খেলেও কিন্তু খেলার ক্ষেত্রে তাই হয় এরকম ব্যাপার। সেই কথা নেশার মতন জিনিস, সে অনেক টাকা হারাতে চান কিন্তু সে বিনিময়ে ইনভেস্ট করে সে টাকা জুয়াতে টাকা প্রচুর টাকা লাভ হবে আশা করে। কিন্তু যারা খেলি যারা নেশার মতো হয়ে যায় তারা প্রচুর টাকা হারে, এমনকি যারা জমিন সবকিছু বিক্রি করে যায়। তোমায় আমরা গল্প শুনেছি যে ওয়াইফকে পর্যন্ত বন্ধক দিয়ে তার জুয়া খেলে। হ্যাঁ, কারণটা এক, ওই নেশাটা একটাই যে প্রথমত আমাকে জিততে হবে, দ্বিতীয়ত এটা না করে সে পারে না, তার যদি একটা তারণা থাকে, আর তৃতীয় একটা তারণা এত যে টাকা নষ্ট করলো হারালো এটা পাওয়ার জন্য, এখন সেই হারানো টাকা আবার ফিরে পাওয়া আর কোনো পথ নাই, এটা দিয়েই বিনিয়োগ টাকা দিয়ে সে আবার হতে পারে, তার যে লোকসানের টাকা উঠতে পারে। মাসুদ দামও একটা মনে করতেছে যে হ্যাঁ মিডিয়াতে সে যদি যেতে পারে হয়তো সেখানে সে প্রতিষ্ঠা টাকা উঠে নিয়ে সে এতদিনই যে লোকসান করছে সেগুলি থেকে সে সেই লোকসান টাকাও দিতে পারবে, এবং আপনার তো লোকদের যেটা আছে যে ফেলে যে থাকতে পারে সে মিডিয়ার জন্য, সে তার যেটা নেশা সেটা সে পূর্ণ করার জন্য সে যা কিছু করা সম্ভব হবে, এমনকি আপনাদের অনুষ্ঠানে আসার জন্য সে অনেকবার চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করে সে এখানে এসেছে, মিডিয়াতে এসেছে। এই যে লেগে থাকার যে তার চেষ্টাটা, এটা যদি সে একটা ভালো কাজে যেটা বাস্তব ভিত্তিক তার জন্য সম্ভব বা হওয়া যায় সেরকম একটা লক্ষণে যদি সে আগে তো, তাহলে হয়তো দেখা যেত সে জীবনে অনেক সারি করতে পারতো, অনেক বেশি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতো। আমরা সবসময় আমি শেষ থেকে মাসুদাকে এটা বলবো যে সে তাকে বুঝতে হবে সে একটা আসক্তি বা নেশার মধ্যে পড়ে গেছে, এবং সেই নেশাটা হচ্ছে স্বপ্ন কল্পনা। এখন কিন্তু এটা শুধু স্বপ্ন কল্পনা নয়, এটা নিজের মধ্যে পড়ে গেছে, মরিয়া হয় যে আমার এখানে যেতে হবে, এত চেষ্টা করেছিলাম আরো যাবো গিয়ে ওখানে প্রতিষ্ঠা পাবো। হ্যাঁ, জুয়ায় যেমন সব হারার পরও হারানো পরও আরো হয়তো দুবার পাবো, পেয়ে আবার এই হারানো টাকা পুনরুদ্ধার করতে পারবো, এই লোভে যেমন বারবার না ঠিক, সে তার ভিতরে এখনো সেই মরিচিকার লোভ রয়ে গেছে যে হয়তো আমি মিডিয়াতে প্রতিষ্ঠা পেতে পারি। আমরা তাকে বলবো যে এইটা তো একটা নেশা আর একটা আসক্তি, যাতে এটা বুঝতে পারে এবং বুঝার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেখান থেকে সরে আসতে হবে, এবং ওই ব্যর্থা মনোভাব যেটা সে এখানে দেখাচ্ছে এটাই এটাই অর্জন করতে হবে। এই মনোভাবটা সে বাস্তব ভিত্তিক ভাবে তার জীবনে যেটা করা সম্ভব, তার শিক্ষা দীক্ষা তার যোগ্যতা যেখানে তাকে যে পর্যায়ে লক্ষণ নির্ধারণ করতে পারে যে পেশা নিতে পারে সেটাকেই সে গ্রহণ করুক, সেটা ছোট হলেও অল্প হলেও সেটাও সেটাই তার জন্য হবে বাস্তব ভিত্তিক, তাহলে তাকে এভাবে অন্য হানি মনে হয় মনীষিতার পিছনে সরতে হবে না, এবং তাকে প্রথমে আত্মপ্রজ্ঞ আনতে হবে এবং একটা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব নিয়ে তাকে ওই জগৎ থেকে সরে আসে একেবারে একেবারে বাস্তব সাধারণ জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা নিতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস এ পর্যায়ে নিব। আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটু পরে ফিরে আসতে চাই আবারও ওকে নিয়ে, এবং তখন আমরা ফেসবুকের কমেন্টস গুলো এবং একসাথে যারা ইমেইল করেছেন এসএমএস করেছেন তাদের কমেন্টস গুলো নিয়ে ফিরছি। ওর কি বলার আছে সেটা নিয়ে আমরা ফিরছি, আসছি একটু পরে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেকে আমাদেরকে মেইল করেছেন, টেক্সট পাঠিয়েছেন এবং এসএমএস করেছেন, কয়েকটি একটু পড়তে চাই। শিমুল সাভার থেকে লিখেছো, মানুষ পাগল হয় জানতাম কিন্তু এতটা পাগল হয় জানতাম না। সিনেমার জন্য রানা নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছে, শুধু নিজের জীবনটাই না সে নিজের পরিবারটাকেও পথে বসিয়েছে। রানাও অপরাধী এবং ওর শাস্তি হয়েছে। কবির মগবাজার থেকে লিখেছে, ভাইয়া গল্প শুনছি তবে অন্যান্য অপরাধীরা যেমন হয় রানা ঠিক ওরকম না, তবে নায়ক হতে যে বাবা মার সাথে যা করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এদের মতো সন্তানদের জন্য বাবা মায়ের মুখে কালি পড়ে। স্নিগ্ধা ঢাকা থেকে লিখেছে, ভাইয়া আমার এক বোন ছিল এরকম, সিনেমার পাগল, ওর স্বপ্ন ছিল নায়িকা হবার, তবে তাই বলে পরিবারের সাথে টাকা চুরি করা বা অন্যান্য বিষয় কিন্তু সে করেনি। পরিচালকের সাথে দেখা করতো কিন্তু বেশি বাড়াবাড়ি আমরা কখনোই মেনে নিইনি। রাহাত চট্টগ্রাম থেকে লিখেছে, রানা ছোটবেলা থেকে অপরাধী ছিল, ওর কথা ও কারো কথা শুনতো না, আর সে কারণে বাবার শাসন ওর কাছে অত্যাচার মনে হতো। বাবাকে না মানা, পরিবারকে না মানা, এটাও একটা অপরাধ। এই সমস্ত অপরাধের আসলে কোনো ক্ষমা হয় না। সাইফুল কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া রানা বেশ কয়েকবার বাসা থেকে টাকা নিয়ে পালিয়েছে এবং সেগুলো বেশ বড় বড় অঙ্কের টাকা, সুতরাং এগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এসব কিছু খতিয়ে দেখতে হবে। সাবরিনা লিখেছে, এটাও একটা চুরি, শুধু চুরি না বড় ধরনের অপরাধ, এদের মতো সন্তানদের কারণে পরিবারের অন্যান্যদের মান সম্মান পথে বসে, এরা মরিচিকার পেছনে ছুটতে থাকে, একসময় সবকিছু হারায়, তখন আবার পরিবারকেই কাজে লাগে, এরা পরিবারে ফিরে আসে, এরাও মারাত্মক ধরনের অপরাধী।
লেসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আপনার এই যে লম্বা সময়ের অভিজ্ঞতা সবকিছু শেষ হয়ে গেছে, এখানে লেখাপড়াও গেছে, এক অর্থে ব্যক্তিগত জীবন চলে গেছে মিডিয়ার পিছনে দৌড়াতে গিয়ে, এখনো আপনি এখান থেকে বেরোতে পারছেন না। আপনার ব্যক্তিগত জীবন নেই, আপনার পারিবারিক জীবন শেষ হয়ে গেছে, আপনার সবকিছুই বলতে গেলে এখন এলোমেলো একটা অবস্থার মধ্যে আছে, তারপর আপনি মিডিয়া থেকে বেরোতে পারছেন না। আপনি লেসনারদের কি বলতে চান যারা আপনার মতো আছে?
তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে কোনো জিনিসকে ভালোবাসা ভালো, এত বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাওয়া ভালো না, যে তার পেছনে যে কি ঘটে যাচ্ছে সেই জিনিসগুলো দেখা উচিত। আজকে এক মিডিয়াকে কেন্দ্র করে এবং একটা মেয়ে বা একজনকে ভালোবেসে এই ভালোবাসাকে কেন্দ্র করে আমার ফ্যামিলিটাকে আমি পথে বসাইছি। আমি চাই আমার মতো করে কেউ যেন কোনো ফ্যামিলিকে এভাবে পথে না বসায় যে একটা সময় গিয়ে তার বাবা মা তাকে এত অভিশাপ দেক। প্রত্যেকটা সেক্টরে আমি ব্যর্থ হচ্ছি একটাই কারণ, আমি তো স্ট্রাগল কম করছি না। আমি যখন একটা জিনিস করছি বাই হার্ট করছি, আমি নিজের থেকে অনেক স্ট্রাগল করছি, বাট কেন বারবার ফেলিয়র হচ্ছি তার একটাই কারণ, আমার মধ্যে বাবা মার অভিশাপটা এখনো পর্যন্ত আছে। তারা প্রতিটা মুহূর্তে অভিশাপ না দিলে অটোমেটিক্যালি অভিশাপ বের হয়ে যায়। তাদের যে কান্নাগুলো হচ্ছে, তাদের যে চোখের পানিগুলো পড়ছে, ওই চোখের পানিগুলো হচ্ছে আমার ব্যর্থতা। ওই জিনিসটা যেদিন মুছে দিতে পারবো, এবং মিডিয়া থেকে আমি যাবো না, আমি মিডিয়া ছাড়বো না, বাট আমি আবারও বলছি মিডিয়ার প্রতি এতটা উইক হওয়া ঠিক না। আর মিডিয়াতে অনেক প্রকার দালাল আছে, অনেক প্রকার, বাট সবাই খারাপ না। মিডিয়াতে অনেক ভালো মানুষ আছে, আমরা সেই ভালো মানুষগুলো পর্যন্ত পৌঁছাতে পারি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা।
মিডিয়া অনেক বড় একটা কাজের জায়গা, এখানে আপনি লেগে থাকুন, এই জায়গাটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। বাট দালাল চিনে ভুল পথে পা না বাড়িয়ে আপনি যদি কিছু করতে পারেন, সেজন্য আপনাকে অনেক শুভকামনা থাকবে। আমরা শুধুমাত্র প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা কথাই বলতে চেয়েছি, কোনো জিনিস যখন আপনি ডিজার্ভ করবেন, আপনি যদি মনে করেন যে আপনি শাকিব খান হয়ে যাবেন, কিংবা আপনি আরো বড় মাপের কোন সেলিব্রিটি হবেন, কিংবা আপনি কারো মতো হবেন, সেই কোয়ালিটিটা আপনার মধ্যে আছে কিনা সেটা নিয়ে আপনি ফার্স্ট আপনি নিজেকে কোশ্চেন করেন। শাকিব খান একদিনে হয়নি, ইনফ্যাক্ট আপনার মধ্যে যে শাকিব খান হওয়ার কোয়ালিটি নাই সেটাও আমরা বিলিভ করি না, কিন্তু এই যে আপনার অদম্য আগ্রহ, সেই অদম্য আগ্রহকে কেন্দ্র করে আপনি যখন পথে হাঁটা শুরু করবেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনি যে আপনার জায়গা থেকে অনেকখানি বিচ্যুত হতে পারেন, প্রতারিত হতে পারেন, তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে হলো আজকের এই এপিসোড, মাসুদ রানার জীবনের অপ্রিয় সত্য। আর কিছু বলার আছে মাসুদ রানা আপনার?
একটা কথা হচ্ছে যে আমি আসলে মিডিয়াটাকে এতটাই ভালোবাসি, আমি আমার মাকে সবসময় বলি যে আমি যদি মারা যাই, মিডিয়া আমার টার্গেট হচ্ছে, আমি যদি এখন একটাই লাস্ট ডিসিশন আমি আমার মাকে দিছি যে আমি যদি মিডিয়াতে সাকসেস হতে না পারি আমি সুইসাইড করবো, আমার আর কোনো রাস্তা নেই, আমি আমাকে সবসময় এটা বলি। আর যখন আমি মরে যাবো আমি নিজে একটা গান তৈরি করে যাবো, সেই গানটা অলওয়েজ বাজবে, আমি গানটা খুব শুনি বা খুব পছন্দ করি একটা গান, সেটা হচ্ছে স্যাড সং করে আমি সেটা আমার লাশের পাশে সেটা বাজবে।
না না স্যার, এটা এই ব্যাপারটাতে আমি একদমই একমত করছি না, আমি আপনাকে মোটেও মোটিভেশন দিব না, বাট আপনার ফিলোসফিটা হচ্ছে এরকম, এই যে আপনি বললেন যে কোনো জিনিসের প্রতি আগ্রহ থাকা ভালো কিন্তু এতটা বেশি আগ্রহ থাকা ভালো না। একটা জিনিস, আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন,
হ্যাঁ হ্যাঁ,
সুতরাং আপনি যদি ধর্মতে বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে আপনি এটাও বিশ্বাস করেন যে আপনার ভবিষ্যৎ কি হবে না হবে, দ্যাট ইজ সিলেক্টেড বাই দ্য অলমাইটি, রাইট? আপনি আপনার একটা জিনিসের প্রতি আগ্রহ থাকা ভালো, সেটাকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেকটা মানুষই সারা জীবন চেয়ে না চেয়ে সবকিছু পায় না, তাই না? এবং আপনি এই রাস্তাতে যেই পরিমাণ পরিশ্রম করেছেন, পথে বসিয়েছেন আপনার ফ্যামিলিকে, সবকিছু আমি মেনে নিচ্ছি, তারপরেও যদি আপনি মনে করেন আপনার জীবনটাই আপনি এখানে দিয়ে যাবেন, এবং যদি আপনি কাজ করতে না পারেন, আপনি যদি রূপালী পর্দায় নিজেকে না দেখতে পারেন, আপনি শেষ হয়ে যাবেন, দ্যাট ইজ টু মাচ। আপনার ফ্যামিলিতে আপনার মা কিন্তু আপনার জন্য কম কিছু করেনি, আপনি বলছেন যে আপনার বাবা মায়ের দোয়া নাই আপনার পিছনে, তারপরও যদি আপনি এইভাবে চিন্তা ভাবনা করেন, দ্যাট ইজ রিয়েলি টু মাচ। এবং সেই জায়গাটা থেকে অবশ্যই আপনার বের হয়ে আসতে হবে, সেজন্য আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস আজকে এখানে দিয়েছি। আমার মনে হয় অ্যাজ এ লিসনার হিসেবে যখন আপনি বলেছেন এই কথাগুলো, তখন আপনি শুধু বলেই গেছেন, আপনি বারবার এই কথাগুলো শুনবেন, শুনে আপনি অ্যাজ এ লিসনার হিসেবে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি ঠিক করছেন কিনা। ইউ আর নাও রাইট নাও বার্নিং এজ, আপনার বয়স এখন যেটা, সেই জায়গাটা থেকে আপনার মিডিয়াতে কাজ করা ভবিষ্যতে অনেক সহজ। আপনি এমন হতে পারেন না পর্দার সামনে মানুষ, পর্দার পেছনে মানুষেও কাজ করতে পারেন, সেই জন্য আপনি যোগ্যতা অর্জন করুন। আপনি নট ইন দ্যাট ওয়ে তিন দিনের ওয়ার্কশপ করবেন, চার দিনের দিন গিয়ে আপনি স্টার হয়ে যাবেন, কিংবা আপনাকে যে কোনো বইতে আপনাকে স্ক্রিনে আসতে হবে, দেখা যাবে, এবং আপনি সঙ্গে সঙ্গে মনে করবেন যে ইউ বিং সো স্টার, নট লাইক দিস। আপনার অনেক ভালো ভোকাল আছে, আপনি অনেক ভালো করে বলতে পারেন, আপনি আপনার মধ্যে সেন্স গ্লো গ্রো করেছে, কিন্তু আপনার ওই অ্যাডিকশনের জায়গাটা থেকে আপনার বেরোতে আসতে হবে, নইলে আপনি মিডিয়াতে গিয়েও ভালো করতে পারবেন না। হ্যাঁ, তো আমি এটুকুই আপনাকে বলতে পারি, আপনি আপনার নিজের জায়গা থেকে প্রচন্ড রকম সেলফ কনফিডেন্ট একজন মানুষ, আমার মনে হয় যে এই যে কথাটা আপনি বলেছেন সে কথাটা আপনার উইথড্র করা উচিত, এবং আপনি সেটা উইথড্র করবেন। ওকে, আমাদের এখানে প্রমিসিং ওয়ার্ড দিতে হবে না, আপনি আপনার নিজের জায়গা থেকেই সেটা উইথড্র করা উচিত। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে সবশেষে একটা কথা বলতে চাই যে লাইফে এইম থাকবে অবশ্যই, কিন্তু এইম থেকে বিচ্যুত হওয়া মানেটা হচ্ছে এরকম না যে আপনার লাইফটাই বৃথা হয়ে গেল। পুরো জীবনটা একটা এক্সপিরিয়েন্স, জন্মের পর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি ঘটনাই আমাদেরকে কোনো না কোনো অনুভূতি দিচ্ছে, কখনো সেটা কষ্ট, কখনো সেটা আনন্দ, কখনো সেটা বেদনা, কখনো সেটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি পাওয়াটাই জীবন। হ্যাঁ, আমরা সবসময়ই অনুভূতি পাচ্ছি, অনুভূতি থাকে না যখন জীবনে, তখন সেটা বেঁচে থাকা এবং মৃত, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সারা জীবন আপনি আনন্দই পাবেন, কিংবা সারা জীবন আপনি কষ্টই পাবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফলস। সুতরাং কোনো জিনিসের পেছনে এইরকম ভাবে ছোটাটা কোনোভাবেই উচিত না। কিছু বলতে চাচ্ছিলেন?
আর এই যে কথাগুলো বা যে ঘটনাগুলো ঘটেছে, একটা সময় এগুলো আসলে চিন্তা করলে আমি কান্নায় নিজেকে ধরে রাখতে পারতাম না।
ডোন্ট থিংক অ্যাবাউট পাস্ট।
এখন কান্না করতে করতে এত শক্ত হয়ে গেছি যে এখন আসলে কথাগুলো আমার কাছে খুব ইজি মনে হয়। লাইফ
ফ্রি, ডোন্ট থিংক অ্যাবাউট পাস্ট। আপনি যে জায়গাটায় আছেন তার চেয়েও ভয়াবহ ঘটনা কারো না কারো জীবনে। ইউ বিলিভ দ্যাট? আপনি তো বিলিভ করেন, রাইট, ফাইন। এবং একই সাথে আপনাকে এটা মনে রাখতে হবে যে আজকের দিনটাই আপনার জন্য নতুন দিন। আপনার অতীতে আমি জানি এগুলো বিলিভ করা খুব কঠিন, আপনার জন্য পাঁচটা যা ঘটে গেছে তার চেয়ে অনেক বড় কিছু আপনার জন্য করতে পারত, তাই না? সুতরাং সেই জায়গাটা থেকে আপনি সামনের দিকে আগান। আপনি কেন মিডিয়াতে কাজ করতে চান প্লিজ? সে আমি আপনাকে বলি, আপনাকে স্ক্রিনে দেখতে আপনার নিজের খুব ভালো লাগে, তাই তো? আপনার হিরো হতে ভালো লাগে, আপনার মানুষের শ্রদ্ধা পেতে ভালো লাগে, মানুষ আপনার দিকে তাকাবে, মানুষ আপনার দিকে অ্যাটেনশন দিবে, সেটার জন্য আপনার খুব ভালো লাগে। সেটাতে শুধুমাত্র রূপালি স্ক্রিনে এসেই আপনি সেটা পাবেন, নট লাইক দিস, দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স ওয়ে। আপনি সেটা সেই কাজ করে আপনি সেটা পেতে পারেন, ঠিক আছে? মানুষের অ্যাটেনশন পাওয়াটাই যদি মূল জায়গাটা হয়ে থাকে আপনার, তাহলে আপনি সেটার জন্য হাজার হাজার হয়ে আছেন, আপনি সে রাস্তা বেছে নেন।
আমার এটার প্ল্যানিংটা হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করতে চাই জনপ্রিয়তার জন্য।
জনপ্রিয়তা আপনি অন্য কোনো রাস্তাও পেতে পারেন।
আর আমার আত্মীয় স্বজনের থেকে যে পেইনগুলো পেয়েছি তাদের চেয়ে ভালো একটা পজিশনে যেতে চাই আমি,
সেটার জন্য আপনার হাজারটা ভালো রাস্তা আছে। আপনি মাহফুজের কথা শুনেছিলেন এখানে? মাহফুজের জীবনের গল্প এখানে প্রচার করা হলো আমাদের 7th অ্যানিভার্সারি ডে। সো ইট ইজ ভেরি মোটিভেটিং স্টোরি, রাইট? সো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আপনি আপনার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন, কিন্তু সেটার একটাই মাত্র রাস্তা মিডিয়া, কিংবা একটাই মাত্র রাস্তা রূপালী পর্দা, দিস ইজ নট ট্রু। হাজারটা রাস্তা আছে। ওকে, এই হচ্ছে আমাদের মাসুদ রানা। মাসুদ রানা অনেক ভালো থাকবে, এবং মাসুদ রানার মতো যারা আছেন তারাও অনেক ভালো থাকুন। শুধুমাত্র এই মেরে এই জায়গাটি থেকে একটু হলেও আপনাদের যেন এরকম না হয় যে এটা জীবনের জন্য রিপ্লেসমেন্ট, নট লাইক দিস, লাইফ ইজ লাইফ, জীবন আছে বলেই সবকিছু আছে। আমরা প্রিয় শ্রোতা, এই পর্যায়ে গত সপ্তাহে আমাদেরকে যারা মেইল করেছেন, চিঠি পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে একজনকে আজ রাজুর কণ্ঠে আমরা শুনি, তারপর আমরা আবার ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি বিশ্বজিৎ, ঢাকা থেকে লিখছেন। আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, এটি আমার খুব পছন্দের একটি অনুষ্ঠান। যাহা বলিব সত্য বলিব শুনে আজ আমার মনে হচ্ছে যে আমার নিজের একটি অপরাধের কথা স্বীকার করা উচিত। অনেকদিন আগের কথা, আমি তখন কলেজে পড়ি। আমরা বন্ধুরা মিলে একবার ভ্রমণে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি হোটেলে আমরা খেতে গিয়েছিলাম, কিন্তু খাবার দাবার শেষ করে কোনো টাকা পয়সা না দিয়ে আমরা সেই হোটেল থেকে বের হয়ে চলে আসি। আর অনেক মানুষের ভিড় ছিল সেখানে, যে কারণে হোটেল কর্তৃপক্ষ আমাদের সেভাবে বুঝতেও পারেনি। হয়তোবা আমরা টাকা দিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা যা করেছি সেটি আসলে অন্যায় হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি যে আমি যা করেছি তা অন্যায়, তা অপরাধ করেছি আমি, এটা করা আমার উচিত হয়নি। আজ বারবারই মনে হচ্ছে যে এই অপরাধের কথা আমি যদি স্বীকার না করি তাহলে হয়তো কোনোদিনই আমি ক্ষমা পাবো না। আমি চাই যাহা বলিব সত্য বলিব যারা শুনছেন তারা সবাই যেন আমাকে ক্ষমা করেন। আমি সত্যি লজ্জিত, আমার মতো এরকম অপরাধ হয়তো অনেকেই করেন, কিন্তু আমি চাইব এই অপরাধ যেন আর কেউ না করে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, এবং একই সাথে আমাদের বুঝতেই পারছেন ধীরে ধীরে পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আরো একটু অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা ঠিক আগামী রবিবার রাত 11:20। আমরা শেষ করছি আজকের মতো, অনেক অনেক ভালো থাকুন। আমার টিম মেম্বার আর যে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, তাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার?
তবে আপনার জন্যেই। যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.